This track was downloaded from FusionBD.com.
Hello, 8920.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে হ্যালো 8920 তে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। আর জি কিবরিয়া চলে এসছে আপনার জন্য এবং বুধবারের রাতে আর জি কিবরিয়া হ্যালো 8920, আর জে শাকিল এবং আমাদের যে টিম মেম্বাররা রয়েছে খালিদ, লোবান, এরা সবাই মানেই হচ্ছে হ্যালো 8920। এবং এখানেই জীবনের গল্প তুলে ধরা হবে, এবং যিনি জীবনের গল্প বলবেন তিনি আর কারো জীবনের গল্প বলবেন না, তিনি তার নিজের জীবনের গল্প বলবেন। আমরা হাঁটি হাঁটি পা পা করে 80তম পর্ব পার করে দিয়ে আজকে 82তম পর্বে পা দিয়েছি, এবং আমরা খুব গর্ব সহকারে বলতে পারি আর মাত্র কয়েকটি পর্বের পরই আমাদের হ্যালো 8920, আমাদের প্রাণের অনুষ্ঠান, সেটি 100তম পর্ব পার করতে চলেছে। প্রিয় শ্রোতা, এটা এমন একটি অনুষ্ঠান যেখানে জীবনের গল্প বলা হয়, এবং যারা নিয়মিত শোনেন তারা নিশ্চয়ই জানেন যে জীবনের গল্প সিলেবাসবিহীন একটি অনুষ্ঠান। এখানে শুধু ভালোবাসার গল্প, শুধু আনন্দের, শুধু ব্যর্থতার, সাফল্যের, দুঃখের, কষ্টের, বেদনার, যাই বলি না কেন, যে রঙই আমরা দিতে চাই না, কোনো স্পেশাল রং কিংবা কোনো বিশেষ রঙে আমরা রঙিন করি না এই অনুষ্ঠানটিকে। আমরা শুধু জীবনের রং ধারণ করেছি, রংধনুকে আমরা 7টা রং দিয়ে বিশেষায়িত করি, কিন্তু রংধনুর রং তো আসলে আরো অনেক। এবং সেই যে জীবনের রং, জীবনের রং কিন্তু একরকমের না, জীবনের রং বহু রকমের, এবং সেই রংগুলোকে আমরা ধারণ করে চলেছি হ্যালো 8920 তে। সুতরাং সেই অর্থে হ্যালো 8920 ক্যানভাস অনেক বড়। পৃথিবীতে 700 কোটি মানুষ, আমরা গর্ব করে বলি যে 700 কোটি মানুষের জীবনের গল্প 700 কোটি রকমের, এবং এই 700 কোটি রকমের জীবনের গল্প এক এক করে উঠে আসুক আমাদের হ্যালো 8920 তে। এতটুকু ক্যানভাস, কিন্তু মনের আশা অনেক বড়। আজকে এই ক্যানভাসের তুলিতে কে আঁচড় দেবেন তার কাছে আমরা যাব। যাবার আগে বলতে চাই, আপনি যদি আপনার জীবনের গল্প এখানে এসে বলতে চান, সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন। ফোন করার পরে আপনি আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি অবশ্যই স্পষ্ট করে ধীরে ধীরে বলে আপনার জীবনের গল্পের সারাংশটুকু 2 মিনিটে বলে শেষ করে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। আপনি যদি মুঠোফোন থেকে করেন তাহলে 02 যোগ করে নেবেন। এখানে একটি সতর্ক বার্তা দিতে চাই সবাইকে, সেটা হচ্ছে আমরা ইদানিং খুব জানতে পারছি ফেসবুকের মাধ্যমে হোক, আমাদেরকে অনেকে ফোন কল করে বলেও থাকেন যে হ্যালো 8920 তে আসতে চান, এরকম অনেক অতিথি বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন, বিশেষ করে ফেসবুকে অনেক ফেক পেজ আছে আমাদের, তো এই ফেক পেজের মাধ্যমে হোক বা যে কোনো কারণেই হোক, অনেকে শাকিল সেজে আপনাদেরকে ফোন করছে, এবং ফোন করবার পরে আপনাদের কাছ থেকে অনেক রকমের রূপঢৌকন, টাকা পয়সা, এসব চেয়ে হ্যালো 8920 তে আসার প্রতিশ্রুতি দিচ্ছে। আপনাদের সবাইকে আমরা সতর্ক করছি, যদি কোনো ব্যক্তি কোনাক্ষরেও এই ধরনের আজ আপনাদেরকে দিয়ে থাকে তাহলে ধরে নেবেন সেই ব্যক্তিটি আসল ব্যক্তি নয়, এবং সেটি সম্পূর্ণই ভুয়া একটি কল, এবং এই ভুয়া কলের খপ্পরে আপনি পড়বেন না। কারণ হ্যালো 8920 তে যারা অতিথি এখানে নির্বাচিত হয়ে আসেন তাদেরকে শুধুমাত্র আমরা একটা বিষয় খেয়াল রেখে হ্যালো 8920 তে অতিথি করি, সেটা হচ্ছে তার জীবনের গল্প থেকে সমাজের অন্যান্য শ্রোতা যারা রয়েছেন বা আমাদের মেম্বার যারা রয়েছেন হ্যালো 8920, তাদের শেখার কোনো কিছু আছে কিনা, এছাড়া অন্য কোনো বিষয়, অর্থের তো প্রশ্নই ওঠে না। এবং আমরাও কখনো অতিথিদেরকে কোনো ধরনের উপহার এবং কোনো ধরনের অর্থ প্রদান করি না, তারা নিজ খরচে এখানে আসেন, নিজ বোধের জায়গাটা থেকে এখানে আসেন এবং নিজের মতো করে এসে জীবনের গল্পগুলো শুধু বলে যান, এবং এখানে তার বিনিময়ে হয়তো আমরা তাদের সাথে বসে কিছুক্ষণ আড্ডা দেই, চা খাই, এটুকুই। এবং এটা খুবই ফ্রেন্ডলি একটা অনুষ্ঠান, আপনাদের সবাইকে সতর্ক করছি, এই ধরনের কথা যদি আপনাদেরকে ফোনে বলা হয় বা ফেসবুকের মাধ্যমে বলা হয় আপনারা সঙ্গে সঙ্গে ধরে নেবেন, এটা আপনাদের জন্য একটি ভুয়া কল এবং আপনি প্রতারণার খপ্পরে পড়তে যাচ্ছেন। পারলে এরকম দু একজনকে আমাদের হাতে ধরিয়ে দিন, আমরা তার এগেনস্টে যথাযথ ব্যবস্থা নেব। আর ফেসবুকের কথা যেহেতু বলছিলাম, ফেসবুকে আমাদের একটি মাত্র পেজ আছে, যে পেজটি হ্যালো 8920 পেজ, আমরা সবসময় সেটি URL বলে থাকি আপনাদেরকে। আপনি যদি আরজে কিবরিয়া নামে খোঁজ করেন, আরজে স্পেস KEBRIA, আমি আবারও বলি আরজে স্পেস KEBRIA, এটা দিয়ে খোঁজ করলে আপনি শত শত পেজ পাবেন আরজে কিবরিয়া নামে, যে পেজটিতে আপনি 5 লাখের অধিক মেম্বার দেখতে পাবেন, যে পেজটিতে আপনি 5 লাখের কাছাকাছি মেম্বার দেখতে পাবেন, সেই পেজটি হচ্ছে আমাদের হ্যালো 8920 পেজ। আরো কনফার্ম হওয়ার জন্য আপনি ওয়েব অ্যাড্রেসে লিখুন www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি অবশ্যই লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা কে রয়েছেন আজকে আমাদের সঙ্গে, চলুন আমরা তার সঙ্গে পর্যায়ে পরিচিত হই। আপনি প্লিজ আপনার নামটি একটু বলবেন।
জেবিনা সুলতানা নিশি।
অনেক সুন্দর নাম আপনার, জেবিনা সুলতানা
নিশি।
নিশি, নিশি মানে তো রাত আমরা জানি, জেবিনা এবং সুলতানা মানে কি জানা আছে?
জেবিন মানে জানি, কিন্তু জেবিনা মানে জানি না।
জেবিনা মানে আপনি জানেন? আচ্ছা, আমাদের কোন শ্রোতা যদি জেনে থাকেন আপনারা ফেসবুকে লিখে পাঠাতে পারেন, জেবিনা নামের অর্থ আছে নিশ্চয়ই এবং তিনি জানেন না। তো জেবিনা সুলতানা নিশি, আমরা ঠিক জানি না, আপনাকে হয়তো কখনো কখনো সুলতানা, কখনো জেবিনা, কখনো নিশি নামে সম্বোধন করবো। আর আপনি নিশ্চয়ই হ্যালো ইট 920 শুনেন?
হ্যাঁ, আমি নিয়মিত শুনি।
নিয়মিত শুনেন। আচ্ছা, একটু বলবেন যে এই যে হ্যালো ইট 920 তে আপনি আপনার জীবনের গল্প বলতে এসেছেন, এটা কি আসলে কেউ আপনাকে শুনতে বলেছিল নাকি আপনি নিজে থেকেই রেডিওতে শুনেছেন?
আসলে আমার একমাত্র ভাগনা, আমি খুব আপসেট থাকতাম, কান্নাকাটি করতাম, তো একদিন বলতেছে খালামণি তুমি শোনো। তো শুনে দেখি যে হ্যাঁ ভালোই লাগে। প্রথমে মনে হতো এরা বোধ হয় আমার থেকে অনেক দুঃখী।
আচ্ছা আচ্ছা।
তারপর মনে হয় যে আমারও হয়তো কিছু বলার আছে, তখন আমি চেষ্টা করি এখানে।
আচ্ছা, তারপরে আপনি যোগাযোগ করেন, আপনি কতদিন আগে যোগাযোগ করেছিলেন?
গত রোজা থেকে যোগাযোগ শুরু।
গত রমজান মাস থেকে আপনি যোগাযোগ করে শুরু করেছেন এবং আপনি শেষ পর্যন্ত আজকে আসলেন আমাদের এই স্টুডিওতে। প্রিয় শ্রোতা বুঝতেই পারছেন যে কি পরিমাণ জ্যামের কবলে আমরা থাকি। আমরা প্রত্যেকটি বন্ধুকে অনেক অনেক বেশি আদরের সঙ্গে, সম্মানের সঙ্গে এখানে জায়গা দিতে চাই, কিন্তু ক্যানভাস তো একটি এবং যে কারণেই আসলে অনেকেই ফোন করে হয়তো বা হতাশ হন, তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ হাল ছাড়বেন না, আপনি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আপনার একটা জীবন কর্ম একজন মানুষকে জীবনের মোড় পাল্টে দিতে পারে। সুতরাং আপনি হাল ছাড়বেন না এবং বলার জন্য উদগ্রীব থাকুন, মাঝে মাঝে চেষ্টা করে যান, আমাদের টিম মেম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবে। আচ্ছা নিশি, হ্যালো ইট 920 তে জীবনের গল্প বলার ক্ষেত্রে যেটা বেসিক কিছু নিয়ম আছে, আপনি নিশ্চয়ই জানেন বয়স কোথায় থাকেন, একটু যদি বলতেন আমাদেরকে।
আমার বয়স প্রায় 40-এর কাছাকাছি, আমি ঢাকায় থাকি, কিন্তু আমার জেলা
স্পেশাল খাতির করার কোন সুযোগ নেই, কারণ সব বন্ধুই আমার কাছে সমান। ঠিক আছে, চলুন আমরা শুরু করি। আপনি কোথা থেকে শুরু করতে চান?
আমি আমার ছোটবেলা থেকে শুরু করি। আমার ছোটবেলা অনেক সুন্দর ছিল, আমি বাড়ির ছোট মেয়ে, ভাই বোনদের ভিতরে ছোট, আমি খুব আদর পাইতাম, আমি আমার ভাই বোনদের কোলে কোলেই থাকতাম, স্কুলেও আমি অনেক সময় কোলেই যাইতাম।
কয় ভাই বোন ছিলেন আপনার?
আমরা দুই বোন দু ভাই।
আপনি কি সবার বড়?
আমি সবার ছোট।
সবার ছোট। বাবা কি করতেন?
আমার বাবা পানি উন্নয়ন বোর্ডের হেড ক্লার্ক ছিলেন।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর
তো আমি এমনকি আমার ভাইদের বন্ধুদের কোলেও আমি চলছি, আমি এরকম আদরের ছিলাম। তো এভাবে চলতে থাকলো, আমার বোনের বিয়ে হলো যখন আমি ক্লাস ফোরে পড়ি। তো বিয়ের দিন আমি বুঝতে পারলাম যে আমি বড় হয়ে গেছি, বাবারির এখন আমি একমাত্র মেয়ে। কারণ বিয়ের দিন আমাদের যারা আত্মীয় স্বজন আসছিল সবাই শুধু চতুর্দিকে নিশি এটা করো, নিশি ওটা করো, আমি ওই ছোট মেয়েটা হঠাৎ করে সব কাজ করা শুরু করলাম। বোনের বিয়ে হয়ে গেল, বোন চলে গেল, আমি বোনের কোলে কোলেই থাকতাম, বোনের সঙ্গে ঘুমাতাম, আমার মায়ের সঙ্গে ঘুমানোর কোনো স্মৃতি নাই, বোনের গায়ের গন্ধটা আমার নাকে আজও লাগে আছে। তো বোন চলে আসার পরে আমি খুব একা হয়ে যাই।
বোন কোথায় চলে যায়?
বোন বিয়ে হয়ে আমার দুলা ভাই ডিফেন্সে চাকরি করে, উনি খুলনায় নিয়ে যান।
খুলনায় নিয়ে যান। যখন বোনের বিয়ে হলো তখন আপনার বয়সটা কত?
আমি ক্লাস ফোরে পড়ি। বয়সটা
ক্লাস ফোরে বললে খুব বেশি লাগে, 8-9 বছর বয়স হবে।
হ্যাঁ, তো বোন চলে যাওয়ার পরে আমি খুব একা হয়ে যাই, সে একাটা দূর করা সময়ই পাইনি আমি। এই অবস্থাতে আমি আমার জীবনের কিছু কিছু মুহূর্ত অনুভব করা শুরু করলাম, যেমন আমার চেহারা খুব একটা ভালো না, আমি কালো। যাই হোক, তখন আমার মার একমাত্র মেয়ে তখন আমি হয়ে গেলাম, তখন আমার মা চাইতো আমি কাজ করি, আমাদের কাজের মেয়ে ছিল, তারপরেও মা চাইতো সবসময় যে আমি কাজ করি। ছোট মানুষ, খেলাধুলায় মন ছিল, যৌথ পরিবার হইতো, আমাদের বাড়িটা একক ছিল, আমরা দাদার বাড়ি যেতাম। তো কাজের ভুল ত্রুটি হতো তখন মা আমাকে গালাগালি করতো, কালানি কালানি বলতো। আমার ওই তখনকার প্রথম সিনস যখন আমি কালানি শুনলাম, নিজেকে প্রশ্ন করছিলাম যে আমি কেন কালো হলাম আল্লাহ, আর কোনো উত্তর বা আর কোনো প্রশ্ন আমি খুঁজে পাইনি, শুধু কাঁদছিলাম প্রচন্ড।
আমি একটু আপনার কাছ থেকে বিনীত ভাবে জানতে চাইবো যে বগুড়ার যে আঞ্চলিক ভাষা বা বগুড়ার যে কথাবার্তা রীতি সেটার সাথে আমার কিছুটা হলেও পরিচয় আছে। আমি যতদূর জানি যে অনেক সময় নানি দাদিরাও নাতি পুত্রদেরকে অনেক সময় গালি দিয়ে আদর করে রাখে।
আমার দাদি কোনোদিন আমাকে কালানি বলেনি।
আর আরেকটা যেটা হচ্ছে, বাবা মা অনেক সময় দেখা যায় যে বকা দিতে গিয়ে অনেক সময় খারাপ ওয়ার্ড ইউজ করে, কিন্তু সেটা একটা আদরের সাথে বলে। আপনার ক্ষেত্রে ব্যাপারটা আসলে কি ছিল?
এটা আদর ছিল না, এটা এক ধরনের ঘৃণা ছিল এবং উপেক্ষা ছিল। যে আমার মা অনেক সময় আমি যদি বলতাম আমাকে কালানি কেন বলেন, কালানি কি আর কেউ নাই দুনিয়াতে আপনাদের বংশে কি নাই, তখন বলতো দেখতো একটাও আমাদের বংশে কালো কেউ আছে কিনা। হ্যাঁ সত্যি আমার নানার বংশে কেউ
কালো ছিল না।
আর আমার বাবা ফর্সাকে পূজা করত, ফর্সা হইলে তাকে বিশ্ব সুন্দরী ভাবত। কাজেই আমি আমার বাবার চোখে কোনোদিনই সুন্দরী ছিলাম না, আজও না। তখন অনেক ছোট, আমার মনে খুব দাগ কাটে। আমি ব্রেনি ছিলাম কিন্তু ধীরে ধীরে আমি আমার লেখাপড়ায় মন দিতে পারি না। আমার এই জিনিসগুলাই ফিলিংসগুলাই আমার ভিতরে কাজ করতে থাকে। এর ভিতরে আমার কাজ করতে হতো, আমি কাজ করতাম। আমার মা ভুল ত্রুটি পাইলে গালাগালি করতো, এমনকি আমাকে অনেক মারতো। শুধু আমার মা মারে হতো না, আমার ভাইও মারতো সঙ্গে। যে ভাইটা আমার ছোট, মানে আমার ছোট না, আমার দুই ভাই, ছোট ভাইটা এবং আমার
ছোট ভাইটা। আপনার চেয়ে বয়সে কত ছোট ছিল?
আমার ছোট না, উনি আমার 5 বছরের
বড় ছিল। এবং আপনি সবার ছোট ছিলেন?
আমি সবার ছোট।
উনি আপনার গায়ে হাত তুলতো?
হ্যাঁ, আমি ভাইয়া বলে ডাকতাম, ছোট ভাইয়া বড় ভাইয়া।
একটা জিনিস মোটামুটি আমরা বুঝতে পেরেছি যে এক ধরনের ফ্যামিলি ভায়োলেন্স আমরা বলতে পারি, এবং এই ফ্যামিলি ভায়োলেন্সে পরিবারের প্রত্যেকটা মেম্বারই আপনার সাথে খারাপ আচরণ করছে মোটামুটি। একমাত্র বোন যিনি বিয়ে হয়ে গেলেন সেটা তো গেলেনি,
এবং বড় ভাই এখন পর্যন্ত
খারাপ ব্যবহার করেনি। আচ্ছা ঠিক আছে, বলুন তারপর।
এমনকি তখন আমার বাবাও করে, আমার বাবা করা শুরু করলো। আমি বলি আমার মা সুযোগ পাইলেই আমাকে মারতো, এরকম ঘটনা ঘটতো। মারতে মারতে একদিনের ঘটনা, আমার চাচাতো বোন সঙ্গে থাকতো, আমাদের চাচা চাচি, তো আমাকে আর এক চাচার বাড়িতে আমার মা পাঠাচ্ছে যে তোর চাচাকে দিয়ে এই খবরটা দিয়ে আই যেন বিকালে আসে। তো আমি চাচাকে দিতে গেছি বিশ্ব রোড, আমাদের সামনে বিশ্ব রোডটা পার হয়ে যেতে হবে ওই চাচার বাড়িতে। তো আমি এই কারণে আমার ওই ছোট বোনটাকে নিইনি, কারণ আমি ছোট, আমি আবার আর একটা মেয়েকে সামলাবো কিভাবে, মেইন রোড পার হবো কিভাবে, আমার ভিতরে একটা ভয় ছিল। ভয়টা থাকার কারণ বলি, আমি একসময় রাস্তা পার থেকে রিক্সার নিচে পড়ছিলাম, মানে রিক্সা পুরোটাই আমার শরীরের মধ্যে পার হয়ে গেছে। এই কারণে আমি খুব ভয় পাইতাম, আমি আমি মরি মরি, আমি কোনো অন্য কাউকে নিব না। তো ওই রোডটা পার হওয়ার জন্য আমি আমার বোন ইরা নাম ওকে নিইনি। তো আমি যখন ফিরে আসি, আমার চাচি নাকি বাড়িতে বলছে আমি নাকি হিংসা করে আমি ইরাকে নিয়ে যাইনি। তো এটা আমার মা সহ্য করতে পারেনি, আমাকে খুব মারে। আমি বাড়ির ভিতরে না ঢুকতেই, আমাদের বাড়ি করার জন্য অনেক বালু রাখছিল, আমাদের নদীর ধারে বাড়ি, করতোয়া নদীর ধারে বালু রাখছিল, বালুটা অনেক গরম হয়েছিল। ওই গরমের ওপরে আমাকে শুয়ে ফেলে আমার মা আমার বুকে বসে পড়ে মারতে মারতে, আমার মার এত রাগ উঠে যায়। এই জিনিসগুলো আমার খুব ডাক কাটত, এবং ওই সময় বকন্ত বকত কালানি আমি যে কালো এটা প্রকাশ করে ফেলত। আমার মা আমার সাথে দীর্ঘদিন কথা বলেনি, এমনও ঈদ গেছে, ঈদের দিন আমি মার কাছ থেকে নিশি ডাক পাইনি, বা আমি যদি না খেয়েও থাকছি আমাকে কেউ বলেনি যে খা, আমি নিজের থেকেই খাইছি, আমি নিজের থেকেই কাম কাজ করছি। আমার কাজের ভুল পাইলেই আমার মা আমাকে ভুল ধরত বা গালাগালি করতো। ঠিক ওই সময়টা আমার মায়ের সাথে কথা হতো। আর একটা জিনিস হতো আমাদের বাড়িতে, আমার বাবা আগে হয়তো অভাবই ছিল, কিন্তু আমি যখন বড় হতে শুরু করছি তখন অভাব না আমাদের সংসারে। তো আমি আবার খুব লক্ষ্মী টাইপের মেয়ে ছিলাম, কিরকম আমি পয়সা জড়ো করতাম, মুরগি পালতাম, মুরগির ডিম বিক্রি করে টাকা জড়ো করতাম, পোশাক আশাক বেশিরভাগ আমি আমার এই জমানো টাকা থেকে কিনতাম
ছোটবেলাতে।
ছোটবেলা থেকেই আমি এরকম প্রাইভেট পড়াতাম ছোট ছোট বাচ্চাদেরকে, 15 টাকা 20 টাকা মাস এইরকম ছিল, কখনো শিখাতাম। আমি এইরকম টাইপের একটা মেয়ে ছিলাম। আর আমাদের সুপারির গাছ ছিল অনেকগুলো, বিকালে সুপারির গাছ পানি দিতে হতো, সকালে আমাকে উঠে থালা বাসন মাজতে হতো, উঠান ঝাড়ু দিতে হতো, তারপরে আমাকে স্কুলে যেতে হতো। 10টা থেকে 4টা পর্যন্ত ছিল স্কুল, করে আসা আপনার আবার আমাকে এই সুপারির গাছ, নারিকেল গাছ, আম গাছ এগুলিতে পানি দিতে হতো, পেয়ারা গাছ, অনেক গাছ ছিল। আমার সেই ছবিও আছে, গাছের ছবিও আনছি।
ঠিক আছে, আমাদের কাছে আছে, আমরা যেটা প্রয়োজন মনে করবো প্রিয় শ্রোতা আমরা ফেসবুকে দিয়ে দিব। আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকে ঠিকানা www.facebook.com/ হ্যালো 8920 HELLO 8920। ওখানে যাওয়ার পরে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না, এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ বলছিলেন যেটা,
তো ওই পানি দেওয়ার পরে একটুখানি হয়তো সময় পাইতাম, আধা ঘন্টা বা 25 মিনিট 20 মিনিট একটু খেলতাম, তারপরে মাগরিবে রাজান দিয়ে দিত। আবার আমার বাবার অভ্যাস ছিল রাতের বেলা রুটি খাওয়া, রুটি করতে হতো, যে রুটি না করে আমি পড়তে বসতে পারতাম না। রুটি করলে আবার আমার ভাইও খাইতো, যার জন্য অনেক রুটি করতে হতো। তো রুটি করার পরে আমি আমার পড়ার এনার্জি নষ্ট করে হয়ে যেত, তো আমি আর পড়তে পারতাম না, তো আমি ড্যাম মারতে থাকি। তারপরেও আমি কোনোদিন প্লেসের উপরে উঠিনি, মানে 10-এর ভিতরে সবসময় আমি থাকছি, না পড়েও আমি ভালো রেজাল্ট করছি। আমি একটু সাহসী ধরনের মেয়ে ছিলাম বলতে গেলে, মানে চোর ডাকাত আসলে আমি ঘাবড়াতে পারতাম, ঘটনাটা পরে আসবে, কিন্তু আমি
ঘাবড়াতে পারতাম, মানে হচ্ছে চোর ডাকাতরে আপনি
সাইজ করতে পারতাম।
ধাবড়ানোর শব্দটা অনেকে বুঝবে না, বগুড়ার শব্দ প্রিয় শ্রোতা, এটাকে ধাওয়া বলে অনেকে, ঢাকার শব্দ ধাওয়া করতে পারতেন।
ধাবড়ানো আমি বগুড়ার শব্দ ইউজ করছি,
ঠিক আছে, সুকে আপনি আপনার আঞ্চলিক ভাষায় চাইলে বলতে পারেন।
না আসলে আমি যেভাবে বলি সেভাবেই বলছি। তো আমি যখন SSC পরীক্ষা দিই, সে সময়কার কিছু কথা, আমি প্রাইভেট পড়তাম, আমার SSC পরীক্ষা খুব সামনে চলে আসছে, এর ভিতরে তো আমার মা আমার সাথে মানে ঝগড়া যখন লাগবে, আমার যখন ত্রুটি হবে তখন কথা বলতো, তাছাড়া কোনো কথা না। এর ভিতরে আমি আর একটা জিনিস খেয়াল করতাম, আমাদের বাড়িতে মুড়ি বলেন বিস্কিট বলেন, এটা যখন আমার মা খাইতে দিত কাদের মেয়েকে দিয়ে বা খাচ্ছে, সে সময় আমি হয়তো নিয়ে খাচ্ছি, কিন্তু এর বাইরে যদি আমি খেতাম এটা হয়তো আমার চুরি করে খাওয়া। আমার ভিতরে এই জিনিসগুলা লাগতো, কেন আমি তো তাদের মেয়ে, আমার মনে হতো একটা কাদের মেয়ের যে প্রাধান্য আছে আমাদের বাড়িতে, আমার তা ছিল না। কাদের মেয়ে আবার বলতো যে কে খাচ্ছে রে, কাদের মেয়ে বলতো খালা খাই, হ্যাঁ তখন চোর হয়ে যেতাম আমি, এদিকে ঘটনা ঘটতে হয়তো কাদের মেয়েই ঘটাতো। যে একদিন প্রমাণও পাইছিলাম, সে প্রমাণ যখন তুলে দিলাম তখন কাদের মেয়ে দৌড় দিল, মানে চলে যাচ্ছে সে। আমি এইরকম পরিস্থিতির ভিতরে সময় কাটাতে থাকি, আমার SSC পরীক্ষা সামনে, আমি পড়াশোনায় ব্যস্ত, তখন আমাকে এ পর্যন্ত আমাকে কোনো প্রাইভেট দেয়নি, আমাকে ক্লাস 2 প্রাইভেট দিছিল, ক্লাস 9 ওঠার পরে যখন আমি শেষের দিকে তখন আমাকে প্রাইভেট স্যার দিলেন। প্রাইভেটের কারণে আমি ইংলিশে একটু দুর্বল ছিলাম, আমি পড়াশোনা শুরু করলাম, আমি পড়া নিয়েই খুব ব্যস্ত, আমাকে ভালো রেজাল্ট করতেই হবে, না হলে তো আমার বাবা মা আমাকে কেউ ক্ষমা করবে না, আমি এমনি আমাকে দেখতে পারে না। এর মাঝে আমি বুঝতে পারি যে আমার বাবাও আমাকে কালানি বলে, ও তো কালো ওরা আবার কি, এরকম একটা ভাব। একটা দিনের ঘটনা বলি, আমার প্রাইভেট স্যার আসছে, আমার 2 বান্ধবী আসছে, আমাদের বাড়িতেই পড়তাম, আমি সকালে উঠে পড়া শুরু করছি, 10টার সময় প্রাইভেট স্যার আসছে, প্রাইভেট স্যার সেদিন মানে এক্সট্রা কিছু পড়াচ্ছে, অনেক সময় ধরে পড়াচ্ছে, মানে বুঝাচ্ছে, নোট নিয়ে আসছে, সেগুলি দেখাচ্ছে, স্যার চলে গেল, তারপর নোট লেখা শুরু করছি 1টা বাজে 1টা বাজে। আমার বাবা তখন বগুড়ায় চাকরি করে, 1টার সময় আমার ঘুষ নাই যে আমাকে থালা বাসন মাজতে হবে, আমার মার সমস্ত কাজ শেষ, আমার মা বাহিরে ঘুরতে গেছে না কি করতে গেছে আমি সেটাও জানি না, আমি জানি যে আমার মা তো থালা বাসন মাজে ফেলছে, ওই সময়টা কাজের মেয়ে ছিল না আমাদের। তো আব্বা আসছে, আব্বাকে রাস্তাতেই বলছে যে তোমার মেয়ে দেখো কি শুরু করছে, এখনো মাজা ঘুষা করেনি, কি খাবার দিব তোমাকে। আব্বা বাড়ির ভিতরে ঢুকেই চোটপাট, বেয়াদব মেয়ে এই সেই, আমার বান্ধবীরা সামনে আমাকে এরকম করা হলো, বান্ধবীরা চট করে চলে গেল, আমি যেন ভেবা চাকা খেয়ে গেলাম যে এটা কি, আমি তো পড়তেছি আমার পরীক্ষা শুনে। তো ওই দিনের কষ্টটা কি আমি নিজেও বলতে পারবো না, আমি সেই অনুভূতিটা প্রকাশ করার ক্ষমতা আমার হয়তো এখন আর নাই, কারণ বহুদিন আগের ঘটনা। তো এই ছোট ছোট জিনিসগুলো আমার হৃদয়ে, আমার মনে, আমার অন্তরে খুব দাগ কাটত। আমার কথা, আমি তো একটা মেয়ে, আমি যেমনই হই আমি কেন বাবা মার কাছ থেকে আদর পাবো না।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে একটু অ্যাড্রেস করছি, এতক্ষণ ধরে চুপ করে শুনছিলাম, আসলে কিছু বলার থাকলে সেটা বলা যায়, কিন্তু না বলার থাকলে চুপ করে থাকাটাই ভালো। কার এগেনস্টে বলবো, মার এগেনস্টে, কার এগেনস্টে বলবো, বাবার এগেনস্টে, বলা যায় কি? আসলে যায় না। অনেক বাবা মাই তার সন্তানকে নিয়ে আজকের এই হ্যালো 8920 শুনছেন। মার কাছে সব সন্তানই সমান, আমরা একটা কথা জেনে থাকি, কিন্তু মার কাছে আসলে কি সব সন্তানই সমান হন? দ্য হার্ড রিয়েলিটি ইজ নো, মার কাছে সব সন্তানই সমান নয়, এবং এটা সাইন্টিফিক্যালি প্রুফ। আমি বলতে চাচ্ছি না আপনাকে আমি এটা প্রমাণ করে দেখাবো, কিন্তু কোনো মাই তার সন্তানের প্রতি এমন কোনো আচরণ কি করবেন যাতে মোটামুটি সন্তান বুঝে যাবে যে আমাকে ভালো চোখে দেখছে না, আমার ভাইটাকে ভালো চোখে দেখছে, আমাকে যেটা নিয়ে কথা বলছে সেটা এক ধরনের অন্যায়, এবং যে কাজটি আমার বোনের প্রতি করছে সেটা আমাকে পাশাপাশি রেখে করার কারণে আমি আরো অনেক বেশি কষ্ট পাচ্ছি। এই ধরনের আচরণ কিন্তু সোসাইটিতে হয়। আমরা এই জন্য দেখেছি এক ধরনের সামাজিক ক্যাম্পেইন চলতো এক সময় যে ছেলেদেরকে বেশি খাবার দেওয়া হচ্ছে, মেয়েদেরকে কম দেওয়া হচ্ছে। এই যে সামাজিক চেতনা বোধ বা বৈষম্যটুকু এবং এটার যে ধরন অন্য রকমেরও হতে পারে, সেটা প্রকৃতিগত ভাবে একটা মেয়ে কালো হয়ে দুনিয়াতে এসছেন, সেখানে মা তাকে নিয়ে এভাবে কথা বলবেন, পরিবারের অন্যান্য সদস্যরা এভাবে কথা বলবেন, এবং যখন পরিবারের সদস্যরা এভাবে বলেন তখন পরিবারের চারপাশে যে আরো কিছু পরিবার থাকে, আরো কিছু সোসাইটি থাকে, সেই সোসাইটির মানুষগুলো কিন্তু অবলীলায় বলার সুযোগ পান। এবং সেখানে কিন্তু একটা মানুষ যাকে ভাবে বলা হচ্ছে ছোটবেলায় পার্সোনালিটি গ্রো করার কথা, সেই জায়গাটিতে কিন্তু ওই মানুষটি বা ওই ছোট্ট শিশুটি কিন্তু সেভাবে ব্যক্তিত্ব নিয়ে বড় হতে পারে না, কারণ নিজের পরিবারের কাছেই যদি অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা না থাকে এবং এমন কিছু নিয়ে তাকে বলা হচ্ছে যেটা তার প্রকৃতি প্রদত্ত, তাহলে কিন্তু আর তার যাবার কোনো জায়গা থাকে না। আমরা বিশ্বাস করি আজকের এই হ্যালোইন 920 শোনার পরে বাবা মা তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন। এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল, এটা খুবই কম হয় আমরা বিলিভ করি দু একটা পরিবারে হয়, এবং আমরা বিশ্বাস করি হ্যালোইন 920 ফ্যান যারা রয়েছেন তারা এরকম কাজ করবেন না। হ্যাঁ, আপনি যেখানটায় ছিলেন ওখান থেকে আবার বলুন।
তারপরে আমি এসএসসি পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষা আমি ভালোভাবেই করি, সেই সময় সেকেন্ড ডিভিশন ছিল। রেজাল্টের দিন আমার বাবা সেদিন আমাকে একটা সারপ্রাইজ দেয়, আমাকে দুই দিন আগে রেজাল্ট এনে দেয়, তার এক কোনো বন্ধুর মারফতে রাজশাহী থেকে রেজাল্ট এনে দেয়। আমি আগেই জানতাম আমি সেকেন্ড ডিভিশন পাইছি। তো রেজাল্ট হয়ে গেল আমার জীবনে। এর মাঝে আর একটা জিনিস, আমার প্রথম ভালো লাগার পুরুষ মানুষ, আমার সিক্সে একটা ছিল, সেটা আমি পাত্তা দিতাম না, আমার ক্লাসমেট ছিল। আমি একটু ছিলাম কি, আমার বাবা এই, আমরা ভালো ফ্যামিলি, আমার যোগ্য হতে হবে তবে আমি তাকে দেখবো। তো যখন আমি ক্লাস এইটে, তখন আমাদের বাড়ির পাশে একটা রং ফ্যাক্টরি হয়, ওই রং ফ্যাক্টরিতে একজন কেমিস্ট যায়, অনেক সুন্দর, অনেক লম্বা, পাকিস্তানি ওরা, বিহারি। তো আমাকে দেখার পরে এখন বলে কি, জায়গাটাও যেমন সুন্দর, জায়গার মানুষগুলাও এমন সুন্দর। তা আমি ভাবি কি, আমার শেষে আমার কালো মানুষটাকেই পছন্দ হলো। আমি ওই লোকটাকে কোনো সময় মানে ইয়া করতাম না, আমি সবসময় ছোট থাকতাম, আমার ভিতরে কোনো বন্ধু বান্ধবের সাথে যে আড্ডা হই হুল্লোড় এগুলি ছিল না। আমি এসএসসি পরীক্ষার পরে আমি ইন্টারে ভর্তি হলাম সরকারি মজিবুর রহমান মহিলা কলেজ। পাশাপাশি ওই ছেলেটা আছেই ওখানে, আমাকে বুঝাচ্ছে যে সে আমাকে অনেক ভালোবাসে, আকার ইঙ্গিতে ইয়া করত। এর মাঝে একটা দিন আমার মা আমাকে আবারও ওই কোনো এক কাজ নিয়ে, আমি কলেজ করে আসছি, আসা সেই কাজটা আমি করতে পারিনি, শরীর অসুস্থ। আমার একটা সমস্যা ছিল কি, আমি অনেক সময় কাজ করতে করতে আমার হাতটা কাঁপে, কাঁপে আমার হাত থেকে হয়তো তেলের বোতল পড়ে গেছে কিংবা কোনো জিনিস আছে ওটা পড়ে গেছে, এরকম সমস্যা হইতো। মানে এটা ভয়তেই হতো না,
আমি
এটা বলতেও পারতাম না,
এরকম যে এটা যদি পড়ে যায় আমাকে তো পিছনে দিবে,
পিছনে হতো এবং সঙ্গে সঙ্গে আপনার গালাগালি হইতো। আর কালানি তো আসি, এটা তো আমার অপেক্ষা যে কালানি আমার সর্বনাশ করতে আসতো আমার সংসারে,
এগুলো বলতো।
হ্যাঁ, এগুলি তো হইতোই। তো আমার বাবাও এটা নিয়ে আমার সঙ্গে ইয়া করতো যে তুমি কি ইচ্ছা করে ফেলো, এগুলি কি শুরু করছো, মানে মায়ের সামনে এগুলি বলতো। আবার আমার বাবা না রাজনীতি খাটাতো, মার সামনে মাকে সন্তুষ্ট করতো, আবার আড়ালে বলতো চুপ থাকো, এরকম হয় তোমার মা এরকম করতেছে করুক। মানে আমার বাবার অভ্যাস ছিল তার মাথার চুল তুলে দেওয়া আর গা টিপে দেওয়া, দুজনকেই ঠিক রাখে। আমার বাবা ফায়দা লুটতো, বাবার সাথে কথা হতো, বাবা কথা বলতো। তো এইরকম ঘটনায় আমি অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলি।
এটা কবে চেষ্টা করলেন আপনি প্রথম?
সবে মাত্র এসএসসি পাস করছি,
কলেজে ভর্তি হননি,
হবে এরকম একটা সময়। হওয়ার পরে হয় কি, তারপরে কাজ করতেছি, মানে আমি তো শুয়ে থাকতে পারবো না, শুয়ে থাকা দেখলে আমার মায়ের বিগার উঠে যাবে, এটা বগুড়ার ভাষা বিগার, আমি জানি না অন্য কোনো দেশের ভাষা কি।
আচ্ছা, আমি এই ভাষাগুলো একটু ক্লিয়ার করে দিই, আমার আইডিয়া আছে ভাষা। বিগার মানে হচ্ছে এক ধরনের রাগ, যেটা আসলে বোঝানো খুব মুশকিল। ধরেন কেউ একজন এমন কিছু আপনার সামনে করছে যেটা আপনার পছন্দ না, এবং তারপরে দেখা গেল আপনি উত্তম মাধ্যম শুরু করে দিলেন, এবং এই উত্তম মাধ্যম বিভিন্ন রকমের হতে পারে, রাগারাগি থেকে শুরু করে, বকা দেয়া থেকে শুরু করে, এবং যেই প্রসেসটার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন ওই সময় আপনার যে মেন্টাল এক্সপ্রেশন সেটাকে আমরা বগুড়ার ভাষায় বিগার বলে থাকি। ওকে, আর কালানি শব্দটা অনেকে বুঝতে পারছেন না, কালানি আসলে এটা বোঝানো হচ্ছে এটা একটা আঞ্চলিক ভাষা, এটা আসলে কালো যারা তাদেরকে কালানি বলে, এবং এটা আসলে কোনো ভালো শব্দ নয়। ঠিক আছে, হ্যাঁ, তারপর
তো আমি সেদিন মনে হয় সন্ধ্যার পরে ভাত রান্না করছি, ভাত রান্না করে পাতিলটা উপরে, আমাদের টিন শেড বাড়ি, তো আমাদের বারান্দায় উঠতে হতো সিঁড়ি দিয়ে, মানে উঠানটা নিচে। আমি ওই সিঁড়ি দিয়ে উঠতেই আমার হাত থেকে পাতিলও পড়ে গেছে, আমি নিজেও পড়ে গেছি। ওই অবস্থায় আমি অজ্ঞান, তারপরে আমি আর জানি না কি অবস্থা। ডাক্তার আসতে পরে শুনছি আমার ছোট ভাই, আমার ওই সময় কিন্তু আমার ভাই আমাকে মারতো, মার ওইগুলি দেখে, রাগারাগি দেখে হয়তো ও মারতো, কিন্তু তারপরে ওর সাথে আমার না একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল। সবসময় আমরা দুই ভাই বোন কাছে থাকতাম বলে হয়তো এটা, আর বড় ভাই তো চাকরি করতো। ও নাকি অনেক কান্নাকাটি করছে, আশেপাশে আত্মীয় স্বজন আসছে, আমার দাদা তখনও জীবিত ছিলেন, দাদারা আসছে, চাচারা আসছে, তারপরে আমি সুস্থ হই। তো এইটা নিয়ে আর কোনো ইয়া হয়নি। দুই দিন পরে যখন আমি সুস্থ হই, আমার ভাই, আমি ওই যে কলার মুঠা আছে না, ওগুলি বাঁচতেছি মানে আমাদের বাগানের ভিতরে, তো দেখি আমার বাবা ও গেজায় বসলো, আমার ভাই ও যায় বসলো,
কলার মুঠা মানে রান্না করার জন্য, তাই তো?
হ্যাঁ হ্যাঁ, বাঁচতে হয় এটা একটা একটা করে, মানে সবাই হয়তো চাচ্ছে যে আমি প্রেম করি, মা আমাকে বিয়ে দিতে অনেক ডিমান্ড লাগবে, আমি কালো, কিন্তু প্রেমটা করতে আমি ভয় পেতাম। একত্র আমি কালো, আমাকে যদি ব্যবহার করে ছেড়ে দেয় তখন আমি কোথায় যাবো? আর দ্বিতীয়ত আমার বাবা কোনোদিন মানে নিবে না, কারণ আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার এক ফুফাতো বোনকে আমার বাবা এত মার মারছিল প্রেম করার জন্য, যে অনেক সুন্দর ছিল আমার সেই বোন, যে লাল হয়ে গেছিল পুরো ফর্সা একটা মানুষ,
এবং ওটা দেখে মোটামুটি আপনি
কোনোদিন আমি প্রেম করবো না। ওইটা আমার একটা শিক্ষা। তার ভিতরে আমার দুইটা গার্জেন ভাই, আমাকে কেউ যদি পুতুল বলতো, ইপটিজিং যেটা বলে, রাস্তাঘাটে চলাফেরা করতে, ওরা তাদের মারতে মারতে ফাড়িতে দিত, যার কারণে আমি সাহসও পেতাম না। কিন্তু ওই দিন প্রথম আমার ছোট ভাইয়া আমাকে বলে, ছেলেটা ভালো, অনেক শিক্ষিত, বিদেশ থেকে সম্ভবত লেখাপড়া করছে, পুরো পরিবারও ভালো, ওদের বাড়ি বিহারি কলোনিতে। তা আমি শুনেই চুপ থাকলাম, আমার এটার প্রতি কোনো ইন্টারেস্ট নাই, কারণ ছেলে অনেক সুন্দর, সে আমাকে কেন বিয়ে করবে, আমাকে কেন তার ভালো লাগবে, আমার তখনকার প্রশ্ন ছিল এটা। আমি ওটাই শুনে চুপ করে থাকলাম। আর একটা ঘটনা বলি, আমি প্রেম ট্রেম করতাম না, কিন্তু আমার সমস্ত বান্ধবীরা প্রেম করতো, আমার অনেকগুলো বান্ধবী ছিল, স্কুল জীবনের বান্ধবী থেকে শুরু করে কলেজের বান্ধবী, সবাই প্রেম করতো সবাই। একদিন আমি কলেজে গেছি, সেদিন আমার বাবা আমাকে একটা শাড়ি কিনে দেয়, সাদা শাড়ি, লাল পাড়, আমাদের কলেজের ড্রেসটা ছিল সাদা। তো ওই দিন আমি ফার্স্ট শাড়ি পরে কলেজে যাই, যাওয়ার পরে দেখি আমার বান্ধবীরা কেউ নাই। তো এক বান্ধবীর সঙ্গে দেখা হলো, তাকে আমি বললাম, আর সব কোথায় ক্লাস করবি না? তোমাকে আমরা তো সবাই পিকনিকে যাচ্ছি, তুই জানিস না? না তো, আমি তো দুইদিন কলেজে আসিনি। তখন কি হয়, ও আমাদের বাড়ির কাছে বাড়ি, মানে আমাদের সমস্যা হতো কি, একজন যদি আমরা উঠে যেতাম, তা আর দশজনের বাড়ি খোঁজ নিয়ে দেখতো কে কে বাসায় আছে, তারপরে তাকে একশন হতো যে কে প্রেম করে সবাই জানে, তো বাধ্য আমাকে নিতেই হবে, না হলে নিশিকে না নিলে সবাই খোঁজ পড়ে যাবে যে নিশি আছে আর কেউ নাই, যার জন্য ওরা আমাকে নিয়ে চলে যায়। জায়গাটা সম্ভবত শেরপুরের কোন একটা জায়গা ছিল, আমি চিনতাম না। সেখান থেকে পিকনিক হইলো, খাওয়া দাওয়া হইলো, আসছি যখন বাসায় আসতেছি, তখন আমার ভাই রাস্তায়, আমার ছোট ভাইয়া, আমার বান্ধবীদের সাথে যারা প্রেম করতো তারা আবার সব আমার ছোট ভাইয়ার ফ্রেন্ড। আমার ছোট ভাইয়া তো জানি যে ওরা আজকে বেড়াইছে, ওর ধারণা করে নিছে নিশিও আজকে ওদের সাথে আছে। তো নিশির সাথে কে আছে এটা জানার জন্য ও রাস্তায় দাঁড়িয়ে আছে, যে আমি বোধ হয় কোনো প্রেম করতেছি। তো যাই হোক, আমার ভাইয়ের এক ক্লোজ ফ্রেন্ড ছিল সিরাজুল নাম, ওই ভাইটা প্রমাণ দিল যে না, নিশি কোনো ছেলেকে নিয়ে যায়নি, যায় একা একাই ঘুরছে, আমাদের সাথে কথা বলছে। ও ভাই আমাকে আসলে বোনের চোখেই দেখতো। তারপরে আমার ভাই বলল যে যা করার করছিস সবাই কিন্তু জানে, মা কিন্তু জানে, চুপ থাকবি। বাড়িতে আসার পরেই কিসের কি চুপ থাকা, মা শুরু হলো তুল কালাম। যাই হোক, সামলে নিলাম, চুপ থাকলাম। আমি আবার কি, একদিন চুপ থাকি, দুই দিন চুপ থাকি, তিন দিন চুপ থাকি, চার দিনের বেলায় প্রতিবাদ করি, আমি একটু প্রতিবাদী,
প্রতিবাদী, ওকে, আউটব্রাস্ট করে যেটাকে বলে।
হ্যাঁ, আর এই কারণেই আমি বাবা মার খারাপ একটা সন্তান, যেটা আমার বোন কোনোদিন করেনি। আমার অবশ্য একটা খারাপ দিক আছে, আমি স্বীকার করি, তো সেদিন আমি কোনো কিছুই বলি না, কারণ আমার তো দোষ নাই। যাই হোক, চুপচাপ থাকলাম। এরপরে আমার স্কুল জীবনের এক স্যার ছিল, রমেশ স্যার, আমি নামটা উচ্চারণ করলাম, আমি জানি স্যার এখন ঢাকার কোথাও না কোথাও আছে, আমাদের হাই স্কুলের স্যার, আমাদের ক্লাসমেট একজন, নাম হচ্ছে বুলবুলি, তার সাথে কঠিন প্রেম করে, এটা আমরা আগে থেকেই জানতাম, কিন্তু ওই সময় স্যারটা মুসলমান হয়ে যায় মেয়েটাকে বিয়ে করার জন্য, কিন্তু বুলবুলির বাবা মা বিয়েটা দেয় না, এ কারণে কমিটির লোকজন স্যারকে আমাদের স্কুল থেকে আউট করে দিবে। আমি জানি স্যার এখন ঢাকার কোন এক বড় স্কুলের টিচার। আর ওই সময় আমার বাবা কি করে, এইটার একটা মোক্ষম নেই যে স্কুল থেকে বের করে দিতে হবে না, আমার মেয়ে আছে, আমার মেয়েকে দিয়ে বিয়ে দিব। স্যার দেখতে শুনতে খুব একটা ভালো ছিল না, কিন্তু খুব ব্রিলিয়ান্ট স্যার ছিল, ইংলিশে খুব তরতাজা ছিল। তো স্যারও বেকায়দায় রাজি হয়ে গেছে। একদিন সন্ধ্যার সময় স্যার আসলো, হাই স্কুলের হেড স্যার, উনি আবার আমার বাবার চাচা, আমার দাদা, উনি আসলো, তার সঙ্গে আরো দুই তিনজন স্যার আসলো, স্কুল কমিটির কিছু লোকজন আসলো, আমাদের বাড়িতে একটা মিটিং হলো। আমি জানলাম কোনো কারণে রমেশ স্যারকে নিয়ে মিটিং হচ্ছে। তারপরে আমাকে কোনো মেহমান আসলেই আমার হাতের চা ছাড়া মেহমান পারি হতো না। আমি যথারীতি আমি চা নাস্তা দিলাম, স্যার আমার দিকে তাকায় আসে, আমি স্যারকে আদাব দিলাম, চলে আসলাম। তো আমি তার তখন জানি না যে স্যার জানে যে আমি নিশিকে বিয়ে করতে আসছি বা বিয়ে করবো।
স্যারের সঙ্গে আপনার বিয়ে করা হচ্ছে,
আমার বাবা দিবে, বয়সের ডিফারেন্স অনেক, স্যার অনেক
বয়স।
আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি। আমি জানতেছি যে আমার বান্ধবীকে পাওয়ার জন্য স্যার এত ব্যাকুল, আমি স্যারকে কিভাবে বিয়ে করবো? আর স্যারকে দেখে আমি সাথার তফাত থাকতাম, সেই স্যারকে আমি বিয়ে করে সংসার করবো কিভাবে? আমি তখনও জানি না যে স্যারের সঙ্গে আমার বিয়ের দিন তারিখ হচ্ছে বা কথা ঠিক হচ্ছে। আমি পরের দিনে কলেজে চলে যাই। কলেজে যাওয়ার পরে সবগুলাই বান্ধবী জানে, লুইন, সুইটি, লাকি, এরা আমাকে ধরলো, এই তোর তো রমেশ স্যারের সাথে বিয়ে হচ্ছে। আমি কি বলিস, রমেশ স্যারের সাথে আমার বিয়ে হবে কেন? সুইটি বলতেছে, নিশি তুই জানিস না আসলে এই এই ঘটনা। তো আমি সুইটির কথা অনেক বিশ্বাস করতাম, লুইনের কথা করতাম না, কারণ লুইন একটু হুঠাৎ ছিল। তো সুইটির কথা যখন আমার ব্রেনে ধরলো, আমি তখন আমার বড় ফুপ্পুর মেয়ে আমার সাথে পড়তো, ও জেসমিন নাম, ওকে বললাম, জেসমিন অবস্থা খারাপ, কি আব্বার নাকি আমার রমেশ স্যারের সাথে বিয়ে দিচ্ছে, তো এটা এখন ঠেকানো হবে কিভাবে? আমাকে একমাত্র আমার বাবা, তোমার মায়ের কথা শুনি, বড় বোন। জেসমিন বললো, ঠিক আছে তুমি বাড়িতে যাও, বাড়িতে যাও, সোজা তুমি নানির ওখানে চলে যাও। তখন আমি বাসায় চলে আসলাম, আর ওই জেসমিন বোন ও কি করলো, ওদের বাসায় চলে যায়, ওর মাকে বলে ওর মাকে পাঠিয়ে দিচ্ছে আমাদের বাড়িতে। আমি আবার এদিকে কলেজ করে পুরোটা করিনি, আমি তো হাফসোল খাচ্ছি যে স্যারের সাথে আমার বিয়েটা কি। তারপরে আমি বাসায় যেয়ে ড্রেস চেঞ্জ করে আমি আমার দাদির বাড়িতে চলে গেছি, যায় দাদির সাথে লাগছি, কান্নাকাটি করতেছি। দেখি যে কিছুক্ষণ পরে আমার ছোট ভাইয়াও গেছে, আদরের ডাক ছিল খুব, এখন অবশ্য কিছুই ডাকি না ওদেরকে। ছোট ভাইয়া যায় বলতেছে যে কি তোর সমস্যা, কিন্তু এত বড় কথা তুমি আমাকে আগে বলনি, স্যারের সাথে আমার বিয়ে ঠিক করতেছে, হিন্দুর সাথে আমি বিয়ে বসবো, এরকম করে বলছি। আর আমি জানি যে বুলবুলির সাথে তার কি সম্পর্ক, তার সাথে আমি কি সংসার করবো। আমার ছোট ভাইয়া বললো যে চিন্তা করিস না, ফুপু আসবে, আব্বা অফিস থেকে আসলে ফুপু বুঝাবে, আর সে পর্যন্ত তুই এখানে থাক, কারণ ওই দিন সন্ধ্যার সময় বিয়ে। তারপরে আব্বা অফিস থেকে আসার পরে বড় ফুপু বলছে কি বলছে না বলছে জানি না, তারপরে জিনিসটা যেহেতু ইমদাদির বাড়ি পর্যন্ত গড়াইছি, এদিক থেকে আমার ছোট চাচা নাম ইমদাদ, ওই চাচাও যাই আমার বাবাকে কিছু বলছে, যাই হোক বিয়েটা আর হলো না, আমি রাতের বেলা বাসায় আসলাম। এই জিনিসটা মানতে পারি না যে আমাকে ডিমান্ড দিতে হবে দেখে আমাকে একটা খারের সাথে বিয়ে দিবে, এত ডিফারেন্স। বুলবুলি প্রেম করছে সেটা আলাদা কথা, ওর ভালো লাগা ছিল, কিন্তু আমার তো উনি ভালো লাগা না, ওনাকে দেখে আমি ভয় পাই, ওনাকে দেখে আমি অ্যাভয়েড করে চলি, তার সাথে আমার বিয়ে দিবে, তারপরেও তার বড় সমস্যা, সে হিন্দু আর বয়সে অনেক বড়। তো ওই সময় আমি আমার বান্ধবীদেরকে বলছিলাম আমি জীবনে প্রেম করবো না, প্রেম যদি করি স্বামীর সাথে করব, এটা আমার একটা স্বপ্ন ছিল। তো ওই দিন যে আমি যে দাদির বাড়িতে গিয়ে চলে গেছিলাম, ওই দিন আমার যে দাদা হেডমাস্টার, ওই দাদার একটা ছেলে আমার সাথে পড়তো, কিন্তু আমার বয়স অনেক বড় ছিল, ওকে কোনোদিন আমি চাচা দেখিনি, নাম মিলন। মিলনকে এখন বলতেছে, এই মিলন শোন, তো আসলো, কে রে তোর না রমেশ স্যারের সাথে আজকে বিয়ে? আমাকে ছোট, যদি রমেশ স্যারকে বিয়ে করতে হয় তাহলে তো কামরুই অনেক ভালো, মানে আমার স্কুলে সিক্স এর থেকে যে ছেলেটা আমাকে ডিস্টার্ব করতো নাম কামরু, এ আবার কি করছে সাথে সাথে যে কামরুকে বলে দিছে, কামরু নিশিরাজি তুই দেখা কর। এই ছেলে পরের দিনে কলেজ গেটে একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায়, শুধু একবার নিশির সাথে কথা বলবে, দেখা করবে। তো আমি অবশ্য দেখা করিনি, যাই হোক আমি আমার বান্ধবীদেরকে দিয়ে বলছি যে মিলন যেটা খবর দিচ্ছে সেটা ভুল, যে বলবেন দেখা করবো না, ওই রকম কিছু না। আমার এই জীবন গেল। তারপরে আর একটা ঘটনা,
দেখা করবেন না ওখান থেকে, কি শেষ হয়ে গেল নাকি পরে?
ওইটা ওইটা ওখানেই শেষ, আমি দেখা আর করিনি।
আচ্ছা, আরেকটা ঘটনায় যাবার আগে আপনি বোধহয় ডাকাত দিয়ে কিছু একটা বলতে চাচ্ছিলেন একটু আগে, ওটা একটু শুনি।
আমাদের এলাকায় শুধু ডাকাত পড়তো।
হুম হুম।
ডাকাতের ঘটনা যাওয়ার আগে আমার জীবনে আর একটা চরম একটা ঘটনা আছে। সেটা হচ্ছে আমি ইন্টার পরীক্ষা দিলাম, সেই সময় আমার একটা বিয়ে ঠিক হয়। জয়পুরহাট কলেজের কোন জুনিয়র প্রফেসর ছিল, কিংবা
জয়পুরহাট আসলে বগুড়ার পাশের,
হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওদের বাড়ি ছিল বিহারি কলোনিতে, মানে থন্ঠনিয়ায়, যেটা চিনেন আমাদের বাস স্ট্যান্ড,
থন্ঠনিয়া বাস স্ট্যান্ড। হ্যাঁ।
তো ওখানে ছেলেটার নাম ছিল টিপু, ওর ভাই আর দাদা আমাকে দেখে অনেক পছন্দ করে এবং বিয়েও ঠিক করে। আমার বাবা কিছুতেই বিশ্বাস করতে পারে না যে তারা কেন তার মেয়েকে পছন্দ করলো, বলে কি ডিমান্ডের লোভ আছে, না হলে এই পরিবার কেন নিশিকে পছন্দ করবে, আমার মেয়ে তো কালো, কালানি কেন পছন্দ করবে, কি দেখলো, মানে বাসার ভিতরেই আলোচনা করে, কিন্তু ওরা অন্ধের মতো পাগল হয়ে গেছে, ওরা পুরো পরিবার, ছেলের কথা জানি না।
৪০
তো আমার নারায়ণগঞ্জে আমার বড় মামা থাকতো, মানে চাঁদপুরে, তার মেয়ের এখন নারায়ণগঞ্জে সেটেল। তো ওই বড় মামাও গেছে আমাদের ওখানে বৃহস্পতিবারে ৪০, বুধবারে ওরা গেছে রাতের বেলা বিয়ে পড়াবে ছেলে সহ, ছেলে দেখে পছন্দ করলো, ওদেরকে নাকি বলছে হ্যাঁ পছন্দ, বিয়ে পড়াবে। তখন আমার বাবা বিয়ে দিল না, কে হুট করে তো বিয়ে পড়ানো যায় না, ওরা পুরো গেছে, আমাকে মামি ডাকতেছে, ভাবি ডাকতেছে, সবকিছুই হচ্ছে ওখানে। ওই ছেলের ভাগ্নিরা মামি ডাকতেছে, কোনো এক এসপির মেয়ে ছিল, তো যাই হোক পরিবারটা অনেক ভালো ছিল। আমার বাবা বিয়েটা দিল না, বললো যে ঘটক সহ শুক্রবারে বসেন, দিন তারিখ ঠিক হোক, তারপরে বিয়েটা হবে, ওর নানার ৪০টা পার হোক। তো বৃহস্পতিবার আমাদের অনুষ্ঠান হলো, শুক্রবারে ওরা কোনো খবর নেই। এদিকে শুক্রবারে আমার টোটাল মার্কেট হয়ে গেল বিয়ের, মানে মা আমাকে নিয়ে মার্কেটে গেল, কেনাকাটা করলো, বিয়ের যে কেনাকাটা সেটা হলো। আমার ভাই এদিকে হুট করে বিয়ে হয়ে যাবে, বোনের বাজার যেগুলি মাসের যে শুকনা বাজারগুলি সেগুলি বেশি বেশি করে কিনে ফেললো, যে হুট করে বিয়ে হইলে যাতে রান্না করে খাওয়াতে পারে, শুধু গরুর মাংসটা আই না, আর মুরগি তো বাড়িতেই আছে, এরকম সিস্টেম করলো। যে এর মধ্যে হলো কি, শুক্রবারে ওদের কোনো খবর নাই, এদিকে আমাদের মার্কেট শুক্রবারে হয়ে গেল। শনিবারে ঘটককে ডাকা হলো, ঘটক যায় খোঁজ নিল, যায় দেখে ছেলে টিপু পাশের বাড়ির মেয়েকে নিয়ে উধাও।
আপাতত আমরা একটু উধাও হতে যাচ্ছি, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই সংবাদের জন্য। প্রিয় শ্রোতা, জীবনের গল্প এরকমই, ঠিক ওই যে একটা খাট্টা মিঠা বলে একটা শব্দ আছে, কিছুটা টক, কিছুটা ঝাল, কিছুটা মিষ্টি, কিন্তু তার মধ্যে একটা গ্রাফ বের হয়ে আসবে। এই গ্রাফটা হচ্ছে যে এক্সপ্লয়টেশন কিংবা যে ধরনের মানসিক অত্যাচার, পারিপার্শ্বিক অবস্থা এই মেয়েটিকে ফেস করতে হচ্ছে সোসাইটিতে, পরিবারের কাছে। আমরা যতদূর জানি যে একটা মানুষ তার শেষ আশ্রয় স্থল হচ্ছে পরিবার, তো এই পরিবারের মধ্যেই যখন গঞ্জনা এবং বঞ্চনার শিকার হন, তখন তার মানসিক এবং পারিবারিক ও সামাজিক অবস্থা কি হয় এবং শেষ পর্যন্ত তার পার্সোনালিটি, তার যে জীবন কর্ম সেটা কোথায় এসে দাঁড়ায়, তার একটা মোটামুটি চিত্র আমরা এখানে তুলে ধরতে পারবো। তার মানে এই না যে মানুষটার জীবনে কোনো মজার ঘটনা ঘটেনি, বা তার মানে এই না যে মানুষের জীবনে কোনো আনন্দের ঘটনা নেই, কিন্তু এই আনন্দ বেদনা সবকিছু মিলিয়ে একটা জায়গায় তাকে থেমে থাকতে হয়েছে, সেটা হলো তার চেহারা বা তার গায়ের রং কালো। এই কালোর কাছে সে কতটা পরাজিত হয়েছে, সেটাই হচ্ছে আজকের জীবনের গল্প। আমি বিশ্বাস করি এই সমাজের অসংখ্য মানুষ আছেন, হ্যালোইট 920-র অসংখ্য বন্ধু আছেন, যাদের জীবনের গল্পের সাথে আমাদের আজকের এই অতিথির জীবনের গল্প হুবহু মিলে যাবে। ছোট্ট একটা সংবাদের বিরতির পরই ফিরে আসবো। প্রিয় শ্রোতা, আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের এই অতিথিকে দেখবার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি অবশ্যই লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরছি, সাথেই থাকবেন। গ্রাম গ্রামীণ ফোনের পক্ষ থেকে একটি ট্রেমেন্ডাস খবর আছে, সেটা হচ্ছে স্পেশালি যারা রেগুলার অন দ্য মুভে থাকেন তাদের জন্য, গ্রামীণ ফোনের 3G সাপোর্টেড ইন্টারনেট মোডেম এখন পাচ্ছেন আকর্ষণীয় দামে, মাত্র 1995 টাকায়, সাথে 2 বছরের ওয়ারেন্টি রয়েছে। আর নতুন মোডেমের নতুন কানেকশনে মাত্র 150 টাকায় 512 KBPS স্পিডে পাচ্ছেন পুরো 1 GB ডেটা। আরো জানতে আপনি ভিজিট করতে পারেন www.graminphone.com এই অ্যাড্রেসে। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920-তে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আর জি কে প্রিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের অতিথি জেবিনা সুলতান আলিশি। তিনি তার জীবনের গল্প বলছেন, আমরা সেখানে ফিরে যাব। তবে যাওয়ার আগে আপনাকে যেটা বলতে চাই, আপনি যদি আপনার জীবনের গল্প এখানে এসে বলতে চান নিশির মতো করে, সেক্ষেত্রে যে কাজটি করতে হবে আমাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। একটি বিষয় লক্ষ্য রাখবেন, এখানে ফোন করার পরে কিন্তু ফোনটি স্বয়ংক্রিয়ভাবে এখানে রেকর্ড করা হয় এবং 2 থেকে 2.5 মিনিটের মতো সময় আপনাকে দেওয়া হয়। ফোন করার পরে যে কাজটি করবেন, আপনার নিজের নাম এবং আপনাকে আমরা যে নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করব সেই সেল নাম্বারটি অবশ্যই স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। বলার পরে আপনি যে বিষয়ের উপর আপনার জীবনের গল্পটি বলতে চান বা অনুষ্ঠান নিয়ে আপনার যে কোনো মন্তব্য বা অতিথিকে হেল্প করতে চাওয়া অতিথি সম্পর্কে যে কোনো মন্তব্য যদি আপনি করতে চান, তাহলে 2 মিনিটের মধ্যেই সেটা শেষ করে বলবেন, আপনার সঙ্গে যোগাযোগ করতে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আর আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে যে আপনি যদি মুঠোফোন থেকে করেন তাহলে 02 যোগ করে নেবেন নাম্বারের ক্ষেত্রে। নাম্বারটি আমি আবারও বলছি 9115668। আমি আবারও বলছি 9115668। আর প্রিয় শ্রোতা, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, ফেসবুকে এসে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। এখান থেকে হ্যালো 8920-র যাবতীয় সুযোগ সুবিধা আপনি পেতে পারেন, একেবারে অতিথি সম্পর্কে জানা থেকে শুরু করে অনুষ্ঠানগুলো ডাউনলোড করা থেকে শুরু করে পুরনো অনুষ্ঠানগুলো পুরনো অতিথিদের সাথে যোগাযোগ করা থেকে শুরু করে এখানে যে কমিউনিটি, সেই কমিউনিটি এখন অনেক বড় হয়ে গেছে, 5 লাখের অধিক বলতে পারি আমরা, 5 লাখের কাছাকাছি বলতে পারি আমরা। এবং এই মেম্বার যারা রয়েছে তাদের সাথে আমরা একটা আত্মিক বন্ধন তৈরি করার সুযোগ রয়েছে। আমাদের কমিউনিটিটা দিনে দিনে অনেক বড় হচ্ছে, আপনি যোগ দিতে পারেন আমাদের হ্যালো 8920 কমিউনিটিতে। আমাদের এখানে মেম্বার হওয়ার জন্য যেটা করতে হবে, আমাদের ফেসবুকে আসবেন, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। নিশি, আমরা যে জায়গাটায় ছিলাম যে আপনি শুনতে পেলেন যে টিপু, যার সাথে আপনার বিয়ে হওয়ার কথা, সেই ছেলেটি অন্য একটা মেয়েকে নিয়ে ভেঙে গেছে। তারপর
ও একটা মেয়ের জন্য এত কালো অসুন্দর, বিয়ে ঠিক হলো, বিয়েটা ভেঙে গেল। স্বাভাবিক ভাবে আমি অনেক ভেঙে পড়লাম, কারণ ওইটা মনে হলো একটা তালাক।
আমার
প্রথম বিয়ে ঠিক হইলো এবং আমার মন লাগে গেলো যে হ্যাঁ বিয়ে, এবং বিয়েটা ভেঙে গেল, মনে হলো আমার বিয়ে হলো, তালাক হয়ে গেল। আমার কাছে এই অনুভূতিটা হইলো এবং আমি খুব কান্নাকাটি করলাম। তারপরে আমার রিজাল্ট হলো খারাপ, রিজাল্ট খারাপ হওয়ার পিছনে একটা মানে আমি রিফার্ড পাইলাম ইংলিশে ফার্স্ট পেপারে। এটার কারণটা আমি বলি, আমি যখন ইন্টারে ভর্তি হলাম তখন আমাদের সিলেবাস পুরোটা পাল্টে গেল, মানে যেটার আমি কিছুই বুঝতাম না। পরে সেই রিফার্ড পরীক্ষাটা যেদিন দিব সেদিন আমার বাবার পাইলস অপারেশন, যার কারণে আমি পরীক্ষাটা দিতে পারিনি বা ওইটা হয়নি। তারপরে আমি পুরোপুরি বসা, এর ভিতরে আমি সেলাই শুরু করি, আমি যে কাজটার কথা বললাম। তখন আমি যশোর স্ত্রীদের শাড়ি অনেক সেলাই ধরি এবং টাকা ইনকাম করি, এবং সেই টাকা জড়ো করে আমি কানের দুল করি, চেন করি, মানে আমি আমার ফ্যাশন করি, আমি পোশাক করি, এগুলি করি। আমি অনেক শাড়ি কিনছি, আমি কোনো ঈদে জামা নিতাম না, কারণ আমার ছোটবেলার স্বপ্ন ছিল আমার বোনকে আমি সবসময়, আমার স্বপ্নই আমার সংসার করা, স্বামী সংসার সন্তান নিয়ে সংসার করাটাই হচ্ছে আমার মেইন স্বপ্ন। আমার
এরকম কি কখনো মনে হতো যে এই পরিবারে আমি বড় হচ্ছি, এটার বাইরেও তো একটা সংসার থাকে মেয়েদের জন্য, তো এই সংসারে তো সুখী হতে পারলাম না, নিজের যে সংসারটা তৈরি হবে ওটাকে নিজের মতো করে করব।
হ্যাঁ, এটা আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আশেপাশের বাড়ির লোকজনও বলতো যে মা তুমি টেনশন করো না, তুমি এখানে কষ্ট পাচ্ছ, তুমি বিয়ে হলে সুখী হবা। এই কথাটা শুনতে শুনতে আমার মনে হতো, আর আমার স্বপ্ন, আমার মেইন স্বপ্নই হচ্ছে সংসার করা। আমার বোন বলতো যে চাকরি করবে, ও আমার উপর খেপে যেত যে আমাকে বিয়ে দিল, আমি চাকরি করতে চাইলাম, তুই কেন চাকরি করবি, তুই সংসার করবি, তুই চাকরি করবি? আমাকে না, আমার স্বপ্ন সংসার করা, আর এর জন্য আমি সমস্ত রান্না শিখতাম টিভি থেকে শুরু করে। আমার বোন বাহিরে থাকতো, ওখানে গেলে দেখতাম নোয়াখালী কুমিল্লা বিভিন্ন অঞ্চলের লোকজন রান্না করতো, সেটা আমি শিখে নিতাম। বিভিন্ন ধরনের পিঠা চোখ দিয়ে দেখেই আমি তৈরি করে ফেলতাম। সংসারের জন্য আমি মোটামুটি মানসিক ভাবে পুরোপুরি তৈরি যে স্বামী চাকরি করে আসবে, স্বামীকে আমি রান্না করে খাওয়াবো। আমি সেলাই যেগুলো শিখি, আমি ঘর গোছাবো, অনেক সুন্দর করে ঘর গোছাতে পারতাম, আমি ঘর সুন্দর করে সাজাবো, আমার স্বামী এসে একটা পরম তৃপ্তিতে বসবে সেই ঘরে, আমি তাকে নাস্তা তৈরি করে খাওয়াবো। এগুলো আমার মেইন
ড্রিম ছিল,
হ্যাঁ এগুলি আমার স্বপ্ন। তো আমার এই বসা জীবনে আমি শাড়ি সেলাই করা শুরু করি। এর ভিতরে আমাদের বাসের বাড়িতে একটা ডাকাতি হয়, এটা বর্ষার দিনের ডাকাতি ছিল, মানে গরমের দিনের ডাকাতি। ওখানে প্রায় 50-60 জন ডাকাত আসছিল একটা বাড়িতে। ওটা আমাদের হাই স্কুলেরই একজন স্যার ছিলেন, বিএসসি স্যার,
পুরো বাড়ি তুলে নিয়ে যাওয়ার মতো অবস্থা।
হ্যাঁ, কারণ ওনার শাশুড়ি অনেক ধনবান ব্যক্তি ছিল, সমস্ত সম্পদ বিক্রি করে ওনার কাছে টাকাটা রাখছিল, এবং ওনার শাশুড়ি ছিল শিবগঞ্জ বিহারের বাড়ি। ওখানকার লোকজন আর আমাদের এলাকার কিছু লোকজন, এই মোট 50-60 জন লোকজন ওই এলাকা ঘেরাও করে ফেলছে, এবং সমস্ত বাসার প্রত্যেকটা ঘরে ঘরে দরজায় দরজায় একটা করে লোক ফিট করা। তো আমরা যখন টের পেলাম, তখন জানালা আমাদের বাড়ির খুলে আমি চিৎকার দিচ্ছি, এই অবস্থায় একটা ডাকাত বন্দুক নিয়ে আসতেছে, আমাকে গুলি করবে। এইটা দেখে আমার বাবা কি করে, রডের চেয়ার ছিল, চেয়ারটা জানলাই ফিকে দেয় আর কি, এবং তুলে দেয়। তখন ওই গুলিটা করে না বা গুলিটা আসে না। এই অবস্থায় ডাকাত সমস্ত কিছু লুটপাট করে নিয়ে গেল ওদের। তার 3-4 মাস পরে আমাদের বাড়িতে ডাকাতি।
আচ্ছা আচ্ছা।
আমার আবার একটা ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করে, কিছু কিছু আমি জিনিস বুঝতে পারি। ওই দিন সন্ধ্যাবেলায় বিকালবেলায় আমি আমার ফুফাতো বোনকে বললাম, ওরও একটা মেশিন নিয়ে আসে, আমি সেলাই করছি জামা, হাত মেশিন নিয়ে আসে। তো ওটা আমি দিতে গেছি, তো আমার ফুফু বলতেছে এখনই দেওয়া লাগবে। আমি বলছি না ফুফু, আমার না কেমন জানি ইয়া হচ্ছে যে আমাদের বাড়িতে ডাকাতি পড়লে যদি এই মেশিনটা নিয়ে যায়, তা আব্বা আমাকে কিনে দিচ্ছে না, আবার এই মেশিনটা কিভাবে ঘুরে দিবে। আমার যে দরজা, দুইটা দরজা মাঝখানে কাঠের, আমি সুপার রুমে থাকতাম, তো বাহির দিকে যে দরজাটা সাথে বেলকুনি ছিল, সেই দরজাটা ওই পাশের বাসে ডাকাতি হওয়ার পর স্টিলের করে আমার বাবা, যাতে ওই বাহির সাইড থেকে আসা তার মেয়ে একটা যুবতী আছে কোনো অ্যাটাক যাতে না হয়। তো এই ডাকাতির একটা ঘটনায় আমার একটা অভিজ্ঞতা হচ্ছে, যে সাইডে লাইট জ্বলবে সেই সাইডে কোনো ডাকাত নাই, এটা আমার ওই আগের ডাকাতির থেকে অভিজ্ঞতা হয়েছে। সেই দিন অনেক শীত ছিল আমাদের ওখানে বগুড়াতে, অনেক শীত,
বগুড়াতে অনেক ঠান্ডা পড়ে, ইনফ্যাক্ট এখনো অনেক ঠান্ডা,
হ্যাঁ এখনো বর্তমানে অনেক ঠান্ডা, অনেক শীত। সেই শীতের মধ্যেই বর্ণনা দেওয়া মুশকিল, মানে লেপের ভিতরেও কাপড় নিয়ে এরকম,
যারা বুঝতে চান তারা বগুড়াতে চলে যান
এবং গিয়ে দেখে আসুন কেমন হয়। কাঠের ডুম নিয়ে ওই আমাদের বাবার দরজায় ইয়ে করে। আর এইটা ডাকাতি হওয়ার পিছনে কারণ, আমার ছোট ভাইয়া ঠিকাদারি করতো, তো সেদিন টেন্ডার ছিল, 60,000 টাকা তোলা করছিল। তো এই আমাদের আশেপাশেই কেউ একজন অফিসের সাথে লেনদেন জানেন যে টাকাটা বাসায় আছে, কিন্তু আমার বাবা টাকাটা বাসায় আনেনি। অফিসে যেহেতু অ্যাকাউন্ট সেকশনে তার চাকরি ছিল, তার ওই অফিসের সিন্ধুকেই রেখে আসছিল। সেদিন ওই কাঠের ডুম দিয়ে আমাদের গ্রিলের তালা ভেঙে, আমার বাবার যে মেইন দরজা সেটা কাঠের ছিল, তো কাঠের ডুম দিয়ে ভেঙে হুট করে লোকজন ঢুকে পড়ছে। এই ঢুকে পড়া অবস্থায় আমিও উঠে পড়ছি, আমার মাও বলছে নিশি দরজা লাগা, দুইটা যুবতী মেয়ে, আমি এবং কাজের মেয়ে, এদিকে আমি দরজা মাঝখানিকটা দিছি লাগায়, লাগাই দিয়ে আমি জানলা খুলছি। আর আমি ওই যে সন্ধ্যাবেলায় ফুফাতো বোনকে বলে আসছিলাম যে যদি আমি স্টিলের দরজা অনেকক্ষণ ধরে শব্দ করি, বুঝবি যে কিসের শব্দ, নিশি শব্দ করতেছে, ডাকাত পড়ছে, কেন জানি আমি সন্ধ্যাবেলায় বিকালবেলায় বলে আসছিলাম। তারপরে আমি কি করি, জানলা খুলি, জানলা খুলে দেখি কি লাইট জ্বলতেছে, তখন আমি কি করি জানলাটা আবার লাগিয়ে দিই, দিয়ে সমান স্টিলের দরজায় দাঁড়িয়ে দিই। তখন এই ভিতর থেকে এক ডাকাত বলতেছে,
মানে হচ্ছে ওর সাথে কেউ একজন ছিল, তাকে বলছে যে তুই দাঁড়া, দরজা কিন্তু লাগিয়ে দিয়েছে, সুতরাং ভিতরে কাজ করা যাবে না। ওকে, হোয়াটএভার ইট ইজ,
মানে বাহিরের দরজাটা খুলে দেওয়া যাবে না, এবে দাঁড়া।
তখন ওরা বগুড়ারই ডাকাত ছিল। অনেকদিন পরে শুনছি বগুড়ার ভাষা। আমি, আমার খুব খারাপ লাগে যে আমি বগুড়ার আঞ্চলিক ভাষা পারি না, আমার খুব কষ্ট হয়।
আমি পারি অবশ্য, সবকিছু পারি না, তো পারি, আমার সুরেও আসা যায়। তখন আমি আবার কি করি, জানলাটা খুলি, খুলে দেখি যে না এ সাইডে কেউ নাই, লাইট জ্বলতেছে, তখন আমি দরজা খুলে দিই ছুট। আর আমাদের বাড়িটা ছিল গড়, নবাবদের জায়গা, গড় কাটে কাটে আমার বাবা বাড়ি করছে বা বিক্রি করছে ওনাদের কাছে, সামনে একটা গড়ের মতো তখন ছিলই। আমি সেই গড়ে উঠা চিল্লাচ্ছি বাঁচাও বাঁচাও, তারপরে এইভাবে চিল্লাচ্ছি এবং আমি আমার ফুপুর দরজায় যাই বাজাচ্ছি, দেখি কি ওখানে দড়ি দিয়ে লাগানো,
মানে বাইরে থেকে ওরা বন্ধ করে দিয়েছে।
হ্যাঁ, বাইরে থেকে ওরা দড়ি দিয়ে বাঁধে দিয়েছে। তো যখন দেখলাম দড়িতে বাঁধানো, তখন আমার আর উপায় নাই, আমি কিভাবে ওরা বের হবে, তখন আমি কি করি আবার গড়ে উঠি, মানে উঁচু জায়গাতে উঠি, বাঁচাও বাঁচাও করে চিৎকার দিই। পুলিশ ফাঁড়ি আছে আমাদের ডিসি কে, ওরা এইমাত্রই ওইদিকে চলে গেছে, ওরা বলতেছে আমরা কেবলই ফাঁড়িতে যেয়ে পৌঁছেছি, আর শুনতেছি যে বাঁচাও বাঁচাও, মানে কোথাও কান্নার শব্দ, আগুন লাগছে কিনা, তো ওরাও চলে আসছে, মানে আমার গলার স্বর এত দূর গেছে যে কি বলবো, বিসি কে চলে গেছে গলার স্বর। যে রংফ্যাক্টরিটার কথা বলছিলাম, এটা মুশফিকুর রহিম আমাদের ক্রিকেটার, তার নানার রং ফ্যাক্টরি ছিল।
আমরা ডিটেইলে না যাই, দেখা যাবে পরে মুশফিকুর রহিম কোনো ভাবে আপনার স্টোরির সাথে জড়িত কিনা, ভেরি ফানি।
হ্যাঁ, আমার বাবা আমাকে ছোট বউ বলে ডাকত। তো যাই হোক, এটা কোনো ফ্যাক্ট না। তো ওই ফ্যাক্টরির যে দারোয়ান ছিল, নাইট গার্ড, ওরাও দৌড়ে আসছে। আমাদের বাড়ির সামনেই যে গ্রামটা, সেটার নাম হচ্ছে জয়পুর পাড়া, ওই জয়পুর পাড়ার লোকজন ছুটে আসছে, ডিসিক থেকে লোকজন ছুটে আসছে। তো আসার পরে অনেক লোকজন হয়ে গেছে। এদিকে একটা ডাকাত আমাকে, আমাদের নারিকেল গাছ আছে মানে যে বাড়ির পিছন দিকে, ওখানে যায় আমাকে ধামকি দিচ্ছে যে বেশিবার বেড়া গেছো, বেশিবার বেড়া গেছো, এরকম
বলছে।
হ্যাঁ, আমি বেশি বেড়া গেছি, দরজা খুলে আমি লোকজন ডাকতেছি। এদিকে ভিতরে কি হচ্ছে আমি জানি না, এদিকে আমার বাবার অনুভূতি হচ্ছে, নিশি কেন বাহিরে, মানে মাঝখানে দরজাও লাগা, ঘরের ভিতরে আমাকে দেখতে পারতেছে না। যাই হোক, আমি লোকজন আইনা আমাদের বাড়িটাকে কিছুটা হলেও সেভ করলাম। পরের দিন তো আমার বাবার অফিসের লোকজন আমাকে অনেক বাহবা দিল। ডাকাতের গল্প গেল, আমি এই পর্যন্ত বসা, আমি আর ইন্টার করতে দিচ্ছি না। এর মাঝে একশো একটা বিয়ে ঠিক হয়, একশো একটা বিয়ে ভেঙে যায়। কালো আমার আপন চাচির মা যায় বলে, কোন মেয়েকে বিয়ে করতেছিস, মেয়ে তো কালো, তোর এত সুন্দর ছেলেকে কালো মেয়ের সাথে বিয়ে দিবি, বিয়ে ভেঙে যায়। তো এরকম হতে থাকে, আমি আমার জীবনটা ওইভাবেই মানে নিলাম। এই পর্যায়ে আসা একদিন ঘটনা ঘটলো যে আমি আবার পরীক্ষা দিব, ভর্তি হলাম। এর মাঝে আমার তিন নম্বর খালা, মানে আমার মারা চার বোন, এই খালা প্রেম করে বিয়ে করে, বহু আগের ঘটনা, ছোটবেলার ঘটনা, বিয়ে করে আমাদের বাড়িতেই উঠছিল, আমাদের বাড়িতে ছিল উনি ছয় মাসের মতো। খালার গল্পটা বলি, এই খালার স্বামী কানাডায় থাকে, উনি ব্যাংকে চাকরি করতেন, চাকরি ছেড়ে উনি কানাডায় চলে যায়। যে খালাকে অনেকেই মিষ্টি খালা উনি বলতো, কিন্তু আমি কোনো খালাই বলতাম না, কথা কম বলতেন, নাতা নাতার কথা বলতেন, ব্যক্তিত্ব নিয়ে থাকতেন, উনি শিক্ষিত ছিল সব চাইতে বেশি, আমার খালাদের ভিতরে তার ভাব দেখাইতেন,
যে কারণে সবাই মিষ্টি বলতো।
হ্যাঁ, মিষ্টি বলতো। তা আমি কোনোদিন ওনাকে মিষ্টি খালা বনি বলিনি, কারণ আমার সাথে উনি মিশতো না, আমি নিজেকে অ্যাভয়েড করে রাখতাম। আমার খালা এর মাঝে ব্যাংকের একটা জুনিয়র অফিসারের সাথে প্রেম করে, সবাই সন্দেহ করতেছে। এই সন্দেহ করার কারণে আমার খালা তার নিজের বাড়ি ছেড়ে আমার নানার বাড়িতে আসে, আমার এক নিজ খালার বাড়ি ভাড়া নিয়ে থাকে, এবং নিজে ওখানেই, আমার নানার অনেক সম্পদ ছিল, নিজে একটা বাড়ি গড়ার চেষ্টা করে। এই ভাড়া থাকার সময় মেজ খালার বাড়িতে, মেজ খালার ছোট খালার বাড়ি পাশাপাশি, তো একই পাড়াতে যদি একটা ঘটনা ঘটে সবাই খেয়াল করবে।
এবং আসলে এই বগুড়ার কালচারটা এরকম, আমি যতদূর জানি, যে একটা বাড়িতে কোন একটা ঘটনা ঘটলে মোটামুটি সব গ্রাম জেনে
সবাই জানে। তো ছেলেটা প্রতিদিন বিকালে আসতো, রাত দশটার সময় যেত, স্বাভাবিক ভাবেই প্রশ্ন উত্তর, স্বামী নাই, ছেলেটা কেন আসে। তো এটা আমার মামারা ওটা খুব খারাপ ভাবে বলে। তো এটা নিয়ে একদিন আমার খালা আমাদের বাড়িতে যায়, আমার বাবার কাছে বলে, কান্নাকাটি করে। ও এর মাঝে আবার হয় কি, আমার তিন নম্বর খালাকে বলে, ঠিক আছে তোমার সাথে যদি কিছুই না থাকবে তাহলে, তখন আমার আর একটা খালা তো বোন ছিল শিমু নাম, ওর আর আমার কথা বলে যে শিমুকে দিয়ে বিয়ে দাও, নাহলে নিশিকে দিয়ে বিয়ে দাও। তো আমার খালা বলে কি, যে শিমু তো বিয়ে করবে না, আর নিশি, নিশিকে তো পছন্দ করবে না, কালেনিক কেন বিয়ে করবে, অত এডুকেটেড পার্সন, ভালো চাকরি করে। তো যাই হোক, সিমোর পরিবার ওই ছেলেকে যে বিয়ে দিবে না, এটা আমার ছোট খালা, সেই খালা সবাইকে বললো। তখন আমার ছোট খালা বলে তাহলে নিশিকে দিয়ে দাও, নিশিকে তো বিয়ে দেওয়া যাচ্ছে না, সবাই পছন্দ করতো কালো দেখে। তখন বলে কি ও তো কালো, কেন বিয়ে করবে, এম এ পাশ ছেলে, এত সুন্দর চাকরি করে, সেই ওই কালেনিক বিয়ে করবে, এটা বললি কিভাবে, বললি কিভাবে এরকম করছে। তারপরে এই কথাগুলো যায় আমার সেজ খালা, আমার বাবাকে বলে যে ছোট খালার নাম শিরিন, শিরিন এরকম কথা বলতেছে, এটা তো দুলাভাই সম্ভব না। তখন আমার বাবা আমার খালাকে বলে যে আমি এই খালার নামটা আমি নিতে চাচ্ছি না, আমি জানি বগুড়ার সমস্ত ব্যাংকাররা আমার ঘটনা, আমার খালার ঘটনা সবাই জানেন। তুমি নিয়ে যেয়ে তোমার বাসায় রাখো, প্রতিদিন আসে ছেলে সামনে দেখবে খাটা, খাটাকেও ভালো লাগবে। আমি আমার বাবার কাছে খাটা, খাটা বুঝছেন
ছোটখাটো
কানে যখন আসলো, এর মাঝে আমার বড় ভাইও বিয়ে করছে, তার পরিবারও আছে। তো যাই হোক, আমার কথা বলার মানুষ বলতে টুকটাক আমার ওই বড় ভাবির সাথে বলতাম, কাজের মেয়ে ছিল কথা বলার। আমি এক সময় তখন আমার বড় ভাই বাসায় ছিল না, উনি বাইরে ছিল, তো আমি ওই সময় লুফে নিলাম প্রস্তাবটা যে অন্তত পক্ষে খালার বাড়িতে গেলে দুইটা ভাই পাবো, খালার ছেলে ছিল দুইটা, সাগর শাওন। ওরা আমাকে আপু ডাকতো, তুই করে বলতো, আমি ও চলে গেলাম, ভালোই লাগলো। কিন্তু আমার বাবার কথাটা আমার কানে খুব বাজে এবং আমার সবসময় মনে হয়। তারপরে ছেলেটার সঙ্গে ধীরে 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 বিয়ের কথা অনেক দূর আগে নিয়ে যায়। এই সময় আমার খালা আমার সামনে কোনো অস্বাভাবিক আচরণ করেনি, ওরা যা করতো হয়তো বাহিরে করতো, আমার চোখের সামনে পড়লো না কোনো কিছু। এক পর্যায়ে যেয়ে বিয়ে যৌতুক নিয়ে দর কষাকষি হচ্ছে, ছেলে 2 লাখ টাকা নিবে, গহনা নিবে। তো তখন আমার বাবা বলে কি কলঙ্কের ছেলের আবার ডিমান্ড কিসের, মানে আমার বাবা পুরো ঘটনাই জানতো যে আমার খালার সাথে ওই ছেলের আসলেই কোনো সম্পর্ক। তো কথাটা যখন আমাকে আব্বা বলে যে কলঙ্কের ছেলের আবার ডিমান্ড কিসের, বা সবাইকে বলে, এটা নিয়ে অনেক কিছু হয়ে যায়, আমার মনে অনেক রাগ আসে যে আব্বা আমাকে একটা কলঙ্কের ছেলের সাথে ডিমান্ড না দেওয়ার জন্য বিয়ে দিবে। ওই সময় আমার আর একটা বিয়ের প্রস্তাব আসে, আমি তো খালার বাড়িতেই, ছেলেটা ফুড ইন্সপেক্টর ছিল। তো একদম হঠাৎ করে আমার ছোট ভাই যাই বলতেছে, নিশি তোর একটা বিয়ে আসছে, ফুড ইন্সপেক্টর, অমুক জায়গায় বাড়ি, ছেলেটা ভালো, আব্বা বললেন ওই বিয়েটা ঠিক করি, তুই বাড়ি চ। আমি বললাম যে ঠিক আছে, আমাকে ওইখানে কেন জানি ভালো লাগতেছে না, আমার খালার কিছু কিছু কথা আমাকে অস্বাভাবিক লাগতেছে। তখন আমার নানি দিবিতে ছিল, আমার নানি চাচ্ছে বিয়েটা হোক, তার মেয়ের সংসারটা হোক, কেন আমার খালার কথা ভালো লাগতেছে না সেটাও বলি। আমার খালা ফকিরের কাছে দৌড়াতো,
আমরা কেন ধরনের সম্পর্ক হচ্ছে, কিসের সম্পর্কের কারণে হচ্ছে একটু পরিষ্কার করুন।
খালা আর ওই ছেলে হেলাল একই সঙ্গে,
যার সাথে আপনার বিয়ের কথা হচ্ছে,
যার সাথে আমাকে বিয়ে দেওয়া হচ্ছে প্রমাণ করার জন্য যে আমার খালার সাথে তার কোনো সম্পর্ক নাই, একটা সার্টিফিকেট আর কি। আমার বাবা যখন এই কথা
বলল, আমি তো বুঝেছি যে যে ছেলেটার সাথে আপনার বিয়ের কথা হচ্ছে হেলাল, সেই বিয়েটা আপনার খালাই নিয়ে এসেছে।
হ্যাঁ, ওই যে আমার ছোট খালা যে বলছে যে নিশিকে দিয়ে তাহলে বিয়ে দাও, দিয়ে প্রমাণ করো তোমার সাথে ওর কোনো সম্পর্ক নাই।
যেহেতু তো আপনার ছোট খালা আপনার বড় খালাকে, যে খালা আপনার জন্য বিয়েটা নিয়ে এসেছে, সেই ছোট খালা এক ধরনের চ্যালেঞ্জই তাকে ছুড়ে দিয়েছে। সেই চ্যালেঞ্জের ব্যাপারটা কি আপনি আগে থেকে জানতেন?
না, এটা আগেই জানতাম, আমি ওখানে থাকতেছি। আমি আসলে অনেক বোকা টাইপের একটা দিয়েছিলাম, আমি তখন দেখলাম যে ছেলের দুটো এত কান্নাকাটি করতেছে, খালা তো ভাইদের এত কষ্ট, খালু এইভাবে চাচ্ছে, আমি বিয়ে করলে যদি খালার সংসারটা হয়। তখন আমার একটা অনুভূতি এটা ছিল যে মায়ের পরে খালার স্থান, মায়ের আদর তো কখনো পাইনি, খালার আদর একটু একটু পাচ্ছি, যার জন্য
খালাকে আপনি পছন্দ করতেন সেই সময়টাতে, রাইট?
পছন্দ করা শুরু।
খালাকে আপনাকে কোন ধরনের সেই সময় মোটিভেশন দিয়েছে? এমনিতে হয় না যে হেলালের পক্ষ হয়ে কথা বলা বা বিয়ের পক্ষে কোনো কথা বলা এরকম কোনো?
হ্যাঁ, হেলাল অনেক ভালো ছেলে এগুলি বলতো।
পারিবারিক একটা সম্পর্ক হেলালের ওই পরিবারে অনেক আগে থেকেই ছিল এবং সেটা নিয়ে এক ধরনের রিউমার ছিল, রাইট, যে আপনার খালার সাথে এই ছেলেটার সম্পর্ক আছে, কিন্তু আপনি সেটা বিলিভ করেননি সেই সময়।
ওই সময় আমার ভাইয়ের সাথে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে খালাকে বলি, তখন ওই ছেলেটা আমাকে একটা চিঠি দেয়, এটা আমার খালার কান পর্যন্ত যায়, সোনা বউ বলে একটা চিঠি দেয় যে তোমাকে আমি মনে রাখিনি, অনেক আগে বউ ভাবে রাখছি।
কোন ছেলের কাছ থেকে পাওয়া প্রথম চিঠি?
রাখছি, তুমি আমার সোনা বউ, তুমি প্লিজ যাও না, তোমাকে আমি বিয়ে করবো, মানে আমি বাবার বাড়ি চলে যাচ্ছি।
চলে যাওয়াটা কি নর্মাল ছিল নাকি এমনিতেই?
নর্মাল ছিল, মানে আমার ভাই এসে কথাটা বললো, আমাকে আমার খালা কিছু কিছু জিনিস ভালো লাগতেছে না, যার জন্য আমি চলে যাবো।
তখন একটা পারিবারিক একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে আপনি খালার বাসায় থাকবেন না, তাই তো?
হ্যাঁ, মানে আমি নিজের মনে সিদ্ধান্ত নিয়েছি এবং আমার নানিকে জানাইছি, নানি আমি আমার ভালো লাগতেছে না খালার বাসায়, আমি চলে যাবো, খালু এত ভালো কেন, খালুকে কেন এরকম বলে, এই কথা।
খালু তখন কোথায় থাকতো?
কানাডায়।
খালু তখন কানাডাতে থাকতো, ফাইন। আমি যতটুকু বুঝলাম যে আপনার খালু অনেক আগে থেকে কানাডাতে থাকতো এবং আপনার খালা এখানে থাকতো, দুজনের মধ্যে একটা অনেক দিনের গ্যাপ ছিল এবং এই গ্যাপের মধ্যে হেলালের সাথে এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছে, রাইট? আপনি বলছিলেন আপনার খালা কবিরাজি করে বা করতো এবং এরকম করে এক পর্যায়ে তার সাথে বলেছে যে মানে সম্পর্কই রাখতে
না, আমাকে আচ্ছা না করার জন্য আমার উপরে করতো,
আপনার উপরেও করতো। আর উনি যেটা বললেন যে ওনার হাজবেন্ড যদি ওনাকে ফোন দেয় তাহলে বাপ হয়ে যাবে বা এরকম ব্যাপার স্যাপার, তার মানে কি উনি চাইতেন যে ওনার সাথে ডিভোর্স হয়ে যায়? মানে আপনার খালাও চাইতেন যে আপনার খালুর সাথে ডিভোর্স হয়ে যায়?
আমার খালা খুব কনফার্ম ছিলেন যে নিশি একটা বোকা মেয়ে, সহজ সরল মেয়ে, ওকে আমি যা বুঝাবো বুঝবে, ও স্বামী কখনো ছাড়বে না।
আচ্ছা, আমি যেটা বুঝি প্রিয় শ্রোতা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস স্টোরি, সেটা হচ্ছে যে এই মেয়েটা পারিবারিক ভাবে একটা শোষণের শিকার হচ্ছে, আপনারা যেটা এতক্ষণ ধরে বুঝেছেন, সে খালার পরিবারে গিয়েছে এবং পরিবারে যাওয়ার পরে ওখানে একটু হলেও আত্মতুষ্টি বা একটা শান্তির খোঁজ করছে, কিন্তু ওখানে একটা ঝামেলা সে গিয়ে আবিষ্কার করেছে, যেটা হচ্ছে যে তার খালু কিন্তু কানাডাতে থাকতো এবং খালুর সাথে খালার একটা অনেকদিনের একটা বিরোধ বা অনেকদিনের একটা দূরত্ব তৈরি হয়েছে। সেই সময়ে খালার সাথে হেলাল নামে একটা ছেলের সম্পর্ক তৈরি হয়, যেটা অ্যাডাল্টারি রিলেশন আমরা বলতে পারি, বাংলাতে বলে পরকীয়া। এই সম্পর্কের গ্যারাকলে পড়ে যাচ্ছে এই মেয়েটা। খালা যে কোনোভাবেই হোক চাচ্ছে যে আমাদের নিশির সাথে তার বিয়ে হোক এবং সেই বিয়েটা হওয়া হওয়া পর্যায়ে রয়েছে, খালার সেই আচরণগুলো তার ভালো লাগছে না, এই পর্যায়ে সে ওখান থেকে চলে আসতে চাচ্ছিল আবার বাবার বাড়িতে, কিন্তু যে ছেলেটির সাথে তার বিয়ে হওয়ার কথা বা হবে সেই ছেলেটিও তাকে এক ধরনের চিঠি দিয়ে হোক বা যে কোনোভাবেই হোক কনভিন্স করার চেষ্টা করছে খালার বাসায় থাকার জন্য, রাইট?
হ্যাঁ,
ওকে। তারপর
তারপরে আমার বিয়েটা রেজিস্ট্রি যেদিন হয় সেদিন আমার নানির ক্যান্সারের একটা সূত্র।
রেজিস্ট্রি আপনি কেন করলেন? আপনি তো বাড়িতে গেলেন না? গেলেন,
বাড়িতে গেলাম না, আমার খালার বাড়িতে থাকি।
ওই চিঠিটা পাওয়ার পর আপনি বাড়িতে গেলেন না?
গেলাম না, খালার বাড়িতে থাকলাম এবং খালারা এটা আমার বাবাদের সাথে যোগাযোগ করে বিয়েটা মানে রেজিস্ট্রি একটা দিন তারিখ করলো, আমাকে আন্টি পড়াবে, রেজিস্ট্রি করবে। আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে ছেলে পক্ষ দেখতে আসলাম, কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করলো, ওরা মুগ্ধ হয়ে গেল, বিয়ে ঠিক হয়ে গেল, রেজিস্ট্রি করবে মার্চের তিন তারিখ।
মার্চের তিন তারিখ কত সাল? 1994।
আমি জানতাম যে খালা এটা করতেই
পারে না, আপনি যেহেতু আপনাকে পছন্দ করে সুতরাং আপনার জায়গাটা থেকে অগাধ বিশ্বাস ছিল খালার প্রতি।
তারপরে রেস্ট্রি হয়ে গেল, রেস্ট্রি যেদিন হয় সেদিন আমাকে আমার খালা বললো, আমি তো শাড়ি কিনতাম আগে আপনাকে বলছি, তো সবগুলো শাড়ি আজকে নিয়ে আসবি।
আচ্ছা,
তো স্বাভাবিক ভাবে আমি আলমারি খুলে শাড়িগুলো বের করি, আমার মা আগে যায় জিনিসটাতে, তো আমি বলি যে মা কি করবো, খালাকে নিতে বলছে যদি কোথাও বেড়াতে যেতে হয়। আমি মেইন ফ্যাক্ট মাকে বললাম না, ওই দিন মার সাথে ফার্স্ট কথা বললাম, যেদিন রেজিস্ট্রি হয় মা আমার সাথে কথা বললো।
আপনার পরিবার কি আগে থেকে জানতো যে এই ছেলেটার সাথে রেজিস্ট্রি হচ্ছে?
হ্যাঁ, আমার পরিবারই ঠিক করলো বিয়েটার,
তার মানে সবাই জানতো ব্যাপারটা।
হ্যাঁ, আমার বাবাই তো চাইতো যে বিনা ডিমান্ডে হোক, সেখানে ডিমান্ড,
হেলাল তো ডিমান্ড নিল না,
ডিমান্ড নিল, আমার খালা দিল 2 লক্ষ টাকা দিয়ে একটা জায়গা, তখন আমাকে বলছিল যে দুই নামে হবে, তোর নামও হবে এলামের নামও হবে। আর আমার বাবার কাছ থেকে 1 লাখ টাকা, আমার বাবা অবশ্যই 1 লাখ টাকা পুরোটা দিতে পারছিলেন না, 65,000 দিয়েছিলেন। আর গহনা, গহনা আমি তো বললাম যে আমি সেলাই করতাম আর গহনা বানাতাম, সেগুলি দিয়ে আমি কানের জিনিসটা ভারী করে বানালাম। আর আমার নানি বিয়ের যেন হয় ভেঙ্গে যেন না যায় তার জন্য আমার নানি গহনা দিল, প্রায় আমার 3.5 ভরি 4 ভরির মতো গহনা। বিয়ে রেস্কি হয়ে গেলো, রেস্কির দিন ছেলেটা আমার খালা আমাকে নিয়ে আসলো, এটা হলো সার্টিফিকেট ওদের। ওই ছেলেটাকেও বললো আজ থেকে তুই এখানে থাকবি, আমার সামনে তুই করে বলে ছেলেটাকে, ছেলেটাও থাকবে। যাই হোক বহুত কিছু, ওই দিন ছেলেটা আমাকে যে আদর করলো, মানে কাছে আসতে চাইছিল।
আমি একটু থামাচ্ছি,
এটা আমার দোষ ছিল।
না 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 দাঁড়ান, আমি কিছুটা জানতে চাই, সেটা হচ্ছে যে বিয়েটা আপনাদের বাড়িতে হয়েছে রেজিস্ট্রি, রাইট?
আবার আমাকে আমার খালার বাড়িতে নিয়ে আসলো,
যেহেতু আপনি খালার বাড়িতে ছিলেন, ছেলেটাকে সহকারে খালার বাড়িতে নিয়ে আসলো, তাহলে আপনাদের বাসর রাত খালার বাড়িতে হয়েছে?
না ওটা বাসর রাত না,
তাহলে
ওটা রেজিস্ট্রি শুধু হয়েছে,
শুধু রেজিস্ট্রিটা খালার।
আসার পরে ছেলেটা চাচ্ছিল আমি একটু কাছে বসি, তো কাছে বসছি, সে আমাকে জড়াইয়ে ধরছে, এটা আমার খালা দেখে ফেলছে। খালা আমার সাথে বিভিন্ন ধরনের অত্যাচার শুরু করলো ওই সময়টাতেই, আমার কেবল বিয়ে রেজিস্ট্রি হয়েছে। খুব গালাগালি, সেগুলি আমি আর বলি না, আমি ফ্যাক্টটা বলি। তারপরে আমার বিয়ের দিন তারিখ ঠিক হলো, এর মাঝে বিভিন্ন অশান্তি চলতেছে, আমি না পারতেছি ছাড়তে, আমাকে তালাকের হুমকিও দেওয়া হচ্ছে, তুমি যদি আমাদের কথা মতো না শোনো তোমাকে তালাক দেওয়া হবে। তখন আমি ভয় পাইলাম যে রেজিস্ট্রি হয়েছে, এক তো কালো অসুন্দর, তারপরে আবার তালাক, তাহলে আমি কোথায় দাঁড়াবো?
বারবার বিয়ে ভেঙে যায়।
হ্যাঁ বারবার বিয়েও ভেঙে যায়, আমি ভয় পাই চুপ করে গেলাম। তারপর আমার বিয়ের দিন তারিখ ঠিক হলো 11 এপ্রিল, আমার বোনের কারণে এত লেট হয়েছে, আমার বোন ওই সময় ছুটি পাইছিল দুলাভাই। 11 এপ্রিল বিদায় হলো, বিদায়ের দিন ইচ্ছে করে আমার খালা অশান্তির সৃষ্টি করলো।
আমি একটু জানতে চাই, আপনাকে আবার একটু ফিরে নিয়ে যাচ্ছে পেছনে, সেটা হচ্ছে যে এই যে খারাপ আচরণটা আপনার সাথে করলো, এটাতে আপনি কি বোঝালেন বা আলটিমেটলি এটা আপনি কি বুঝলেন?
এটা গালাগালি করতো খালা, খারাপ ভাষা দিয়ে। এটা কি
ওই রাত থেকে শুরু হলো?
হ্যাঁ ওই দিন থেকেই শুরু হলো, যেদিন আমার বিয়ের রেজিস্ট্রিটা হলো। এবং খালা কি করতো, তিনটা বেডরুম ছিল, একটাতে আমার খালাতো ভাই থাকতো, আর একটাতে খালা থাকতো, আর একটাতে আমরা থাকতাম, আমি আর আমার ওই ছোট ভাইটা। আমার খালা কি করলো, খালার বেডরুমে খালা থাকলো, মাঝখানে হেলালকে রাখলো, তারপরে আমার ছোট ভাই শাওনকে রাখলো, আর আমাকে বললো তুই এখানে থাক, একই খাটে। তো আমি একদিন হঠাৎ করে রাতের বেলা লাইট জ্বালাইছি, জ্বালাই খালা ঝাঙ্গাচ্ছে, খালার একটা রোগ ছিল অ্যাজমা, আমি উঠছি, উঠে বলছি কি হয়েছে? তখন হেলাল বলতেছে একটু সরিষার তেল গরম করে আনো তো চুন দিয়ে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি কি করছি, দিশার মাথায় না এমনিতেই কি যেমন ছিল, যাই লাইট জ্বালাইছি, জ্বালাই আমি যে পরিস্থিতি দেখছি সেটাই আমার ভয়ঙ্কর ছিল, যে বিয়ে করাটা আমার সম্ভব কিনা। তখন আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমার খালার পুরো,
আপনি যেটা দেখেছেন সেটা তোমরা বুঝতেই পারছি, কিছুটা হলো গেস করতে পারছি যে পরিস্থিতিটা খুবই মানে অস্বাভাবিক রকমের একটা পরিস্থিতি। ওই মুহূর্তে আপনার সঙ্গে কি আচরণ করেছিল তারা?
ওটা দেখার পরে আমি বের হয়ে চলে যাই, ওরা অপরিস্থিত হয়ে যায়। আমি তখন যে চুন আর সরিষার তেল একসঙ্গে ফেটাই, একটু গরম করে নিয়ে আসি, তখন ওরা পুরো সুস্থ, ওদের আর কোনো রোগ নাই। উনি একেবারে পুরোপুরি তৈরি হয়ে আছেন আমাকে গালাগালি করার জন্য বা শাস্তি দেওয়ার জন্য। তখন হেলালকে বলে জগ ধর, ওর মাথাটা ধর, আর আজকে হবে, ও কেন এরকম লাইট জ্বালালো, আর কোনোদিন জ্বালাবি? আমাকে বলতেছে আর কোনোদিন জ্বালাবি লাইট, তোর জীবনের যদি ভয় থাকে আর কোনোদিন লাইট জ্বালাবি না। আমি বলি ঠিক আছে আর কোনোদিন জ্বালাবো না। তখন ওই হেলালকে দিয়ে বল, ওর মাথাটা ধর, ধরে খাটের নিচে দিয়ে দিয়ে ওর পিঠের উপর পায়ের চাপ দে। তো এটা যখন করলো, করে এখন বলতেছে আর বল আর কোনোদিন লাইট জ্বালাবি, আর কোনোদিন এরকম করবি, আর তোকে তালাক দিয়ে দিব, কালকেই তোকে তালাক দিয়ে দিব। মানে স্বামীটা আমার স্বামী হেলাল না, স্বামীটা আমার খালা,
অ্যাটিটিউডের দিক থেকে, রাইট? ওকে, খালা যেটা বলছে সেটাই হেলাল।
হ্যাঁ, তো আমি খুব ভয় পেয়ে গেলাম, মাপ চাইলাম, ওয়াদা করলাম আর কোনোদিন আমি লাইট জ্বালাবো না।
আপনি ভয় পেলেন তালাকের কারণে?
হ্যাঁ, তালাকের ভয় পাইলাম, যেটা আমি সবসময় ভয় পাইতাম। কারণ আমাদের সমাজে একটা জিনিস আমার অভিজ্ঞতা ছিল, যে তালাকপ্রাপ্ত মেয়েদেরকে সবাই খারাপ চোখে দেখে। তারপরে বিয়ের দিন ইচ্ছে করে মানে বন্ধু বান্ধব নিয়ে দুলা ভাই নিয়ে রোস্ট খাওয়া খাই হয়, জামাইয়ের জন্য ছোট জামাই বাড়ি, অনেক ধুমধাম করে বিয়ে হচ্ছে বাড়িতে। তো হেলাল ওর বন্ধু না, ওর দুলা ভাই না, ছোট ভাইয়েরা না, কেউ না, আমার খালাকে নিয়ে খাবার শিয়ারিং করে খাচ্ছে। এটা আমাদের আত্মীয় স্বজন সবার চোখে দৃষ্টিকটু লাগে। আগের থেকে একটা ইয়া ছিল, সবাই বলে এটা কি হলো, এটা কি হলো, নিশি এত ভালো মেয়ে, তার কেন এরকম হলো। এরকম পরিস্থিতিতে বিদায়ের সময় একটা ঘটনা ঘটে, যে চেয়ার পর্যাপ্ত পরিমাণে, যেখানে বাবা মেয়ের হাত তুলে দিবে জামাইয়ের কাছে, সেখানে পর্যাপ্ত পরিমাণে চেয়ার ছিল না। এটা নিয়ে কথা হচ্ছে, এই সেই করতেছে, চিল্লা চিল্লি হচ্ছে। তখন আমার বড় ভাই আবার কি রাগ করে একটা রডের চেয়ার নিয়ে আসে, এরকম করে ঢাকি দিয়ে রাখে। তখন যাই আমার ছোট ননদের পায়ে পড়ে ওটা, এটা নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হয়ে যায়। ওখানে আমি অজ্ঞান, আর হলুদের দিন থেকে আমার অনেক জ্বর ছিল গায়ে, আমি অজ্ঞান, আমি আর কিছু বলতে পারি না। আমাকে নাকি ধরাধরি করে বাইরে নিয়ে গেছে, অনেক গন্ডগোল হয়েছে, খালা নাকি সবার সামনে হেলালকে জড়ায় ধরে চুমু খাচ্ছে, মনাশনা করছে। এগুলি আমাদের অনেক আত্মীয় স্বজন, আমাদের গ্রামবাসী সবার চোখে এইটার ছবি তুলে রাখছিল তারা, যেগুলি আমার কাছে সংগ্রহ নাই। তারপরে আমার দুলাভাইয়ের হস্তক্ষেপে জিনিসটা মীমাংসা হয়ে আবার স্বাভাবিক ভাবে আমাকে তুলে দেয়। তারপরে আমি শ্বশুর বাড়িতে পা দিলাম, সঙ্গে আমার দাদি গেল যে আমি পোশাক চেঞ্জ করবো বা অন্যান্য কায়দা কানুন থাকে এগুলি হবে। কিন্তু শুরু হলো আমার খালার গাতুনি।
শ্বশুর বাড়ি থেকে খালাও গিয়েছিল?
হ্যাঁ, সঙ্গে খালাও গেছে শ্বশুর বাড়িতে, মানে ও তো বর পক্ষ হয়ে গেছে, মেয়ে পক্ষ হয়ে যায়নি তো, আর ওর কাছে লেদারের চাবি ছিল। তারপরে আমার দাদির সামনে যাতা বলে আমার বাবাকে গালাগালি দিচ্ছে, মানে খুব বলতেছে। আর এর মাঝে আমাকে বলছে যে যেদিন আমি জিনিসটা দেখে ফেলি আমার খালা, সেদিন আমার বাবার কুকৃতি ছিল একটা, সেটাও আমার কানে দিল
ওই সময়টাতে।
হ্যাঁ,
কি কুকৃতি ছিল?
আমার খালা, আমার মৃত খালুর সঙ্গে সম্পর্ক, সেটা আমার বাবা জানার পরে, সেটা আমার বাবা নাকি আমার খালার সাথে ব্ল্যাকমেইল করে তার সাথে সম্পর্ক স্থাপন করছে। এক ধরনের আমার বাবা ব্ল্যাকমেইল করে তার সাথে রিলেশন করছে।
মেজো খালুর সাথে সম্পর্ক মানে? ঠিক বুঝলাম, মানে মানে যিনি আপনার খালা ছিলেন তার,
তার মেজো দুলাভাইয়ের সঙ্গে সম্পর্ক।
আচ্ছা, এই রিলেশনগুলো আমার
কাছে খুবই অবাক লাগে। তার ভাই এটা ব্ল্যাকমেইল করে,
এটা একটা অবৈধ সম্পর্ক ছিল এবং এই অবৈধ সম্পর্কটা আপনার বাবা কোনোভাবে দেখেছেন, দেখার পরে তিনি তার মতো করে সুযোগ নিয়েছেন।
হ্যাঁ, সুযোগ নিয়েছেন,
সেটার এক ধরনের রিভেঞ্জ আপনার উপরে চলেছে আপনার খালা।
হ্যাঁ, এটা ওই যে যেদিন আমার খাটে আমার মাথা দিয়ে দিল ওই দিনই আমাকে ওই অবস্থায় বলা হলো। তারপরে আমার দাদিকেও গালাগালি, আমি আবার কি আমার দাদিকে খুব ভালোবাসতাম, আমার দাদিকে কেউ গালাগালি করতে আমার কষ্ট হতো। তো দাদিকে যখন গালাগালি শুরু করছে, বাবাকে করতেছে, আমার বাবা কি আমি তো জানি না, আমার বাবাকে গালাগালি করলে স্বাভাবিকভাবে আমারও কষ্ট হবে। আমি অনেক কান্নাকাটি করতেছি, তাও সারতেছে না, উনি ইচ্ছা মতো প্রায় দুই ঘন্টা যাবৎ
কেন গালাগালি করছেন?
দোষ হলো যে বিয়ের বাড়িতে কেন এই ঘটনা ঘটলো, আমি কেন আমার বোনকে নিয়ে পাগল হলাম, আমি কেন খালা খালা করলাম না, গহনা আমার খালার কাছ থেকে পড়া লাগবে,
পারিবারিক যে ব্যাপারগুলো থাকে সেগুলো,
সেটা কেন আমি আমার বোন বা ফুফুদের কাছ থেকে পড়লাম, আমি কেন তাকে সেখানে খালাকে প্রাধান্য দিলাম না যে আমি খালার কাছ থেকে সাজবো, খালার কাছ থেকে গহনা পরবো, এগুলি ছিল আমার ভুল। এগুলি ঝাড়লো, ঝাড়ার পরে উনি লেদারের চাবি নিয়ে উনি ওনার বাসায় আমার স্বামী হেলালকে নিয়ে চলে গেল। হেলালের সাথে কথা ছিল বিয়ের প্রথম রাত্রে ওর সাথে থাকবে, আমার সাথে থাকবে না, আমার হাজবেন্ড, আমার হাজবেন্ডকে নিয়ে উনি চলে গেল।
এগুলো কি ওদের মধ্যে কথা ছিল নাকি?
ওদের মধ্যে কথা ছিল,
মানে আপনার সাথে ছিল না, ওরা নিজেদের মতো করে,
ওরা নিজেদের মতো করে
ওটা ডার্টি স্টোরি
তৈরি করে নিছে, মানে আমি সার্টিফিকেট, ওরা এনজয় করতেছে। এদিকে তো ছেলের বাবা মাও একেবারে তো ইয়া হয়ে গেছে, ছেলে কই।
This track was downloaded from fusionbd.com.
এদিকে দাঁড়িয়ে চাবি নাই, আমি ওই পোশাক পরা, তখন আমার শাশুড়ি তার একটা নতুন কাপড় এনে দিয়ে বলে যে এটা পরো। তখন আমি বলি মা, আমি আবার শাশুড়িকে মা ডাকতাম, মা এটা তো পরো, ব্লাউজ পাল্টাবো কিভাবে, আমি তো এই ব্লাউজ পরে থাকতে পারতাম না। তো তার উপরেই আমি পড়লাম, যাই হোক পরে বসে আছি। আমার ছোট ননদ, এখন উনি স্কুলের টিচার, ছোট ননদ আমার পাশে বসা, আমাকে সময় আমি ঘুমাতেও পারতেছি না, শুইতেও পারতেছি না। আমার বাসার একটা অনেক সুন্দর করে সাজানো ছিল, যেটা আমার স্বপ্নের মতো ছিল, আমি যেটা স্বপ্ন দেখতাম, অনেক রজনীগন্ধা ছিল টাটকা। চার সাড়ে তিনটার দিকে কোথা থেকে যেন আসলো, মানে বিয়ের ড্রেস পরা অবস্থায় চলে গেছে, ওই অবস্থায় আসলো। আসার পরে ওর বোন চলে গেল, আমি উঠে সালাম করলাম, যেহেতু আমার স্বামী তাকে আমি মনে প্রাণী স্বামী হিসেবে মানে নিছি, সালাম করলাম। করার পরে বলতেছে তুমি ঘুমিয়ে পড়ো, আমি একটুখানি শুভ, শুয়ে উঠে বউ ভাতের গরু জবাই হবে, ওটা দেখবে সে। আমি আবেগের বসেই নাকি ওই তো স্বপ্ন দেখতাম, সংসার করব, স্বামীর হবে, সন্তান হবে, এর থেকেই আমি হয়তো বলে ফেলছি যে আমাদের বাসর রাত কি বাসি বাসর রাত হবে, এই ফুলগুলা কি বাসি হয়ে যাবে। এই কথা বলার পরে তখন ওর কি রিয়াক্ট হয়েছে আমি জানি না, তখন ও পোশাক চেঞ্জ করলো, শুইলো, যেটার কোনো আনন্দই ছিল না, যেটা আমি আমার বিরক্ত লাগছিল যে এর জন্য কি বিয়ে হয়। পরের দিন সকাল হলো, আমি যখন বাথরুমে যাচ্ছি, এখানে আমার সতীত্বের পরীক্ষা দেওয়া শুরু, তখন আমার বড় ননদ উনি বললো নিশি তুমি বাথরুমে তাড়াতাড়ি ঢুকো, আমি তোমাকে পানি উঠিয়ে দিচ্ছি। বাথরুমে পানি ছিল না, নিচে কল থেকে নিতে হতো বাথরুম। তো আমার বড় ননদ হয়ে উনি পানি উবাই দিল, যেহেতু আমি নতুন বউ, আমি ভাবলাম তাই। তারপরে পানি উঠাই দিয়ে বলতেছে তুমি একটু রুমে যাই, বিছানা চাদরটা নিয়ে আসো।
কে বলল আপনাকে?
আমার বড় ননদ।
বড় ননদ, ওকে।
তখন আমি বললাম কি যে কেন আপা, আকে না নিয়ে আসো, নিয়ে এসে তুমি একটু ধোও জিনিসটা। তারপর আমি বিছানা চাদর নিতে যাই, দেখি যে হ্যাঁ ব্লাড পড়ছে। আমি জানি না ওটা সতীত্বের ব্লাড কিনা, আমি জানি না আসলে কি, আমি জানি না, জানতাম না সতীত্বের এইভাবে ব্লাড হয় কিনা। তারপরে আমি নিয়ে এসে ওগুলি ধুয়ে ধুয়ে দিলাম, আমার বড় ননদির ওগুলি নাড়ে চড়ে দিল। আমি কিন্তু সম্পূর্ণ না খাওয়া, 12টা বাজে আমাকে সাজাচ্ছে, বৌভাতের লোকজন অনেক, ওদের আত্মীয় স্বজন আসা শুরু করছে। এর মধ্যে বর উঠতেছে না, বরকে ডাকে তোলা হলো, আমার খালাই আসলো, খালাই এসে বরকে ডাকে তুললো, ডাকে তুলে এখন বলে কি কি হয়েছে, বিছানা চাদর তোলা কেন, কালকে যেটা দেখছিলাম সেটা নেই কেন, তোকে তুলছে বুনি হয়, জানি না তো কি কি হয়েছে, তোকে না সাদা চাদর বিছাতে বলছিলাম, বিছাইনি, আপনার ভাগ্নি তো নামটা হয়েছিল।
কে বলেছে এটা? ও আপনার সামনে এটা বললো?
হ্যাঁ,
আপনার হাজবেন্ড?
হ্যাঁ, এটা নিয়ে আমার খালা, ওই কতগুলো আত্মীয় স্বজন নতুন নতুন, যেটা আমার নতুন শ্বশুর বাড়ি, যেখানে আমি জানি না আমার শ্বশুর কেমন হবে, শাশুড়ি কেমন হবে, অন্যান্য সদস্য কেমন হবে, সেখানে আমাকে এইভাবে গালাগালি, এইগুলি কথা আমার মামা মামির কানেও দিছে, আমাকে
অশ্লীল ভাষায় গালাগালি করলো।
তারপরে আমি সম্পূর্ণ না খাওয়া, বউ ভাত শুরু হলো 4টার সময়, আমার খালাও নেই, আমার হাজবেন্ডও নেই। 4টার সময় এটা কেন বলতেছি, আমার বাবার বাড়ি থেকে সমস্ত আত্মীয় স্বজন ওখানে গেল, তো বাস যাওয়া দেখেই ওরা আউট হয়ে গেছে, ওরা কোথায় গেছে আল্লাহ জানে। রাত 12টা পর্যন্ত বউ, এ পর্যন্ত আমি না খাওয়া, আমার পেটে কিন্তু কোনো খাবার নেই, কেউ আমাকে জিজ্ঞেসও করেনি যে তুমি খাইছো কিনা। আমার স্বামী ঘুরে ফিরে 2-1 বার আসছে, সেও কিন্তু বলেনি তুমি খাইছো কিনা। আমি কিন্তু সম্পূর্ণ না খাওয়া, বউ ভাত হয়ে গেল, আমি না খাওয়া। 12টা পর্যন্ত আমি অপেক্ষা করি, আমাকে নিয়ে যাচ্ছে না, শুধু বাসার ভিতরে আমার রুমের ভিতরে ঘোরাঘুরি করতেছে, আমার ছোট ভাইয়া, আমার এক চাচা, এই দুইজনকে আমি ঘুরে ফিরে দেখতেছি। ভাইয়াকে বলতেছি ভাই কখন যাবো, দাঁড়া হিলালকে পাওয়া যাচ্ছে না। এদিকে বাহিরে আমার বোন আর দুলা ভাই অপেক্ষা করতেছে, সেটা আমার কানে কেউ দেয়নি, এমনকি তাদেরকে কেউ একটা চেয়ার পর্যন্ত দেয়নি বসার জন্য। তারপরে সেই 12টার সময় বাবার বাড়িতে আসলাম, আমাদেরকে থাকতে দেওয়া হলো, ওই দিনও আমাদের সম্পর্ক হলো, এবং এই দিন ওর গেঞ্জিতে ব্লাড ঘুরছে, যেটা পরের দিন দেখেও খুব খুশি, ও প্রমাণ পাইলো যে না আমার বউ সতী। এটা যখন আমার খালা আসলো, মানে পরের দিন শ্বশুর বাড়িতে যাব, আমার শ্বশুর আসলো, আমার খালাও আসলো, মানে ও তো ছেলের মা, পরিচয় দেয় আমি ছেলের মা, তো নিতে আসছে। তো আমি আবার কি সেদিন সকাল থেকে, আমার একটা গান খুব প্রিয় ছিল মেহেদির আঙ্গিরে হাতে, এই গানটা আমি সকাল থেকে ক্যাসেটে শুনতেছি। তো আমার খালা আসার পরে খালাকে বলতেছে যে আমি খুব খুশি, কি আসলে সত্যি আজকেও ব্লাড বের হয়েছে। তখন বলে কি যে ওগুলি ভুয়া, দেখি আর কয়েকদিন পর পিরিয়ড শুরু হবে। তারপরে আমি ওদেরকে সামনাসামনি দেখলাম, একেবারেই ওই অবস্থায় দেখলাম, এই অবস্থায় আমার পরীক্ষা, আমি ওই অবস্থায় দেখছি। এমনকি একদিন দেখার জন্য আমি ওই মাঝখানের দরজাটা ফুটো করছিলাম লোহা দিয়ে, আমি লোহার ফুটাই দেখবো, কারণ আরো দরজা লাগিয়ে দিয়ে শুয়ে পড়ে আমি বাহিরে পড়াশোনা করি, পরীক্ষা দিব। আমি এমনও অনেক রাত গেছে আমি কোয়ানশিপ পড়ছি, যে আমার কোয়ানশিপ পড়া শুরু শুনে আমার স্বামী আমার কাছে আসবে, ভোর হয়ে গেছে আমি কোয়ানশিপ পড়তেছি, আমার স্বামী আমার কাছে আসেনি, আমার রুমে আসেনি। তখন আমার ওই রুমে যাওয়া একেবারেই বারণ, আমার পড়তে হবে, পাশ করতে হবে, না হলে আমাকে তালাক দিবে। তারপরে একদিন আমি পড়াশোনা করছি, করার পর আমার অনেক জ্বর আসছে, নিজেও বুঝতে পারিনি, তাই 4-5 বার আমি ইয়াসিন ছুঁড়ে পড়ছি। পড়ার পরে আমি বিছানায় গেছি শুইতে, এর ভিতরে দেখলাম কি যে মাঝখানের দরজাটা খুললো, বুঝলাম আমার হাজবেন্ড আসলো। ওদের ভিতরে কথা হয়েছে যে ও যখন আমার সাথে সম্পর্কে যাবে তখন আমার খালা ওটা দাঁড়াইয়ে দেখবে,
এক ধরনের পারভার্টনেস গ্রো করেছে ওদের মধ্যে। ওকে, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে ব্যাপারগুলো ঘটে যাচ্ছে, এগুলো আপনি চোখ নাক মুখ কান সবকিছু বন্ধ রেখে সহ্য করে যাচ্ছেন, এবং একমাত্র উপর আল্লাহ ছাড়া আপনার কারো কাছে বলার কোনো জায়গা নেই, সতীত্ব নিয়ে আপনাকে আর পরবর্তীতে কোনো ধরনের কোনো হ্যারাসমেন্টের শিকার হয়েছে?
হ্যাঁ, আমি বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে, আমার মামা মামিদের, বিশেষ করে এক আমার বড় মামির কাছে আমি শুনছি এটা নিয়ে কথা, নানির কাছে শুনছি,
যে আপনি সতী ছিলেন না। আপনি সতী ছিলেন ওই চাদরের কারণে?
তোকে কে ধরছিল? আমার খালাই আমাকে বলতো
এগুলো আপনার সম্পর্কে
ধরছিল,
রিউমার ছড়াতো আপনার ব্যাপারে। প্রিয় শ্রোতা, আমি বারবার এই জিনিসটা এই কারণেই বলছি যে আমাদের সোসাইটিতে বলেন বা সেই প্রাগৈতিহাসিক আমলের যে সমাজ ব্যবস্থা যেটাই বলি না কেন, এখানে মেয়েদেরকে এক ধরনের পরীক্ষা দিতে হতো। এবং আপনারা যদি খুব পুরনো দিনের, পুরনো দিন বলবো না, যে আসলে বর্তমান সমাজের যে সোসাইটি সেখানেও কিন্তু এক ধরনের এই ব্যাকগ্রাউন্ড সোসাইটি বলি বা আমরা অতি আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ বলি বা ভদ্রলোক বলি যাই বলি না কেন, নিজেদেরকে আমরা দাবি করি এবং এই জায়গাটাতে কিন্তু আমরা সেই সেকেলে মানসিকতায় এখনো পড়ে আছি। আপনারা নিশ্চয়ই জানবেন, আপনারা নেট ঘাটাঘাটি করলেও আপনারা পেয়ে যাবেন যে মেয়েদের এই যে ব্যাপারটি এটা কিন্তু একেবারে অ্যাবসলিউট ট্রু বলে কোনো কিছু না। এটা ন্যাচারালি অনেক সময় নাও থাকতে পারে এবং এটা যে হতেই হবে এমন কোনো কথা নেই এবং এটা ডাক্তারি ভাবেও প্রমাণিত। কিন্তু এটাকে নিয়েই বা এটাকে কেন্দ্র করেই যারা মেয়েদের সতীত্ব নিয়ে প্রশ্ন তোলেন বা আদৌ সে মেয়েটি সতী কিনা এই প্রশ্নটি যারা তোলেন, সেই মানুষদের সংখ্যা কিন্তু সোসাইটিতে শিক্ষিত থেকে শুরু করে মূর্খ থেকে শুরু করে অশিক্ষিত থেকে শুরু করে সব ধরনের মানুষই কিন্তু এর মধ্যে রয়েছেন। তাদেরকে আমরা একটা কথাই বলতে চাই, এটা আসলেই বৈজ্ঞানিকভাবে সত্য নয় এবং এই ব্যাপারটা যদি আপনি নিজে নিজেই আপনার ক্ষেত্রে নিজের মতো করে ধরে নেন যে হ্যাঁ আপনি যেটা মনে করছেন যে এক ধরনের প্রমাণ থাকতেই হবে, এটা কিন্তু সংসারে এক ধরনের দৈন্যতা ছাড়া, এক ধরনের ঝগড়াঝাটি ছাড়া, এক ধরনের অবিশ্বাস ছাড়া আর কিছুই বয়ে নিয়ে আসে না। এবং আমার মনে হয় যে যদি বেশি কনফিউশন থেকে থাকে তাহলে আপনি একজন ফিজিশিয়ানের সাথে কথা বলুন, একজন ডাক্তারের সাথে কথা বলুন এবং কথা বলে আমার কথা বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই, আমি ফিজিশিয়ান না, আপনি ফিজিশিয়ানের সাথে কথা বলুন। কথা বলার পরে আপনি একটা সম্যক ধারণা পেয়ে যাবেন যে বিলিভের মধ্যে আপনি রয়েছেন সেই বিলিভটি ঠিক নয়। আমি আপনার কাছে আবারও ফিরতে চাই, আপনি একের পর এক, রাতের পর রাত আপনি পরিস্থিতি মেনে নিচ্ছেন এবং আপনি শেষ পর্যন্ত কতদিন পর্যন্ত এটা মানতে পারলেন? আমি জাস্ট, আমি জানি না যে আপনি সহ্য করে কতদিন পর্যন্ত মানতে পারলেন, আমি জানতে চাই।
আমি লাস্ট যেটা ঘটলো সেটা যে আমি শুয়ে পড়ছি এর ভিতরে, আমার তো ওরা দরজা লাগিয়ে দিয়েছে তো আমার আর যাওয়া যেত না ওদের রুমে। আমি শুয়ে পড়ছি এর ভিতরে, দেখি মাঝখানের দরজাটা খুলে গেলো, তো আমি ভাবলাম ও আসলো। আসলো ও আসার পরে গায়ে হাত দিয়ে দেখে জ্বর করে, জ্বর আসছে বলোনি কেন, কাকে বলবো, কি দেখা যাবে তোমাকে বলবো, মানে আমি ডাকতেও পারতাম না তাকে। তারপরে ওই দিন কি ঘটলো, ও আমার সাথে সম্পর্কে যেতে যাচ্ছে, এর ভিতরে মাঝখানের দরজাটা আমি বলছি লাগায় আসো, লাগায় আসছি, লাগাওনি তুমি, ছিটকানি লাগাওনি, লাগায় আসো, না লাগায় আসছি। তো আমার কান খুব সজাগ, আমি দেখি কি ক্যার 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 শব্দ হচ্ছে, মানে তখন আমি ওকে লাত্তি দিয়ে ফেলে দিয়ে যাই এদিকে, আমার খালা দাঁড়িয়ে আসছে। পরের দিনে কিভাবে যেন আমি ছুটাছুটি করে আমার নানিকে বলে আমি আমার বাবার বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমি ভিম লাগে থাকি আমার ছোট।
এই ঘটনা ঘটার আগ পর্যন্ত কতদিনের সংসার আপনাদের?
এটা তিন চার দিন পাঁচ দিন চলতেছে।
তিন চার দিন পাঁচ দিনের মধ্যে এত ঘটনা ঘটে যাচ্ছে, আপনি কাউকে কিছু বলেন?
ছয় সাত দিন হবে এরকম।
ওকে,
কাকে কি বলবো, ওটা তো আমার স্বামী, আমি স্বামীর মান সম্মান তার কাছে খোয়াবো। তারপরে আমি চলে গেলাম, চলে যাওয়ার পরে আবার আমাকে নিয়ে আসলো, কারণ আমার নানির চিকিৎসার জন্য ঢাকাতে আসতে হবে। এটা ছিল ওদের হানিমুন, মানে বিয়ে করলো নিশিকে, হানিমুন করতেছে লালের সঙ্গে আমার খালা। ওরা ঢাকাতে আমার নানির চিকিৎসার জন্য আসে, ওরা নানিকে আমার এক মামার কাছে রেখে খালার এক বান্ধবীর বাড়িতে ওঠে, ওইটা মানে তাদের ওখানেই রাখে, আমার মামা দেখাশোনা করে, ওরা সারাদিন ঘুরে বেড়ায় দুইজনে। তারপরে ওদের হানিমুন টানিমুন সব আমার কাছে প্রমাণ হয়ে গেল, ব্যাংকাররা আমার কাছে সব কিছু বললো, ওপেন হয়ে গেল, ওকে ট্রান্সফার করা হলো আমার কোনো এক আত্মীয়কে দিয়ে। তারপর যে জিনিসটা আরো খারাপের দিকে গেল, ট্রান্সফার করা হলো দেখে ওকে, মানে একদম স্কিন রিলিফ যেটা বলে চাপাই নবাবগঞ্জে করা হলো, মানে তাৎক্ষণিকভাবে জয়েন করতে হবে ওখানে
হেলালকে।
হ্যাঁ, হেলালকে। তো আসলে সংসার করার আমি পুরোপুরি চেষ্টা করছি, পারিনি। তো
আপনাকে নিয়ে যাইনি চাপাগঞ্জ?
না, ওখানে ও যায়নি, আমাকে একেবারে সেই দিন পাঠিয়ে দিল যে যেভাবে বদলি করছিস সেইভাবে বদলি,
মানে আপনি চেষ্টা করে বদলি করার একটা ইয়ে করেছেন।
ওকে, করার পরে রেহিতে বিপরীত হলো, জিনিসটা আরো খারাপ দিকে গেল। তখন এর ভিতরে আমি পরীক্ষায় যখন আমি দিলাম, পরীক্ষার রেজাল্ট হওয়ার সময়ে রেগুলি মুহূর্ত আমাকে বলতো কি ফেল করলে তালাক হবে, ফেল করলে ওরা কনফার্ম আমি ফেল করবো,
মানে সবসময় তালাকের ভয় দেখাতো,
ওরা পুরো কনফার্ম ফেল করবো। আবার আমার শ্বশুর আমার রান্নার খুব ভক্ত ছিল, বলতো কি যে নিশি যদি তুমি পাশ না করো গরু কিনে দিবো, আমাকে ঠিক আছে তাই করবো, গরু যদি সেবা কাজ করে যদি আপনারা তৃপ্তি পান আমার কাছ থেকে কাজ করে নিয়ে করবো, যদি ফেল করি আমি তো তালাক হয়ে যাবো, এটা আমার ভিতরে ভয় থাকতো। তারপরে এক সময় যাইয়া আমি পাশও করলাম, তখন আর সেটারও অজুহাত হলো না। আমাকে চাপ সৃষ্টি করলো যে তোমার বাবার সাথে তোমার খালার যে একটা কন্ট্যাক্ট হয়েছে, ওই কন্ট্যাক্টটা তোমার বাবার আমাদের বাড়িতে আসতে হবে, আইসা তোমার খালা এবং তোমার বাবাকে বসতে হবে, সবার সাথে তোমার বাবা স্বীকার করতে হবে তার সাথে কি সম্পর্ক ছিল, কি কন্টাক্ট ছিল, তাহলে সংসার হবে। তখন
যখন বদলিটা আপনি করেছেন, তারপরে
বদলি যখন আবার ইয়া করে দিলাম, পাল্টে দিলাম, মানে ও বগুড়াতেই থাকলো।
আমি যেটা বুঝলাম যে কোনো ভাবে চেষ্টা করে আপনি একটা বদলি ব্যবহার করেছেন এবং সেটা আপনার হিতে বিপরীত হয়েছে, আপনার হাজবেন্ড আরো বেশি খারাপ ব্যবহার করেছে এবং তারপরে আপনি সেই বদলিটাকে বাতিল করে ক্যান্সেল করে দিলেন, এবং ক্যান্সেল করে দেওয়ার পরে আপনার পরিস্থিতি হয়েছে এরকম যে আপনার বাবাকে এই ধরনের
তার আমার খালার সাথে কি সম্পর্ক ছিল। তারপরে আমাকে পাঠিয়ে দেওয়া হলো আমার বাবার সাথে, তারা বসবে, আমার বাবার ওপেনলি সবার সামনে স্বীকার করতে হবে যে আমার খালার সাথে তার কি সম্পর্ক ছিল, কি কন্ট্যাক্ট ছিল, আমার বাবা নাকি কন্ট্যাক্ট করছিল, তোমরা যা খুশি করতে পারবা, নিশি কোনো আপত্তি করলেও সেটা আমরা গ্রহণ করব না।
এটা কে বলেছে আপনাকে?
আমার খালা আমাকে বলছে, আমার হাজবেন্ড আমার স্বামী আমাকে বলছে, আমার বাবা নাকি আমার খালার সাথে এই কন্ট্যাক্ট ছিল। কিন্তু এখন বিয়ের পরে যেটা যখন আমি প্রকাশ করলাম আমার ভাইয়ের কাছে, তখন এটা নিয়ে আমার বাবা কেন বাড়াবাড়ি করতেছে।
ওকে, মানে যেই ডিলেমাটা আমরা এখন পেলাম বা যে জটিলতাটা আমরা পেলাম, আলটিমেটলি আপনার বাবা এক ধরনের অনৈতিক আচরণ করেছে আপনার খালার সঙ্গে এবং সেটার প্রতিশোধ নিচ্ছে আপনার সাথে, এবং সেটা আপনার বাবা অবহিত ছিলেন অ্যাকর্ডিং টু দেয়ার ভয়েস, তারা জানেন ব্যাপারটা, তাই তো? আচ্ছা, রিয়েল ফেসটা কি, আপনি কি করলেন?
আমার বাবা কিছুতেই ওখানে গেল না।
আপনি বাবাকে সে বলেছিলেন যে ব্যাপারগুলো এরকম? বাবা কি বলেছিল?
বাবাকে বলছি, আমার চাচাদেরকে বলছি,
তার মানে এবার 14 গুষ্টি জেনে গিয়েছে পুরো ব্যাপারটা,
সবাইকে বলতেছি যে আব্বা গেলে আমার সংসারটা হবে, আমাকে তো একা যেতে দিচ্ছে না।
তারপরও আপনি সংসারটা টেকাতে চাচ্ছেন?
হ্যাঁ, কারণ যে কোনো মূল্যে হোক আমার সংসার করা স্বপ্ন, আমি কেন সংসার টেকাবো?
ওকে, বাবাকে গিয়ে আপনি বললেন সবকিছু খুলে বললেন?
আমার বাবা কিছুতেই যাবে না। তারপরে রমজান মাস পড়ে গেল,
বাবা ওই মুহূর্তে আপনাকে কি বলেছিল?
আমি যাব না, তাতে তোমার সংসার হয় হোক না হয় না।
বাবা কি এগুলো স্বীকার করেছিলেন বা এক ধরনের মৌনতা?
না না না, আমি বাবাকে এই ধরনের কোন কথা বলিনি, কারণ আর যাই হোক আমি বাবাকে খুব সম্মান করতাম, একসময় আমি আমার বাবাকে আইডিয়াল মনে করতাম, আমার বাবা একজন আদর্শ বাবা।
সব সন্তানই তার বাবাকে একসময় আইডিয়াল মনে করেন। ওকে, বাবা গেল না এবং কি হলো তারপরে?
রমজানের 27 তারিখ আমি নামাজ পড়ার জন্য রেডি হচ্ছি যে স্বামীর জন্য দোয়া করব, স্বামী যদি ভালো হয়ে যায় তার জন্য দোয়া করব। এবং আমি দাদির বাড়িতে গেছি, আমার চাচাকে ধরছি, আমার ছোট চাচাকে ধরছি যে চাচা যেভাবে হোক আমাকে ঈদটা শ্বশুর বাড়িতে করতে দেন, আমাকে রেখে আসেন, আব্বা না যাক কিন্তু আপনি গেলে আর আমি না করবো না। তখন এদিকে আমার, আমি যা চাচাকে বলতেছি, আমার চাচা কিন্তু বন্দর থেকে মানে জানে গেছে, আমাদের বাড়ি থেকে জানে গেছে, আমাদের বাড়িটা আগে পরে যে আমার কাছে ডিভোর্স লেটার আসছে, আমাদের বাড়িতে ডিভোর্স লেটার আসছে জানে গেছে। আমার চাচা খালি হ্যাঁ যাবো, তুমি রোজা আসো, তো নামাজ পড়বা না, এগুলি বলতেছে, তুমি বাড়িতে যাইও না, এখানে থাকো। দাদিকে বলছে মা নিশিকে যাতে দিও না, নিশি এখানে থাক।
প্রিয় শ্রোতা, আমাদের এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। জেমেটির স্বপ্ন ছিল যে সে একটা সংসার করবে এবং সংসারের জন্য তার যে ত্যাগ, সে ত্যাগ আমি জানি না এটাকে ত্যাগ শব্দ দিয়ে উপলব্ধি করা সম্ভব কিনা, আপনারা সবই শুনলেন এবং এটাকে আপনারা হয়তো আপনাদের জায়গা থেকে চরম বোকামি বলতে পারেন, কিন্তু বোকামি কি ছিল শেষ পর্যন্ত? সবকিছু জেনে শুনে তার বাবাকে সে ফেস করাতে যাচ্ছে, তারপরও সংসারটা টিকে থাকুক, তার জায়গাটা থেকে সে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং সেই চেষ্টার পরিণতি কি আপনারা মোটামুটি বুঝে গিয়েছেন। কিন্তু পরিণতি শেষ কথা নয়, এর পরেও আছে, কারণ আজকে নিশি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা আরো বেশি ইমোশনাল, আরো বেশি অনুভূতিহীন আমরা যদি বলতে পারি, যে আজকে জায়গাটা কেমন আমরা ঠিক আঁচ করতে চাই না এবং বলতে চাই না আপনাদেরকে, আপনারা ওই জায়গাটিতে গিয়ে ফিল করুন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরেই ফিরে আসবো আবারও হ্যালো 8920 তে। আপনারা যদি এই মুহূর্তে তাকে দেখতে চান বা তাকে যে কোনো কিছু বলতে চান, আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি অবশ্যই লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। একটু পরই ফিরে আসছি নিশিকে সাথে নিয়ে, আশা করছি সাথে থাকবেন। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো 8920 তে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং রয়েছে আর জি শাকিল, খালিদ লোবান এবং সাফরিন হ্যালো 8920 পুরো টিম, এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি জিবিনা সুলতানা নিশি। এবং নিশির যে জীবনের গল্প, সেই গল্পটি এই সমাজের একজন বঞ্চিত নারীর জীবনের গল্প, এবং সেই বঞ্চনার শিকারটা সেই ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা আবিষ্কার করেছি স্বামীর সংসার পর্যন্ত। এবং আমরা মনে করেছিলাম যে স্বামীর সংসারে সে যখন যাবে তখন সে এই যে তার ব্যক্তিগত যে ফ্যামিলি বা সেখানে যে বড় হয়েছে সেই পরিবারের যে ভায়োলেন্স, তাকে কালনি বলা, তার স্কিন নিয়ে তাকে কটাক্ষ করা, তার যে সামাজিক বঞ্চনা বা পারিবারিক যে বঞ্চনা, সেই বঞ্চনার জায়গাটা থেকে সে বের হয়ে তার যে স্বপ্নের জায়গাটা, তার যে ভালো লাগার জায়গাটা, যে আমার সংসার হবে, আমার হাজবেন্ডের জন্য আমি এটা করব, সেই জায়গাটা সে যেতে পারবে। এবং যাওয়ার পরে স্বপ্নের মতো সুন্দর সেটা ছিল না, কিন্তু তারপরেও তার জায়গাটা থেকে তার যে আপ্রাণ চেষ্টা সেখান থেকে স্বামীকে বের করে নিয়ে আসবে, তালাক শব্দটা নিয়ে সে সমাজে চলতে চায় না, কারণ জানে তালাকের ভয়াবহতা অনেক বড়। এবং সেখানেও সে এক ধরনের ধোঁয়াশা খুঁজে পেল, পারিবারিক ধোঁয়াশা, যেটার সাথে তার বাবার সম্পর্ক ছিল, যেটার সাথে তার খালা জড়িত ছিল, এবং সেই রক্তের সম্পর্কের মানুষগুলোর জন্য সে এমন একটি স্বপ্নকে আমরা ঠিক জানি না সে জলাঞ্জলি দিতে বাধ্য হলো হয়তো বা শেষ পর্যন্ত, কারণ ডিভোর্স লেটার তো চলে এসছে। ঠিক এই জায়গাটা থেকে আমরা ফিরতে চাই, তবে তার আগে প্রিয় শ্রোতা আপনাদেরকে বলতে চাই আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকে ডিটেল দেওয়া আছে আমাদের অতিথি সম্পর্কে, তাকে দেখতে চাইলে, তাকে জানতে চাইলে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি অবশ্যই লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ নিশি, তারপর কি করলেন, আপনি কখন জানলেন ব্যাপারটা?
তারপরে চাচা আমাকে খুব ধরতেছে, থাকো থাকো, আমি কিছুতেই থাকলাম না, আমি বাড়িতে যাব, বাড়িতে নামাজ পড়ব, আপনি যেভাবে হোক কাল আমাকে রেখে আসবেন। দিয়ে আমি বাড়িতে আসলাম, আসার পরে সেদিন আমি রোজা ছিলাম না, আমার বড় ভাবি আসে বলতেছে নিশি ভাত খাও। তো কেন কি হয়েছে? তো তোমার একটা চিঠি আসছে, আমাকে দেখি না আগে ভাত খাও। এদিকে আমার বাবা ওইদিকে বরবর বরবর করতেছে যে আমি সংসার করব, এটা যে একটা জেদ করছি যে তাকে যেতে হবে, উনি যেন যায়। আমি এগুলি কানে কানে শুনতেছি, খারাপ কথা বলতেছে, এ সংসার করবে, এ সংসার করবে, কেমন হলো এখন, কেমন হলো? তাই আমি আস্তে করে ভাতের প্লেটটা রেখে আমি ভাবিকে বলতেছি, ভাবি কি হয়েছে ঠিক করে বলেন, আমি ভাত আর খাবো না, আমার খাওয়া হয়ে গেছে। তখন আমার ভাবি চিঠিটা দেয়, তার বলছে এটা মিথ্যা, তালাক লেটারটা পড়তেছি, পড়েও বলতেছি এটা মিথ্যা, এটা কোনো সাজানো নাটক, আব্বা আমাকে সংসার করতে দিবে না দেখে হয়তো কিছু। আর আমার বাবার ওইদিকে একেবারে যাচ্ছে, মানে আমাকে গালাগালি উদ্ধার করতেছে। আমি তখন পর্যন্ত বলতেছি না, হেলাল এটা করতেই পারে না, কারণ হেলাল জানি আমি ওকে কতটা ভালোবাসি, সে আমার জীবনের প্রথম পুরুষ ছিল।
বাবা চাইতো না যে আপনার সংসার হোক?
হ্যাঁ, ওই সময় চাইতো না যে আমি সংসারটা করি, কারণ তাকে মোকাবেলা করতে হবে। তো সংসারটা ভেঙে গেল, এটা একটা পারিবারিক একটা আদালতে কেস হইল, কিন্তু তেমন কিছু ইয়ে হইল।
চেষ্টা কে করলো, আপনি করলেন?
হ্যাঁ, বাবা সহযোগিতা। আমি ওরা আবার পরে আমাকে নিতে আসছিল, যে জায়গাটা আমার খালা দিছিল ছেলেটাকে 600 জায়গা, ওই জায়গা লিখে দিয়ে নিতে আসছিল, কিন্তু আমি আর পরে যাইনি। কেন? আমার ভাই বাবা বলতেছিল ওদেরকে যে আমার বোনের যদি কোনো ক্ষতি হয়, তখন পর্যন্ত আমি অনেক আদরের আবার বললাম যে ক্ষতি হয় তাহলে আমার বোনকে কে পুষে দিবে, আমার ছোট ভাইয়া ওই লোকদেরকে বলে। আমার বাবা আবার বললো কি, তুমি যদি ওই সংসার করো তাহলে আমার মরা মুখটাও দেখতে পারবে না, আমার লাশও দেখতে আসতে পারবে না, এখন যা করবা তুমি করো। আমি আর গেলাম না, বাবার মরা মুখকে দেখতে না চায়। আর ভাই ওইভাবে বললাম যে আমি বোধ হয় সুখেই থাকবো, আমি আর গেলাম না। জীবন আমার ধারাবাহিকতায় আমি বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করি, একটা এনজিওতে আমি সেলাইয়ে ফার্স্ট হই, যেটা এখন দেখতেছেন যে আমি সেলাই করি। সেলাইয়ে ফার্স্ট হওয়ার পরে আমি ঢাকাতে একটা ইয়ে আছে ইন্টারন্যাশনাল একটা।
আপনি যেহেতু বলেই ফেললেন, আমি একটু আমার শ্রোতাদেরকে একটু অ্যাড্রেস করছি। প্রিয় শ্রোতা, আমাদের এই বোনটি এখন সেলাই কাজ করেন এবং তার হাতের কাজ আপনি যদি দেখতে চান আপনি চলে আসতে পারেন, তার হাতের কাজ কতটা সুন্দর। আমরা ফেসবুকে একটা ছবি দিয়ে দিচ্ছি তার হাতের কাজের, আপনারা ফেসবুকে আসলে এটা দেখতে পাবেন, www.facebook.com/hello8920, যেটা একটু আগে বলছিলাম, ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না। হ্যাঁ, তারপর
তারপরে সেই ইন্টারন্যাশনালে আমি এক ট্রেন মাস হয়ে আসি বস্তির মেয়েদেরকে সেলাই শেখানো, সেখানে কিছুদিন সেলাই করি, কিন্তু তখন আমার ঢাকাতে থাকার জায়গা ছিল না, খ্রিস্টান ফ্যামিলিতে থাকা লাগতো, আমার অসুবিধা হতো, আমি খাইতে পারতাম না, আমি চাকরিটা ছেড়ে দিয়ে বগুড়ায় চলে যাই। চলে যাওয়ার পরে আমি বাড়িতে বসে থাকি, বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করি। এর ভিতরে আমার যে বিয়ে হয়েছিল হেলালের সঙ্গে, সেই দিকের আত্মীয় একজন খুঁজে খুঁজে আমাদের বাড়িতে আসে, আমাকে নিয়ে ডাকে। আমি তাকে সহ্যই করতে পারতাম না, বাড়িতে মাকে বলতাম যে ওই লোক আমাকে তাবিজ করে নিয়ে যাওয়ার জন্য আসছে। একদিন অনেকগুলো লিচু নিয়ে গেছে, তো ওইগুলি দিকে আমি খাচ্ছি না, ওই লোক তো আমাকে জোর করে খাওয়াবে। এর ভিতরে আসলে আমি একটা খড়খুঁটো ধরে বাঁচার চেষ্টা করতেছিলাম। তখন আমার মনে হচ্ছিল যে আমি সাগরের ভিতরে পড়ে গেছি, আমাকে বাঁচতে হবে, আমার কোনো কিছু খড়কুটো ধরতে হবে। তো আসলে কোনো খড়কুটো পাচ্ছিলাম না ধরার জন্য। তো ওই সময় ওনার নাম রহিম সাহেব, উনি বিমাতে চাকরি করে, উনি আমাকে বিমার চাকরিতে নিয়ে দেয়। তো চাকরিতে যেদিন আমি গেলাম, আমাকে দেখে আমাকে কিছু কোশ্চিন করা হলো। আমি টাইপ জানতাম, আমাকে টাইপের কিছু পরীক্ষা নিল, আমি সেগুলিতেও পাশ করলাম। তারপরে আমাকে বললো যে আপনি কালকে কাগজপাতি নিয়ে আসবেন, কালকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবো। চলে গেলাম সার্টিফিকেট নিয়ে। তো সেই দিন যাওয়ার পরে আমার অ্যাড্রেসটা দেখে এখন বলতেছে যে, তো পাশে আর একজন ছিল, তিনি আমার মামা হন সম্পর্কে আমি জানতাম না, আমাকে বলতেছে মা তোমার বাড়ি কই, না আমি অমুক জায়গায়। তো এখন বলতেছে তোমার নানির বাড়ি কই। ওই লোকটার বোধ হয় একটু সন্দেহ লাগছে। মানে আমি যে মামাকে চুনচুনি ডাকতাম, সেই মামার নাম ধরে বলতেছে তুমি কি তার ভাগ্নি? আমাকে হ্যাঁ। তো তখন আমার বস বলতেছে আপনি সেই নিশি, হাতটা এইভাবে চাপটাই বলতো আপনি সেই নিশি। মানে আমি নিশির কাহিনী এটা প্রিপারিং হয়েছিল এক সময়, যে মনির কুকুরকে ও হার মানাই,
ওই ঘটনা রেফারেন্স নিয়ে বলছে যে ওটাকেও হার মানাই। আপনার ঘটনা প্রিপারিং হয়েছিল?
হ্যাঁ আমার ঘটনা প্রিপারিং।
কোন পেপারে এসেছিল
আমার চাকরির জীবন শুরু হলো? ওখানে একটা আমার সঙ্গে চাকরি করে একটা ছেলে, অনেক কালো, অনেক কালো, তার দিয়ে এক সময় বিয়ের প্রস্তাব দিল। তা অ্যাকাউন্টেন্ট আবার আমার কলেজ জীবনের বান্ধবী ছিল, আমাকে বলতে শুনি সে এরকম এরকম ঘটনা, স্যার তাই তোমার নজরুলকে দিয়ে বিয়ের প্রস্তাব দিচ্ছে। তাই আমাকে এটা একটা হলো, আমি রিক্সাওয়ালাকে বিয়ে করবো, তার একটা ব্যক্তিত্ব সম্পূর্ণ লোককে বিয়ে করবো, তা আমি ওকে বিয়ে করবো না, ফাউল লোককে বিয়ে
করবো
না। ও অনেক ফাউল একটা লোক ছিল,
ওকে তার আচরণ ভালো,
আমি নিজেই কালো, কালোকে কেন
এক্স্যাক্টলি আমি সেই কোশ্চেনটাই আপনাকে করতাম। ওকে,
তো ফাউল একটা লোক ছিল, সেটা আমার পছন্দ না। আমার পছন্দ যে স্বামী হিসেবে একটা ব্যক্তিত্ব সম্পূর্ণ লোক হবে, তাকে দেখে সম্মান আসবে, শ্রদ্ধা আসবে, ভক্তি আসবে, ভালোবাসা আসবে। আমি এটা কি বললো স্যার, এটা বলছে। তারপর হ্যাঁ, তারপরে আমার চাচাতো বোন ইরা, যার কথা বলছিলাম যে ছোট্ট ইরাকে আমি কোলে নিয়ে গেছিলাম না বলে মার খাইছিলাম, সে ইরার সঙ্গে আমি বিয়ে ঠিক করলাম এবং বিয়েটা হয়ে গেল। হ্যাঁ,
আপনি ফাউল জানেন, আপনি নিজে নিলেন না, আপনার ছোট বোনটার সাথে কেন নিলেন?
এটা কেন দিলাম, আমার চাচার অবস্থা খুব একটা ভালো ছিল না। আমি যখন বাড়িতে যেয়ে বললাম, তখন আমার বোন ইরা এখন বলতেছে আপু তুমি আমাকে দেখো না,
ওকে বলেছিলেন যে এরকম ফাউল।
হ্যাঁ হ্যাঁ,
ফাউল শব্দটা আসলে আপনারা নিশ্চয়ই জানেন যে ফাউল এটা একটা বগুড়ার একটা আঞ্চলিক শব্দ, আসলে বখাটে বা একটু পছন্দ হয় না, বাইরে হয়ে পছন্দ আপনার হয়নি ইরার তো হতে পারে। ওকে,
এর মাঝে আবার আর একটা কথা বলতে ভুলে গেছি, কোন এক কারণে আমি আমার বোনকে নিয়ে চাকরির সুবাদে এক জায়গায় গেছিলাম। তো আমার ওই চাষা বলছিল এই সারাদিন সাথে ঘুরিস কেন, তো বিয়া হওয়ার জন্য।
আমি হাসতেছি এই কারণে, যেগুলো আসলে বগুড়ার খুবই আঞ্চলিক ভাষা এবং অনেকের কাছে খুব অড লাগলেও এগুলো খুবই কথ্য ভাষায় খুব ইজিলি অনেকেই অনেকে বলেন।
আমি আসলে এটা বিয়েটা দিলাম এই কারণেই যে সারাদিন সাথে ঘুরেই ওর বিয়েটা হোক, এটা আমি প্রমাণ করলাম। তো আমি নিজে হাতে সেদিন সব করতেছিলাম, যেহেতু আমার অফিস টাকা আসছে। এদিকে আমার বসকে এবং আমাদের সম্পর্কে মামা হয়, উনিও আমাদের সঙ্গে চাকরি করে, ওনাকে আমার বাবা আমাদের বাড়িতে নিয়ে এসে চা খাওয়াচ্ছে এবং আমার সম্পর্কে বলতেছে যে আমার নাকি অনেক ছেলে বন্ধু, একটু খেয়াল রাখবেন, ও অনেক ছেলে বন্ধুদের সাথে মিশে, আমার একটাও ছেলে বন্ধু ছিল না।
আমি একটু থামাই আপনাকে নিশি, আমি যতটুকু বুঝতে পেরেছি যে এই ধরনের পারিবারিক টানা পড়েন, মোটামুটি এলাকায় জানাশোনা হয়ে গিয়েছে এবং একই সাথে পত্রপত্রিকায় আপনার সম্পর্কে এই ধরনের ঘটনা এসছে, সেই মানুষটা নিয়ে চারপাশের মানুষজন যে খুব খারাপ কিছু ভাববেন এটাই স্বাভাবিক, আপনি সেটাই ফেস করতে চাচ্ছেন, একের পর এক ফেস করছেন। তার মধ্যে সুখের সংবাদ হলো তারপরে আপনি একটা জায়গায় চাকরি পেয়েছেন, একটা কাজ পেয়েছেন, রাইট? ওকে, সেই কাজের প্রসঙ্গে আমরা ফিরে আসি। তারপর
যাই হোক, খুব সুন্দরভাবে বিয়ে হয়ে গেল। বিয়ের পরে যেটা ঘটতে ধরলো, আমার ছোট বোনের স্বামী সে কি করে, বাসার কথা অফিসে, অফিসের কথা বাসায়।
মানে যে লোকটাকে ফাউল লোক ছিল,
মানে আমাদের পরিবারের কথা আমি যে কি ফেস করতেছি, একটা তালাক প্রাপ্ত মেয়ে বাড়িতে আসে, আমার বাবা ভাই বোদের কে বলতেছে ও তো আসছি তা কয়দিন থাকবে, আমি বাবার নিজের বাড়িতে নিজের বাবার কাছে আমি আশ্চিত হয়ে গেলাম, এগুলো আমি ফেস করতেছি, এটা তো আমি হজম করতে পারতেছি না, কাউকে বলতেও পারতেছি না, আমার শেয়ার করার কেউ নাই, আমার বোন তো বাইরেই থাকে, আর এক অশান্তি নতুন করে শুরু হয়ে গেল। এইগুলি হইতে হইতে এদিকে বস আমাকে বিভিন্ন সময় বলে কি আপনি যদি দেখি কোনো দিন যে কারোর সাথে আপনি কোনো হোটেলে বসছেন এবং পরের দিন যদি দেখি আরেক জনের সাথে হোটেলে বসছেন সেদিন আপনি চাকরি যাবে। একদিন শুনলাম, দুই দিন যায় শুনলাম, তিন দিন শুনলাম, চার দিনের দিন আমি তো বলছি আমি তিন দিন সহ্য করি, চার দিনের দিন আমি প্রতিবাদী হই। ওইদিন আমি কেন জানি চেয়ার থেকে সাট করে উঠে বলছি, স্যার আমাকে আপনি কি চাকরি থেকে ছাড়বেন, ওই রকম পরিস্থিতি হলে আমি ওই রকম লোককে খুঁজে পাইলে, হোটেলে বসার মতো লোককে খুঁজে পাইলে আমি সেদিন চাকরি ছাড়বো, কারণ আমি সংসার করবো। এর মধ্যে আমাদের এলাকার একটা লোক জাহাঙ্গীর নাম, ডাক নাম আরজু, উনি অনেক প্রভাবশালী ঘরের ছেলে, ওনাকে আমি ছোটবেলা থেকে সালাম দিয়ে আসছি, বড় ভাই হিসেবে জানিয়ে আসছি, উনি আমাকে খারাপ প্রস্তাব দিয়ে বসে, অমুক যদি পারে এরকম ভাবে অফার করতেছে, তুমি জানো পারবে না, আমি কি নিশিজ নিশি
যেটা বুঝেছি যে উনি আপনাকে খারাপ অফার দেন, উনি করলে হয়তো
তখন আমি তাকে এই কথা বলে চলে আসি এবং চলে আসার পরে
তখন উনি অনেক মেয়ের রেফারেন্স দেয় যারা অমুক কোম্পানিতে কাজ করে, অমুক কোম্পানি,
হ্যাঁ তুমি জানো পারবে না, ওরা তো এই সুবিধা দিচ্ছে তো তুমি জানো পারবে না। সঙ্গে আমার ওই বোন জামাইও ছিল, মানে আমি কোথাও কেউ ডাকলে একা যেতাম না, কাউকে না কাউকে সঙ্গে নিতাম। তো আমার বোন জামাই ছিল, বোন জামাই স্যারকে বলে দিচ্ছে, তাকে স্যার কি করলো কি করলো কি কোন দিক দিয়ে কি করলো, ছেলে আর ডিস্টার্ব করে না, এরকম ঘটনা আর একটা আছে, সেই ছেলেটা ওই রকম ডিস্টার্ব করতো, আমি স্যারকে একদিন বলে দিলাম, স্যার ওই ছেলেটা আমাকে ডিস্টার্ব করে, কোথা দিয়ে কি হলো, সেই ছেলে আর আমার দিকে মানে মাটির দিকে তাকাবে না, দৌড়াবে না, আমার দিকে কোনোই ঘুষ পায় না। হ্যাঁ স্যারের কাছে আমি অনেক সুন্দর একটা সাপোর্ট পাচ্ছি, অনেক অনেক বুঝ দিচ্ছে, আমার মুখ তো শুকনো থাকলে নিশি আপনি খাননি, হ্যাঁ সাথে সাথে তদবির করে দেখে যে উকিলের কাছে কেসটা ছিল ওর দুই পক্ষের টাকা, মানে আমাদেরও টাকা চোদ্দেরও টাকা থেকে কেসটা নড়বড় করে দিচ্ছে, তখন উনি কেসটা জোরদার করেন এবং আমাকে বলে কি কেসের খাতিরে আপনার কথাগুলো বলতে হবে, আপনি বলেন আমাকে, তখন আমি সমস্ত কথা ওনাকে বলি, আমার জীবনের ওনাকে বলি, তারপরে উনি অনেক ইয়া করে যে ওনার জীবনের এই কাহিনী উনি বইয়ের কাছ থেকে সুখি না এই সেই এরকম বলতে থাকে, তারপরে এক সময় যায় উনি আমাকে প্রস্তাব দিয়ে বসে।
কতদিন পরে এটা চাকরির?
আমি 97 জুলাই এ চাকরিতে ঢুকছি, তো 97 ডিসেম্বরে আমাকে প্রস্তাবটা দিয়ে
বসে। ওকে, আপনি তখন কিছু বলেছিলেন মানে হানা কিছু বলেছিলেন
না? আমি তখন স্যার এটা কি বলেন, তারপরে আমি তিন দিন অফিসে যাইনি, তারপরে আবার আমাকে ফোন করছে স্যার, তখন আমি ফোনটা রিসিভ করে সালাম দিয়ে হ্যালো বলি, স্যারের প্রথম কথাই ছিল নিশি আপনি কি কানতেছেন?
ফাইন, আপনাকে যেকোনো ভাবে হোক পরবর্তীতে উনি অফিসে নিয়ে যেতে কনভিন্স করে, তাই তো? আপনি আমাকে একটু ছোট ছোট করে বলেন তো আপনার স্যারের পরিবার সম্পর্কে, আপনি কি জানতেন উনি বিবাহিত? এটা আমরা জানতাম।
উনার ছেলে মেয়ে আছে? ছেলে আছে, একটা মেয়ে আছে, ছেলে মেয়েরাও আমাকে অনেক পছন্দ।
উনি যেটা বলতো যে আপনাকে যে আপনি উনি হ্যাপি না, হ্যাপি না মানে কি ধরনের হ্যাপি না?
মানে উনি ওনার ওয়াইফ সারাক্ষণ অসুস্থ থাকে, ওনার ওয়াইফের কাছে ওনার যা দরকার তা পায় না,
পায় না। আচ্ছা, অসুস্থ বলতে আপনি কি ধরনের অসুস্থ বুঝিয়েছে? শারীরিক কোনো
শারীরিক
অসুস্থতা ছিল?
সারাক্ষণ কাজকর্ম নিয়ে ব্যস্ত।
কত বছর বয়স ছিল ওনার ছেলেটার?
আমাকে বুঝলো, মানে কোন মানুষ আমাকে বুঝলো, বাবা মা ভাই বোন সবার থেকে আলাদা।
আপনার ভালো লাগছে?
জিনিসটা আমার ভালো লাগছে, আমি অফিসে চলে গেলাম, জয়েন করলাম, এর মাঝে আমার বিভিন্ন বিয়ের প্রস্তাব আসতো, পিছিয়ে পিছিয়ে যেত, এরকম ঘটনা ঘটতো, স্যারকেও প্রস্তাব দিত, তো কোনোটাই ওই স্যার আগাতো না। তারপরে আমি এই লোকটাকে একদিন ঈদের দিনের ঘটনা বলি, জানুয়ারিতে সম্ভবত ঈদ ছিল 1998 সনের, তো ঈদের দিন আমি দাওয়াত খেতে গেছি স্যারের বাসায় সবাই মিলে, আমি আমার ভাগ্নিকে নিয়ে গেছি, আমার অফিসটার সবাই ঈদের দিনের দাওয়াত। ফিরার পথে আমি আমার এক্স হাজবেন্ড কে দেখি তার বউ বাচ্চা নিয়ে,
তার মানে সে আরেকটা বিয়ে করে ফেলেছে,
হ্যাঁ বিয়ে করছে, সংসার করতেছে, তো জিনিসটা আমার খুব
খারাপ। তখন কি আপনার খালার সাথে ধরনের সম্পর্ক ছিল?
আমার খালা এরই মধ্যে কানাডা চলে গেছে, আমার খালু
নিয়ে গিয়েছে,
হ্যাঁ
ওকে।
জিনিসটা আমি আমার স্বামীকে যদি দেখি যে সে ঠিকই সংসার করতেছে, অথচ আমি সংসার করতে পারলাম না, আমার স্বাভাবিকভাবে খারাপ লাগবে। তো আমার খালাও সংসার করতেছে, ওই সংসারই ফিরে পেয়েছে, তো সবাই সংসারগুলো ফেসে গেলাম, শুধু আমি নিশি। তো জিনিসটা দেখে আমার অনেক কষ্ট হয়েছে, আমি বাসায় আসলাম, এসে চুপচাপ শুয়ে আছি, এর ভিতরে আমার ছোট ভাবির বোন আসে, বড় ভাগ্নি, সে কি করছে, ওর ফুপুর বাড়িতে যে অনেকগুলো বড়ই পাইছে, তো বড়ই আমি খুব পছন্দ করি, ও দৌড়ে নিয়ে যাইয়া আমার কোলের ভিতরে দিছে, খালাম উনি বড়ই, তো আমি বড়ই পাইয়া ওখান থেকে এক মুখ বড়ই নিয়ে স্বপ্না খাওয়াবো, বইলে উঠে আবার আমি চলে আসছি, স্বপ্নাকে আমি বড়ইটা দিয়ে আসছি, মানে আমার ছোট ভাইয়ার শালি। তো সন্ধ্যার পরে আমাকে ধরা হলো, আমি স্বপ্নার সাথে কথা বলিনি, আমার বাবা আমাকে ধরলো, এটা নিয়ে আমাকে অনেক মার দিলো, কিন্তু ঈদের দিন আমি কিন্তু খাবারও খাইনি, তালাক প্রাপ্ত হওয়ার পরে ওই প্রথম আমি নিজের টাকা ঈদের কাপড় কিনছি, এ পর্যন্ত কিন্তু কোনো ঈদে আমার কাপড় হয়নি, আমি অনেক মার খেলাম, আমি কাউকে বুঝাতে পারলাম যে হ্যাঁ আমি স্বপ্নের সাথে কথা বলি।
এই বয়সে আপনাকে মারলো, কে মারলো?
আমার বাবা মারলো। ওই দিন আমার বড় ভাগ্নি আমার পাশে শুয়েছিল, আমি খুব কাঁপতেছিলাম, আমার বড় ভাগ্নি বললো, খালামুনি বললো, ওই লোকটা তোমার বিয়ে করতেছে, তুমি বিয়ে করে চলে যাও। হয়তো ওই ছোট্ট মানুষটার কথা আমার কাছে, হয়তো আমি ওটা তখন মনে করতেছিলাম, ওইটার কথা আমার কানে বেজে গেল, বুঝে নিল। পরের দিনই যাই বললাম স্যার আমি বিয়ে করি, আমি যখন বললাম স্যার আমি বিয়ে করবো, আমাদের বিয়েটা হয়েছিল নওগাঁর কুসুমবাগ মসজিদ বলে একটা মসজিদ আছে, ওখানে আমাকে বিয়ে করলো, আর বললো যে কাগজপাতি করতে পারবে না, কারণ উনি উকিল, কাগজপাতি দেখলে হচ্ছে যে ওনার লাইসেন্স হিল্ড আপ হয়ে যাবে।
আমাকে
বলে কি এই দিনটা তোমার জীবন থেকে আনন্দের দিন হবে, তাই এই দিনই আমি বিয়ে করবো।
ওই দিনই আপনাকে বিয়ে করে, এবং এটা ছিল গোপন বিয়ে। গোপন বিয়ে ইন এ সেন্স কোন রেজিস্ট্রি ছিল না, শুধুমাত্র মসজিদে, শুধুমাত্র মসজিদে ধর্মীয় রীতি অনুসারে বিয়েটা করেছিল, এবং আপনাকে আগেই জানিয়েছিল যে আমি পরিবারের কাছে কিছু বলবো না আপনার সম্বন্ধে।
হ্যাঁ, পরিস্থিতি অনুযায়ী, সময় অনুযায়ী উনি ঠিক করবে, আমাকে কোনো কিছু করতে হবে না, উনি হ্যান্ডেল করবে
পরিস্থিতি অনুযায়ী, উনি পরিবারের সাথে পরিচয় করে
দেবে। এটা এখন করতে পারবে না, কারণ ওনার লাইসেন্স হেল্ড আপ হয়ে যাবে, আর উকিলদের লাইসেন্স হেল্ড আপ হয়ে যাওয়া মানে ওদের কর্মজীবনই ধসে পড়া।
একই সাথে কি আপনি তার কাছ থেকে ওয়ার্ড আদায় করতে পেরেছিলেন যে আপনার ফ্যামিলিতে তাকে জামাই হিসেবে আপনি পরিচয় করে দিতে পারবেন?
ও নিজেই আমার মাকে বলছিল যে আমি আপনার মেয়েকে বিয়ে করছি।
আচ্ছা, কিন্তু সেই সময়টাতে কি এরকম হয়েছিল যে আপনার ফ্যামিলির কাছে ব্যাপারটা গোপন ছিল বা এরকম কোনো কিছু?
আমার বাবার কাছে গোপন ছিল, ভাইদের কাছে গোপন ছিল, একটু দেরিতে দেরিতে হলেও আমি,
না 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 না, মানে যে গোপনীয়তাটা আপনাকে রক্ষা করতে বললো যে তার ফ্যামিলির সাথে ব্যাপারটা জানাজানি হবে না, ঠিক একই মেসেজ কি সেও আপনার ফ্যামিলিকে বলেছিল?
ছিল যে এখানে সেখানে এই চিঠিতে সেই প্রমাণ আছে,
যোগাযোগ করেছে তাদেরকেও কি বলেছে যে আমার ফ্যামিলির কাছে গোপন রাখছে ব্যাপারটা?
বললেন না, জানাজানি করেন না, ঢোল পিটাইন না, চুপচাপ থাকেন, সময় কথা বলবে।
আপনার ফ্যামিলি শুধুমাত্র মসজিদে গিয়ে বিয়ে করাটা মেনে নিয়েছিল?
উনি এটা কাউকে বলেনি, আমাকেও বলতে নিষেধ করছিল।
এই ব্যাপারটা শুধু আপনারাই জানতেন যে কিভাবে বিয়ে হয়েছে, এটা অন্য কেউ জানতো না, অন্য কেউ জানতো যে বিয়ে হয়ে গেছে। এটা কিসের চিঠি আপনি বলছেন?
ওর লেখছিল, ওই যে কথাগুলো আমি ইয়ে দিচ্ছি যে ওখান থেকে পড়েন তাহলে বুঝতে পারবেন যে ও আমাকে কিভাবে নিষেধ করতো, যে কাউকে বলার দরকার নেই।
এই চিঠিগুলো কি আপনারা তো একই সাথে অফিস করতেন? অফিসের
মধ্যে আমি এক সময় ঢাকাতে ট্রান্সফার হয়ে আসছিলাম, ঢাকাতে আমি 7 মাস ছিলাম।
বিয়ের কতদিন পরে এটা?
এটা 2000 সালে।
বিয়ে হলো কত সালে?
98 মার্চ,
2 বছর পরের ঘটনা। আমি চিঠিটা একটু সাম আপ করতে চাই। আশা রাখি ভালো আছো, আমি খুব ভালো, চাকরি নেই, বাড়িতে সম্পর্ক নেই, হাতে কোনো কাজ নেই, মন মানসিকতা ভালো নেই। তার মানে কি ওনার চাকরি ছিল না?
হ্যাঁ, তো ওই সময় চাকরি ছিল না।
কি হয়েছিল মার ওই সময়?
ওই ম্যানেজারদের যে সমস্ত সমস্যা হয়,
মানে চাকরি চলে গিয়েছিল। ওকে, এর চেয়ে ভালো কি মানুষ থাকতে পারে? গত কয়েক মাস যাবত বেতন নেই, কোর্টে কোনো মতে 50 থেকে 100 টাকা কামাই হয় তাই দিয়ে বেঁচে আছি, মেয়ের ছেলের 2 মাসের মাস্টারের টাকা বাকি পড়েছে, কি যে অবস্থায় আছি বলে বোঝাতে পারবো না, ব্যক্তিগত কিছু ঋণ আছে সেগুলোর এখন চাপ পড়েছে শোধ করতে পারছি না, এর মাঝে তবু একটু সান্ত্বনা যে তোমার চাকরি হয়েছে। মামুন সাহেবকে কি বলেছো জানি না, কিন্তু এদিকে তোমার মা আর বাবা চাচা চাচি সবাই মাইক নিয়ে জোর প্রচার শুরু করেছে, আমি চেয়েছিলাম আস্তে আস্তে সবকিছু ম্যানেজ করে নিব কিন্তু সবাই মিলে এমন ভাবে পিছু লেগেছে যে আমার বাড়ি থেকে বের হওয়ার দায় হয়ে গিয়েছে। আমার ভাই আমেরিকা থেকে এসে সব শুনেছে, এখন শুধু কাগজ সংগ্রহের চেষ্টা চলছে, ওদের কথা সম্পর্কই যখন শেষ হয়ে গেছে, বিশ্বাস যখন নেই তখন আমাকে আর ছাড়বে না, এর মাঝে আমি দিন কাটাচ্ছি, মেয়েটা সামনে ভাত দিলে খাই না হলে খাই না, ভয়াবহ অবস্থা, আমার জীবনে এমন বিপর্যয় নেমে আসবে আমি কোনোভাবেই ভাবতে পারিনি, তোমাকে দেখার দায়িত্ব নিয়েছিলাম অথচ এখন নিজের অস্তিত্বই বিলীন হয়ে গেছে, কি করব কোথায় যাব ভেবে পাচ্ছি না। তখন তোমার ফ্যামিলিতে সবাই মোটামুটি ব্যাপারটা জেনে গিয়েছে?
এটা
পড়লেই আমরা বুঝতে পারবো যে কিভাবে জানলো সেটা, নাকি আমি একটু জানতে চাই যে কিভাবে জেনেছিল ব্যাপারটা? এক কথা দুই কথা এসব ভাবে ব্যাপারটা জেনে গিয়েছিল? ওকে ওকে, আমি পারতপক্ষে কারো কোনো ক্ষতি করিনি অথচ আমার এত সর্বনাশ কেন হলো, এতদিন শুধু সবার কাছে অপমানিত হচ্ছি, তোমার মাকে বারবার বলেছি অফিসের লোক না পাঠালে টেলিফোন না করতে, অথচ সেই কাজটাই উনি করছেন, সেদিন ভোরবেলা আমাদের কাছে এসেছিল ফোন ফোন করা ছাড়াই, আসাদের কাছে এসেছিল, আসাদটা কে ছিল? ওকে, ফোন করা ছাড়াই, আগে তো তোমাকে নিয়ে এত ওদের মাথা ব্যথা ছিল না, আচ্ছা গুড পয়েন্ট, অথচ এখন সব ব্যাপারেই খবরদারি, APS দেওয়া হচ্ছে কিনা সেটা পর্যন্ত ব্যাংকে খোঁজ নেই। আচ্ছা APS টা কি?
বগুড়াতে ছিল বলেই আমি মাকে বলছিলাম উনি দিয়ে দিবে, চিন্তা করেন না।
আচ্ছা ওকে, মুক্তার বোন কে ডেকে বলেছে আমি ঢাকায় চলে যাচ্ছি তাই তোমাকে আগেই ঢাকা রেখে এসেছি, মুক্তার বোন মানে
মুক্তা আমার যা, আর মুক্তা যা যে আমার সেটা আবার আমার বোন, একই গ্রামের।
ওকে, ঢাকায় যাওয়ার কথা মুখে উঠলেই লোক দেয়া হয় সঙ্গে আপনার, মানে আপনার হাজবেন্ডের সঙ্গে লোক দেয়া হতো, এটা ওনার ফ্যামিলি থেকে দিত?
উনি আমাকে বলতো, আর কিছু জানি না, সত্য ঘটনা কি?
আচ্ছা, আর সহ্য হয় না, দুদণ্ড মনের কথা দুঃখের কথা বলবো এমন কোন লোকও পাই না, অফিসের সবার ধারণা চিঠিটা দিয়ে তারা আমার বিরাট উপকার করেছে। চিঠিটা মানে কোন চিঠি?
আমি ঢাকা থেকে চিঠি দিছিলাম বগুড়াতে, ও যেভাবে চিঠি দিত
সেটার উত্তর দিতে
সেটা ওর বইয়ের হাতে পড়ে গেছিল।
ওহো, হেড অফিসে ওরা যোগাযোগ রাখছে, নজরুল বোধহয় দায়িত্ব পাচ্ছে তাই সবাই খুব খুশি। আচ্ছা, তোমাকে বলার আমার কিছু নেই কারণ তুমি যে ধৈর্য ধরেছো তা কেউই ধরবে না, তুমি এত বড়, তোমার কাছে এত পেয়েছি যার তুলনায় আমি তোমাকে কিছুই দেইনি, কোনোদিন পারবো কিনা জানি না, কত বড় স্বার্থপর আমি শুধু দুহাত ভরে নিয়েছি, এখন আমি শুধু অপেক্ষায় আছি ওরা যেন মামলা করতে না পারে, ওরা যেন মামলা করতে না পারে। কারা মামলা করতে পারবে না?
ওর বউরা।
তখন কি ওনার সঙ্গে ওনারা ছিল না?
ছিল, কাগজ পাচ্ছিল না দেখে মামলা করতে পারতেছে না, এটা উনি আমাকে বলতো, আসলে সত্য মিথ্যা
আপনি জানেন না, আপনি দূরেই ছিলেন তখন, ঢাকাতেই ছিলেন, এখন আমি শুধু অপেক্ষায় আছি ওরা যেন মামলা করতে না পারে, যেটা একটু আগে বলছিলাম, তাই যদি এদিক থেকে বা অন্য কেহ যদি আমাদের ব্যাপারে জিজ্ঞাসা করতে অথবা তোমার সঙ্গে বন্ধুরা বান্ধবীর সম্পর্ক পরে আমার তোমার সম্পর্ক জানতে চাই, কিছু বুঝতে পারছি না, তবে তুমি এইভাবে বলবে যে যেভাবে সবার কাছে আমাকে বড় করেছো, মানে সেটা ছিল আপনি গোপন করে, ওকে, বলবে তুমি আমাকে প্রচন্ড ভালোবাসো, ভালোবাসা পাপ নয় তাই আমি তাকে মনের সবচেয়ে বড় আসনে বসিয়েছি, তার সঙ্গে আমার অন্য কোনো সম্পর্ক হয়নি, বিবাহিতা ছাড়া বাড়ি ভাড়া পাওয়া যায় না তাই আমি নিজেকে বিবাহিতা পরিচয়ে বাড়ি ভাড়া নিয়েছিলাম এবং ওনাকে মাঝে মাঝে বাসায় আসতে বলতাম বা বলেছিলাম এরকম কিছু একটা, রাইট?
এগুলো আমাকে বলতে বলছি।
হ্যাঁ, বুঝতে পেরেছি, উনি আমাকে কোনোদিন ভুল বোঝেনি বা তার সঙ্গে আমার অপবিত্র বা খারাপ কোনো সম্পর্ক হয়নি, উনি আমাকে কোনো খারাপ প্রচার দেয়নি, কথাগুলি ভাবে গুছিয়ে বলবে, আমার ধারণা কয়েকদিনের মধ্যে ভাই হয়তো নিজেই তোমার সঙ্গে কথা বলবে, তুমি কথাগুলো সুন্দরভাবে গুছিয়ে বলবে যেন তোমাকে কেউ খারাপ না ভাবে, বাড়িতেও যদি প্রচার করতে হয় এভাবেই প্রচার করবে, আর অফিসে স্বামীর কথা জিজ্ঞাসা করলে বলবে বিদেশে থাকে, কারণ আমি চাচ্ছি না ওরা মামলা করার সুযোগ পাক। মামলা করলে প্রমাণ হলে শাস্তি হবে সর্বনিম্ন 14 বছর অথবা যাবজ্জীবন জেল। এটা ছিল আপনার হাজবেন্ডের জায়গা থেকে আপনাকে বলা। আমি এত অশান্তিতে ভুগছি, যে কিছুই গুছিয়ে করতে পারছি না। ঢাকায় যাব, কোনো টাকা নেই, একটু সুখের আশায় তোমাকে ডেকেছিলাম, কিন্তু এত যে কাটা ভাবিনি কখনো। 2-3 দিনের মধ্যেই মামুন সাহেব আসবে দায়িত্ব বুঝে নিতে। দায়িত্ব বুঝে দেবার পর একটু হালকা হব। তুমি কোনো ব্যাপারই ভেঙে পড়বে না, হয়তো কাছে পাবো না, কিন্তু তুমি আমার যেখানে ছিলে সেখানেই আছো, সবসময় হাসি খুশি থাকবে। আমাকে দেখে কেউ যেমন বোঝে না আমার ভিতরে কি হচ্ছে, তেমনি তুমিও স্বাভাবিক থাকবে, ভাব দেখাবে আমার মতো 2-4 জন সবসময় তোমার কাছে পিছে করে। শেষ লাইনটা আমি আবারও পড়তে চাই, ভাব দেখাবে আমার মতো 2-4 জন তোমার আশেপাশে ঘোরে। উল্টো দিকের কিছু লাইন, সেটা হচ্ছে যে তোমার মাকে এসব কিছু বলবে না, শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করতে না করবে, ভালো থেকো। এটাই ছিল মোটামুটি আপনাদের সম্পর্কের সারমর্ম। এরকম কতগুলো চিঠি আপনাদের সঙ্গে আদান প্রদান হয়েছিল?
অনেক, আমি সবগুলি আনছি এখানে।
সবগুলো চিঠি দিয়ে আপনাকে একই ধরনের মেসেজ দেওয়া হতো?
হ্যাঁ, বিভিন্ন ভাবে ওই একই কথা বোঝানো হতো, প্রকাশ করার দরকার নেই, সময় হলে আমি প্রকাশ করব।
এই সম্পর্কটা কতদিনের ছিল?
চিঠির আদান প্রদান?
না না না, আপনার সাথে এই যে হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপ,
1998 থেকে 2012-5 তারিখ পর্যন্ত আমি জানতাম সে আমার স্বামী।
1998 থেকে 2012, তার মানে আপনি 14 বছর এইভাবে আপনি কন্টিনিউ করেছেন?
পরে অবশ্য রেজিস্ট্রি করছে, সেটা আমার জোরে রেজিস্ট্রি হয়েছে।
এটা কত সালে রেজিস্ট্রি হলো?
2006 সালে
রেজিস্ট্রি করলেন। এটা আপনি জোর দিয়েই করলেন বা যে কোনো হোক পারিবারিক?
আমি জোর দিয়ে করছি, কারণ জিনিসটা খারাপ দেখাতো, বাচ্চা নিচ্ছে না যখন তখন আমি চেষ্টা করছি
যে এটা তুমি কল করে ফেলো। ততদিনে ওনার পরিবারের কি অবস্থা?
ওনার পরিবারকে উনি ওই অন্ধকারেই রাখছে,
শেষ পর্যন্ত অন্ধকারেই রাখছে।
কিন্তু আমি ফ্ল্যাশ করছি, আমি গেছি।
কতদিন পরে আপনি এটা ফ্ল্যাশ করলেন?
2011 ডিসেম্বরে আমি ওদের কাছে।
কেন গেলেন আপনি এতদিন পর্যন্ত?
কারণটা হচ্ছে ও আর একটা মেয়ের সাথে রিলেশনে জড়ে যায়, ওর জুনিয়ার অ্যাডভোকেট
ওই অফিসে,
ওই কোর্টেই, ওই বাড়েই।
এটা আপনি জানতে পারেন কিভাবে?
মেয়েটা আমাকে বিভিন্ন ভাবে ডিস্টার্ব করতো, ফোন দিত, গালাগালি করতো, এক সময় ওই মেয়েটা রাগের মাথায় নাম বলে ফেলে। এবং ওই মেয়েটা আমার বান্ধবীর সাথে যোগাযোগ করে আমার দীক্ষায়, এবং আর এক অ্যাডভোকেটের ছেলেকে পাঠিয়ে দেয় আমার কাছে, যে আমার নাম্বারটা নিবে, নাম্বার চেঞ্জ করে ফেলতে বলে। এগুলি বহু ঘটনা ঘটনা প্রসঙ্গ।
আপনি শেষ পর্যন্ত এটা অথেন্টিসিটি পেয়েছেন? এটা সত্য ছিল?
হ্যাঁ, এটা আমি সত্য ছিল।
আপনার হাজবেন্ড তখন কি বললো?
আমি যা খুশি করি তোমার কি
that moments apni ei
tumi beshi bar bero na je bhabe asho she bhabe thako sukhe thakba
okay tar pore apni eta niye apnar family te gelen giye janiye dilen
তখন ওনার স্ত্রী আমাকে নানান, ওনার মেয়ে আমাকে নানান ভাবে কথা বলা শুরু করলো। এখানে আর একটা কথা বলি, আমার হাজবেন্ডের মা যিনি ছিলেন উনি আমাকে দুর্বল করছিলেন, উনি ওই কথাটা বলে বিয়ের আগে, যে আমার মাও তো এরকম তালাকপ্রাপ্ত, আমার বাবার সাথে বিয়েছে, তারও তো 2টা হাজবেন্ড। তো আমি এই ধরনের মেয়েদেরকে ফিল করি যে এদের অনুভূতিটা কি, এদের কষ্টটা কি। তো আমার মা এখনো যখন কাঁদে আমি বুঝতে পারি আমার মা কেন কাঁদতেছে। তো কোন সন্তান, এমনকি তার মায়ের যে লোকটার সাথে বিয়ে হয়েছিল সেটাও একসময় আমার কাছে ওপেন হয়ে যেত। এগুলির থেকে আমি আসলে লোকটার প্রতি দুর্বল হয়ে গেছিলাম। লোকটাকে কখনো আমার বাবা মনে হতো, কখনো ভাই মনে হতো, কখনো বোন মনে হতো, কখনো মা মনে হতো।
আপনি ফ্যামিলিতে গিয়ে পুরোপুরি বলেছিলেন যে আমাকে বিয়ে করেছে আরেকটা মেয়ের সাথে এরকম?
আমি সমস্ত প্রমাণই দিছি এবং সেই কথাও বলছি যে কেন আমাকে ডিস্টার্ব করে, সেখানে আমাকে বলে। তখন আমার মানে বড় যিনি উনি আমাকে সবসময় সম্মান করতেন, আপনাকে তখনও বলতেছে যে আমাকে তো ডিস্টার্ব করে না, আপনাকে কেন করতেছে। তখন আমি বললাম যে আপনাকে ডিস্টার্ব কেন করবে, ও তো আমাকেই করবে, আমাকে সরাজনের জন্যই। তখন
আমি আপনাকে নিশ্চয় একটা কথা বলি, সেটা হচ্ছে যে ওই মহিলা যখন আপনি ওনাকে ফেস করলেন, ওই মহিলা তো আপনাকে প্রশ্নটা করতেই পারতো যে এতদিন কেন আপনি গোপন রাখলেন।
হ্যাঁ, এটা করছিল। আমি বলছি আমার স্বামী আমাকে অনুমতি দেয়নি, তাই আমি গোপন করছি।
ঠিক একইভাবে যদি আমি আপনাকে বলি যে যে ভদ্রলোকটি বিবাহিত এবং সেই ভদ্রলোকটি আইনের মানুষ, লয়ার ছিলেন, প্রথম স্ত্রীর পারমিশন না নিয়ে সেকেন্ড বিবাহটা করা যায় না,
এটা উনি আমাকে বারবার বলতো যে আমার কেস হয়ে যাবে, আমি সব ম্যানেজ করতেছি।
কিন্তু আপনার কি মনে হয় না যে আপনি জায়গাটা একটা অন্যায় করেছেন? আপনি তো প্রথম স্ত্রীর,
আসলে আমি পারিবারিক ভাবে এতটা নির্যাতিত ছিলাম, আমার বাবা আমাকে আশ্রিতা বানিয়ে দিচ্ছে, আমাকে মারধর হচ্ছে, আমি একটা আশ্রয় খুঁজতেছিলাম, একটা নিরাপদ আশ্রয় যেখানে আমি একটু শান্তি মতো খাইতে পারবো, চলতে পারবো, ফিরতে পারবো, আমি কোনো দিকে তাকাইনি।
এবং দেখুন প্রিয় শ্রোতা, উনি কিন্তু দশ থেকে এগারোটা বছর অধিকার চর্চা করতে যায়নি, হ্যাঁ, এবং দূরে দূরেই থেকেছে, শুধুমাত্র পরিচয়টা নিয়ে থেকেছে। এবং এক পর্যায়ে যখন সন্তানের ব্যাপারগুলো চলে আসলো, তখন সেই রকম একটা নিকানামা বা রেজিস্ট্রি করার জন্য তাকে জোর দিল। এবং প্রথম স্ত্রী জানা সত্ত্বেও সে মানুষটাকে রিসিভ করেছে তার পারিপার্শ্বিক দৈন্যতার কারণে। যখন থার্ড মানুষটা ঢুকে যাচ্ছে, তখন কিন্তু তার মনের ভিতরে একটা আশঙ্কা তৈরি হয়েছে। আশঙ্কাটা হচ্ছে যে সেকেন্ড মানুষটা তো আমি এভাবেই এসেছিলাম জীবনে, আমার জায়গাটা দুর্বল হয়ে যায় কিনা। এবং সেই জায়গাটা থেকে নিজেকে নিজের মতো করে কনফেস করা, নিজের মতো করে প্রতিবাদ করা, নিজের মতো করে একটা প্রতিরক্ষা ব্যূহ কিংবা ঢাল তৈরি করার যে জায়গাটা আমরা দেখলাম, সেটাকে নিয়ে অনেক ধরনের আপনাদের আলোচনা সমালোচনার জায়গা আছে। কিন্তু শেষ পর্যন্ত এটার পরিণতি যে ভালো না, সেটা আমরা খুব ভালো করে আজ করতে পারছি। আপনি বললেন 2012 সালে গিয়ে বোধ হয় কোন একটা কিছু হলো আপনাদের মধ্যে, সেটা কি
2010 এ জিনিসটা আমি বুঝতে পারলাম যে সামথিং রং। তখন এটা নিয়ে আমি যখন শুরু করলাম, তুমি আর 3 মাস অপেক্ষা করো এই করব, তুমি আর 4 মাস অপেক্ষা করো এই করব। তারপরে আমাকে এক সময় বলে কি, শোনো আমি না বিভিন্ন সময় তোমাকে অস্বীকার করছি, সেই কাগজটাও আছে আমাকে, আমাদের আবার বিয়ে পড়ানো উচিত। 2012 জুন মাসে 30 তারিখে আমাকে বললো কি, একটা মূল্য ঠিক করো আজকে আমাদের আবার, আমি অস্বীকার করছি তো আবার বিয়ে পড়াবো, বিয়েটা আবার পড়াই। সে চিরকুটটা আছে মৌলবি যে ইয়েটা পড়াইছে। তারপর বলে কি, আর 2 মাস অপেক্ষা করে একবারে তোমাকে নিয়ে আসবো, আমি তোমার জন্য বার ছাড়া দিব, আমি চাকরি নিয়ে দূরে, না আমি বগুড়াতে, তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যাবো, সব ছাড়বো তোমাকে ছাড়বো না, এগুলি বলতো আশ্বাস দিত। কিন্তু আমি জানতেছি যে তৃতীয় পক্ষ ঢুকে গেছে, সে আমাকে ফোন দিচ্ছে, গালাগালি করতেছে, একের পর এক আমার সিম পাল্টায়, এ সিম না ও সিম, ও সিম না ও সিম। তারপর বলে কি একদিন যে আমার ফোন রেকর্ড হচ্ছে, আমার ছেলে আমার ফোন রেকর্ড করতেছে, ওর ছেলে ততদিনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে ঢাকাতে। আমি জানি না এভাবে কারো ফোন রেকর্ড করা যায় কিনা, আমি জানতাম না। আমি ওর কথা, ও অনেক বুদ্ধিমান একটা লোক, অনেক জ্ঞানী একটা লোক, আমি অনেক অন্ধের মতো বিশ্বাস করতাম, অন্ধের মতোই ভালোবাসতাম।
তারপরে কি বিয়ে করলেন আপনারা?
ওই বিয়েটা তো মৌলবি আবার পড়াইলো যে অস্বীকার করছি, তুমি হয়তো আমার আর বউ নাই, আবার
বিয়ে করলেন, আবার রেজিস্ট্রি করলেন?
না রেজিস্ট্রি না, রেজিস্ট্রি করলো না, শুধু একটু কলমা পড়বো।
ওকে, তারপর?
তারপরে যে আমাকে সময় দিচ্ছে, আর 2 মাস তোমাকে নিয়ে আমি সংসার শুরু করবো।
এটা এক্সিস্টিং অবস্থা এটা? মানে
আর আমার সাথে সংসার জীবন তার ছিল মাসে 2-1 দিন, রাতের বেলা যাইতো, 1.5 ঘন্টা আমার সাথে সময় কাটাতে চলে আসতো। এটা নিয়ে আমি,
আপনার কোনো বেবি নেই?
না আমার বেবি নেয়নি, আমাকে বুঝাতো আমার ছেলে মেয়ে দুটা মানুষ হোক, তারপরে বেবি নিব। আমি যখন বেবির জন্য চাপ দিলাম তখন এগুলি সৃষ্টি হলো।
ওনার ছেলে মেয়েকে কখন আপনি ফেস করেছেন?
হ্যাঁ, যে সময়টা আমি বাসায় গিয়েছি।
ওনার ছেলে মেয়ে কি আচরণ করেছে আপনার সঙ্গে?
খুব বেশি ভালো আশা করিনি, যা ভালো আশা করবে খারাপও করিনি। আর আমার কানে একটা জিনিস পড়ছে যে তারা জানতো যে তাদের স্বামী এই, তাদের বাবা এই, ওরা ভাবছিল যে তার স্বামী আমাকে বিয়ে করার পরে হয়তো সংশোধন হবে। কিন্তু আমাকে এই ধরনের প্রশ্ন করা হয়েছিল যে কেন সংশোধন করতে পারে, আমি পারিনি সেটা।
আমার রাইট নাও আমি আপনাকে কিছু জটিল সিচুয়েশনের মুখোমুখি করতে চাই। প্রথম কথা হচ্ছে যে আপনি পুরো দুনিয়ার মানুষ জেনে গিয়েছে আপনার বর্তমান অবস্থাটা কি, যেটার একটা ভয় ছিল যে যদি মানুষজন জানে তালাক প্রাপ্ত বা এরকম ব্যাপার স্যাপার নিয়ে, আপনি কোথায় যাবেন, কোথায় মাথা গুঁজবেন, পুরো দুনিয়ার মানুষ আজকের পর থেকে জেনে গেল এবং আগেও জেনেছে। আপনি নিজে এখন রোজগার করেন?
মোটামুটি আমি সেলাই করি।
নিজে নিজে সংসারটা চালান?
আমি নিজের সংসার চালাই না, আমি বোনের আছি। এখন বোন আমাকে ওই সময় আমার দাঁড়ানোর কোনো জায়গা ছিল না, আমি পাগল হয়ে গেছিলাম। আমি রাস্তায় রাস্তায় শুধু হাঁটতাম, আমার এই চেহারা ছিল না। তখন আমার বোন আমাকে নিয়ে আসে, বোন আমাকে মেয়ের মতোই রাখছে, আমি বোনের খাবার খাই, বোনের বাড়িতে বাসায় থাকি। আর নিজে চলার জন্য কাপড় বলেন, ওষুধপত্র বলেন, নিজের আনুষঙ্গিক জিনিস বলেন, সেটার জন্য আমি আমার সেলাইটা বেছে নিছি। এটা মাসে হয়তো বিক্রি হয়, আবার হয় না, হয়তো দেখা যায় যে হয়।
বগুড়া থেকে আপনি এটা করেন?
বগুড়ায় আমি অনেক করতাম, কিন্তু এখানে আসার পরে সেটা হচ্ছে না, এখানে কমে গেছে আমার ইনকামটা।
আচ্ছা, আর এই হাজবেন্ডের পরিচয় আপনি থাকবেন
না? এর সাথে তোমার তালাক হয়ে গেছে। এখন বর্তমান পরিস্থিতি কি, আমাকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা চলছে।
তালাকটা কিভাবে হলো?
এই যে আমাকে ব্যাকডেট দিয়ে 2012 জানুয়ারির 5 তারিখে আমি যেটা চিঠি পাই, তার ভিতরে ডিভোর্স লেটার দেওয়া, সেটাতে লেখা 2011 সালে জানুয়ারির কত তারিখ বা ফেব্রুয়ারি সামথিং কোনো তারিখ হবে, সে আমাকে প্রায় 1 বছর আগে আমাকে তালাক দিয়েছে।
আপনার ওই যে সেকেন্ড বিয়েটা হলো, ওই বিয়েটাকে ইস্যু করে বা কোনো কিছু করে এমন ভাবে করেছে যাতে আপনি
সে আমাকে তালাক দিচ্ছে,
যাতে আপনি কোনোভাবে কোনো অ্যাকশন নিতে না পারেন,
না নিতে পারি।
দিস ইজ দ্য স্টোরি। সো আপনি এখন যে জায়গাটায় দাঁড়ায় আছেন সেই জায়গাটা থেকে আপনার
এবং আমাকে দুই বলছে, ওর তো দুই বিয়া হয়েছিল, বিভিন্ন উকিলকে বলছে, তারা আবার আমাকে ফোন করে বলছে যে এই বলে যে হ্যাঁ তাই, আর শেষ পর্যন্ত উকিলদের কাছেও বলছে যে ওকে আমি বিয়ে করিনি। তখন আমি তালাকের কাগজটা দেখাচ্ছিলাম কোন কোন উকিলকে, যে বিয়ে করিনি তাহলে তালাক কেন দিল, সে তালাকের কেন প্রশ্ন আসবে।
ফাইন, আমরা এই পর্যন্ত যেতেই চাই না। আমি আপনাকে যেটা এখন জানতে চাই সেটা হচ্ছে যে আপনি কি চিন্তা করেন বর্তমানে, আপনার বয়স এখন বর্তমানে কত?
আমার বয়স প্রায় 40-এর কাছাকাছি।
40-এর কাছাকাছি। আপনি এই বয়সে সাধারণত মেয়েদের 30-এর পরে, আমরা যতটুকু জানি ফিজিশিয়ানরা যেটা বলেন 30-এর পরে বেবি নিতে গেলে সমস্যা হয়, 40 আপনার এখন পর্যন্ত কোনো বেবি নাই।
কিন্তু আমার স্বপ্ন একটা বেবি নেওয়া, যে কোনো মূল্যে হোক আমার একটা বেবি দরকার, সেটা দত্তক নিয়ে গেলেও হোক।
প্রত্যেকটা মেয়ে এই দুনিয়াতে মাতৃত্বের স্বাদ পেতে চান, এবং এই মাতৃত্বের স্বাদ কতটা সলিড এবং কতটা আকাঙ্ক্ষার একজন মেয়ে হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ না করলে এটা আপনারা বুঝবেন না, যারা ছেলেরা আজকে হ্যালো 8920 শুনছেন। ওর যে সামাজিক টানা পড়েন, ওর যে পারিবারিক টানা পড়েন, সেখানে ওর দোষ কে ছিল? কিন্তু ওকে যে শাস্তিটা পেতে হচ্ছে আজকের এই বর্তমান সময় দাঁড়িয়ে, সেটা কতটা ভয়াবহ পুরো গল্পটা শুনলেই বোঝা যায় প্রিয় শ্রোতা। তারপরে মানুষ স্বপ্নহীন না, ও এখনো বাঁচার স্বপ্ন দেখে, ও এখনো স্বপ্ন দেখে ওর একটা বেবি হোক। আপনি কিভাবে সামনের জীবনটাকে সাজাবেন, আপনার কোনো প্ল্যান আছে?
আমার কোনো প্ল্যান নাই, আমি একেবারে সাইড অফ হয়ে গেছি জীবনের প্রতি। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে চাই, আল্লাহ আমার মৃত্যু দাও, কিন্তু আমার বোন আমার মা চায় আমি বিয়ে করি, আমার দুলা ভাই আমার উনি বড় ভাইয়ের মতো আমার মা পাশে বাবার মতো হয়ে দাঁড়াইছে, কোনো টাইম বিয়ে করি, কিন্তু ঘটক ধরছে, ঘটকরা 50,000 টাকা ডিমান্ড করে। তারপরে দেখা যায় যে ছেলেরা আমাকে বিয়ে করতে রাজি হয়, তাদের বউ আছে কিন্তু আবার বিয়ে করবে, আবার যাদেরকে মনে হয় যে হ্যাঁ বিয়ে করলে এদের কাছে একটা সাপোর্ট পাওয়া যাবে, তারা আমাকে কালো, মুখে দাগ এগুলি বলে, আমি শুকনা, আমি কি করব, নিজেকে কিভাবে পরিবর্তন করব?
আপনার যে সংসারের স্বপ্ন বা মনের অতলে যে হারিয়ে যাওয়ার স্বপ্ন, সেখানে এই অবস্থায় যদি একটা ছেলেকে আপনি চিন্তা করেন, সেই ছেলেটার কি যোগ্যতা প্রয়োজন আপনার কাছে আসার জন্য? আপনি জাস্ট বলবেন যে আপনি ছেলেটার এই যোগ্যতা চান?
মোটামুটি চাকরি দিবি, ব্যবসার আরো ক্ষতি নাই, কিন্তু মোটামুটি একটা সম্মানজনক পরিস্থিতিতে একটা ছোট্ট সংসার ফিটফাট, সেখানে বাবা মাও থাকবে, অসুবিধা নাই আমার, কারণ আমার ভিতরে কোনো কুলসীতা নেই যে বাবা মাকে দেখতে পারবে। এমন একটা ছেলে চাই যে যার বউ মারা গেছে, বাচ্চা দুই একটা, কারণ সেরকম ছেলে ছাড়া তো আমাকে কেউ গ্রহণ করবে না।
প্রিয় শ্রোতা, শেষ হচ্ছে নিশ্চিত জীবনের গল্প। আমরা আমাদের জীবনের গল্পের যিনি অতিথি থাকেন তার হয়ে আপনাদের কাছে কখনো হাত পাতি না, কিন্তু তারপরও এরকম ঘটে যে আমরা যা এক্সপেক্ট করি তার চেয়ে অনেক বেশি কিছু আমরা পাই। আমরা ঠিক জানি না যে এই নিশ্চিত জীবনের পরবর্তী যে অধ্যায়, সে অধ্যায় উপরওয়ালাই ঠিক করে রেখেছেন, এবং সেটা আসলে কতটা সুখের কিংবা কতটা দুঃখের। তবে আমরা সুখের স্বপ্ন দেখতে চাই, সেই স্বপ্নটি হতে পারে হ্যালো 8920-তে আজকে যারা শুনলেন তাদের মধ্যে এমন কোনো মানুষ বা এমন কোনো বন্ধু হয়তো নিশির পাশে এসে দাঁড়াবেন, অথবা শোনেননি এমন কেউ যিনি নিশির পাশে এসে দাঁড়াবেন, এবং আমরা চমৎকার একটা সুন্দর সংসার হয়তোবা তার দেখতে পাবো, এবং তার কোল জুড়ে আমরা হয়তোবা উপরওয়ালা চাইলে একটা ছোট্ট ফুটফুটে সন্তানের কথাও আমরা খুব খুব অচিরেই শুনতে পাবো। এরকম একটা প্রত্যাশা রেখে আমরা হ্যালো 8920 শেষ করতে চাই। যদিও আকাশ কুসুম কল্পনা, তবুও মানুষের দ্বারা সবকিছু সম্ভব। আপনারা নিশির কাজ, নিশিকে নিয়ে জানতে চাইলে, নিশির ব্যাপারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে, আরো ডিটেল কোনো কিছু জানতে চাইলে, আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন, আমাদের ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুকে ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন।
আমার
প্রিয় শ্রোতা, আমরা অনেক আশাবাদী মানুষ, আমরা বিশ্বাস করি যে সমস্যা যেখানে সমাধানও ঠিক সেখানে। আমরা নিশির মতো করি বিশ্বাস করতে চাই তার জীবনে নিশ্চয়ই ভালো কোনো একজন মানুষ আসবে এবং ওর উপরওয়ালা চায় তো তার কোল জুড়ে ফুটফুট একটা সন্তান হবে এবং তার যে সুপ্ত বাসনা সে সুপ্ত বাসনা পূরণ হবে। আপনারা হ্যালো ইট নাইন টু জিরো শুনছেন এবং অসংখ্য অসংখ্য মানুষ, অসংখ্য অসংখ্য শ্রোতা কমেন্টস করেছেন ফেসবুকে। আমরা কিছু কমেন্টস একটু পড়তে চাই। ইমদাদুল হক তামিম লিখেছে যে কালো মানুষের জীবনটা ভালো কারণ তাদের অহংকার নেই, আসে শুধু ভালোবাসা এবং আশা। দীপু দত্ত লিখেছে ভাই ইসা রাফ স্টোরি, নিশি ইজ এ নোসেন্ট ভিকটিম ফর আওয়ার সোসাইটি। শেখ আনিস লিখেছে হাইরে জীবন কাহিনী, আরো কত কি শিখবো, হ্যালো ইট নাইন টু জিরোর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, আরো অনেক কিছু শেখার আছে, আমি প্রতিনিয়ত শিখছি। ইঞ্জিনিয়ার মইনুদ্দিন লিখেছে কিবরিয়া ভাই, আমি এবিসি রেডিও 89.2 প্রচারিত জীবনের অনেক গল্প শুনেছি, সাচ অ্যাজ লিমন, নিশি, নাজমা, চামেলি, অনি, নাজমা আরো অনেক। আর একটা জীবনের গল্প এক একটা রকম, কিছু কিছু গল্প শুনে আমি সত্যি কেঁদেছি। আজকের কাহিনীটাও অন্যরকম, যে আমাদের সমাজেরই একটি গল্প। আমি মনে করি সমাজের একটা নীরব বিপ্লব ঘটানোর জন্য এবিসি রেডিও 89.2 আইকন হবে। আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আমরা প্রশংসাগুলো আসলে পড়তে চাই না, তবে এই প্রশংসাগুলো আমাদের কাজের জন্য অনেক বেশি অনুপ্রেরণা। ইন্দুদুল হক তুহিন লিখেছেন হচ্ছে মানুষের জীবনটা হলো কালো, যা রং আর বর্ণ চেনা যায় না। মনে রাখবে একদিন সবাইকে কালো অন্ধকার ঘরে প্রবেশ করতে হবে, সেদিন কালোর মর্যাদা বুঝবে। নুরুল ইসলাম লিখেছে নিশু আপু আপনি খুব ভালো, খুব সহজ সরল তাই আপনার এই অবস্থা, থ্যাংক ইউ নিশি আপু। পিয়াল হাসান রাব্বি লিখেছে নিশি আপু তুমি কেঁদো না, আমরা তোমার সাথে আছি, যারা মানুষের প্রতি এমন নির্যাতন করতে পারে তারা মানুষ না। ওসমান গনি কবির লিখেছে নিশি আপু জীবনের গল্প শুনে মনটা কেমন জানি দুমড়ে কেঁদে উঠল, পৃথিবীর মানুষ এত নিষ্ঠুর হতে পারে, আর কত নিশির চোখের পানি আমাদেরকে দেখতে হবে, আর কত চোখের জলে ভাসবে স্বাধীন বাংলাদেশ। শতাব্দীর শতাব্দীর সপ্তর্ষি আমাদেরকে লিখেছেন যে ইস ভাই আজকে কি ভাল লাগতেছে, নিশি আপুকে খুব আপন লাগছে, আমিও বগুড়ার মেয়ে, কষ্ট হচ্ছে তার জন্য, দোয়া করি তার জীবনে সব কষ্ট দূর হয়ে যায়। নুরুল ইসলাম লিখেছেন জীবনের গল্প অনেক শুনেছি কিন্তু আজকে নিশি আপুর গল্পের মতো আর শুনিনি। BM সুজন ব্যাপারে লিখেছেন সাদা মানুষের রক্ত সাদা নয়, কালো মানুষের রক্ত কালো নয়, তবে কেন সাদা কালো বিভেদ কি প্রিয়া ভাই। রাজভীমরুল সোহাগ লিখেছে নিশি আপুর জীবনের গল্পটা অনেক মর্মাহত, আমি নিশি আপুর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। নুরে আলম মনশ্রী লিখেছেন নুরে আলম চোখের পানি ধরে রাখতে পারলাম না, হোসেন লিখেছে নিশি তোমার জন্য দোয়া করি যাতে আল্লাহ তোমার কপালে স্বামী এবং সন্তান রাখে, আর তোমার বাবাকে অভিশাপ দিব না, তবে এটা বলি যে তোমার বাবার মতো আরো নিষ্ঠুর বাবা যেন দুনিয়াতে না হয়। অনেক ধন্যবাদ জানাতে চাই এরকম ভাবে, যে আসলে শত শত হাজার হাজার কমেন্টস ফেসবুকে এসছে, আপনারা যদি দেখতে চান ওখানে গিয়ে দেখতে পারেন। কিন্তু গত সপ্তাহে আমাদের এখানে এসেছিলেন আমাদের শ্রদ্ধেয় একজন মুক্তিযোদ্ধা, তার জীবনের গল্প প্রচারিত হবার পর যে প্রতিক্রিয়া পেয়েছি তা বলে বোঝানোর মতো নয়। আমরা কিছু স্যাম্পল এখন শুনতে চাই, চলুন শুনবো। এবং তারপরে তার পাশে মানুষ কিভাবে দাঁড়িয়েছেন সেটা নিয়ে শাকিলের একটা প্রতিবেদন থাকবে।
আনবার সকল মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানাই, কিন্তু বিশেষভাবে বীর মুক্তিযোদ্ধা আসগর আলীকে গভীর শ্রদ্ধা জানাই। আমি তাকে হেল্প করতে চাই।
আমি সুবিধা বলছি, আঙ্কেলের কষ্টটা শুনে আমার খুব খুব কষ্ট হচ্ছে। আমি অনেক কেঁদেছি, আমার জীবনে কখনো কোনোদিন কারো পায়ে সালাম করিনি। যদি আঙ্কেল আমার সময় থাকতো তাহলে ওনার পা যদি জড়িয়ে ধরে আমি সালাম করতাম।
নাম মোহাম্মদ রিপন ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আসগর আঙ্কেলের ছোট কন্যার জীবনে সুস্থ নিতে চাই। তার জীবনে যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যা যা করণীয় সবই করতে চাই।
আমার নাম আয়েজ আলী, আজগার ভাইয়ের যে কিছু কথাবার্তা শুনছি, আসলে তারা দেশের জন্য জীবন ত্যাগ স্বীকার করে অনেক কিছুই করছে। তার যেটা ফ্যামিলি বসবাস করার মতো আমি একদম লিখিত ভাবে দলিলের মাধ্যমে আমি আজগার ভাইয়ের দিবার চাই।
আমি নিজে একজন মুক্তিযোদ্ধা মেয়ে, এখন একজন মুক্তিযোদ্ধা এখন অবস্থায় থাকবে আমি কল্পনা করতে পারিনি। আমি আমার ছোট বোন দুটো অর্থাৎ আপনার দুই সন্তানের জন্য আমার কিছু পরিশ্রম থেকেই আপনাকে কিছু দিতে চাই। জানি না এটা কোনো মূল্য হবে কিনা, কিন্তু আশা করি আপনি ভালো থাকবেন।
আমি রঞ্জু বলছি রংপুর থেকে। বীর মুক্তিযোদ্ধা আসগর আলী আঙ্কেলের কথা শুনে চোখের পানি আর রাখতে পারলাম না। আসগর আলী আঙ্কেলের কিছু অর্থ সহযোগিতা করতে চাই আমি।
আমার নাম রাশেদ, আসগর আঙ্কেলের জীবন গল্প শুনে খুব কষ্ট পাইছি এবং সারা রাত্রি ঘুমাতে পারিনি আমি, এবং আমি তাকে কিছুটা একটা হেল্প করছি। আশা করি তারা খুব ভালো থাকবেন।
আমার নাম মোজাম্মেল, আজগর আলী সাহেবের অনেক কষ্টের কথা শুনলাম, স্বাধীনতার কথা শুনলাম, সরকারের কাছ থেকে অনেক আবেদন করার পরও কিছু পাই নাই, তা শুনেও আমি দেশের স্বাধীন নাগরিক হিসেবে আমি অনেক লজ্জিত অনুতপ্ত।
আমি অরুণাচলের নৌসাদা রাজ বলতেছি। মুক্তিযোদ্ধা আসগর আলী আঙ্কেলকে স্যালুট জানাই এবং তার সঙ্গে স্যালুট জানাই তাহার সহধর্মিণীকে। তার অসীম সংগ্রাম নিয়ে তার তিনি তার পরিবারকে নিয়ে জীবনযাপন করতেছেন। পরিবারের জন্য আমি শুভকামনা করি।
আমার নাম নিউতন, আমি চট্টগ্রামের একজন আনসার সদস্য। আসগর চাচার মুক্তিযুদ্ধের জীবনের গল্পটা শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না। একজন মুক্তিযুদ্ধ সন্তান হয়ে অর্থের অভাবে পড়ালেখা করতে পারবে না, কখনো মেনে নিতে পারছে না, তাই আমরা কয়েকজন আনসার সদস্য মিলে কিছু অর্থ সংগ্রহ করে বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেব।
আমি মধ্যের আসগর সাহেবের বীর মুক্তিযোদ্ধা ওনার প্রতি সালাম শ্রদ্ধা জানাই। ওনার এগুলো শুনে আমার কাছে আসলে খুব খারাপ লাগতেছে। ওনার পাশে সবাই দাঁড়ানোর দরকার। আমি ওনার মেয়েকে বিয়ে করবো, একজন বীর মুক্তিযোদ্ধার জামাই হতে চাই আমি।
আমি মিসেস ইব্রাহিম বলছি গুলশান থেকে। আসগর সাহেব, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাদের জন্য আমরা এত কথা বলি, মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা, কিন্তু মুক্তিদের জন্য কি আমরা সত্যি কিছু করছি? এই গণজাগরণে এত কথা বলা হচ্ছে, মুক্তিদের জন্য কিছু বলা হচ্ছে? ঢাকা শহরে বলেন, চিটাগাংয়ে বলেন, সব জায়গাতেই মুক্তিদের অনেক ট্রাস্ট, মুক্তিদের অনেক সম্পত্তি, কিন্তু কেন তবুও তারা কেন এত অসহায়?
ও আমি মাকে বলছি চট্টগ্রাম থেকে। আঙ্কেল আসগর আলী 8920 তে এসে যদি শিয়ান্না করতো, আমরা বুঝতাম না তার কত যে কষ্ট, কত যে ব্যথা, কত রকমের কান্না, কত রকমের ব্যথার মানুষের বিয়ে থেকে থাকে।
আমার নাম মোহাম্মদ বাইজিদ মিয়া। আসগর আলী চাচার জীবনের কাহিনী শুনে আমার ফ্যামিলি সবাই কেঁদে ফেলেছে। আমরা আসগর আলী চাচাকে 10,000 টাকা দিতে চাই।
হ্যালো 8920।
হাজার হাজার কমেন্টস আমরা পেয়েছি, কিন্তু আসলে বাস্তব প্রতিক্রিয়া কি ছিল এবং কতটুকু আপনারা আসগর আলীর পাশে দাঁড়িয়েছেন, চলুন শাকিলের কাছ থেকে শোনা যাক।
গত 82তম পর্বে এবিসি রেডিও FM 89.2 এর হ্যালো 8920 অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আসগর আলীর জীবনের গল্প প্রচার হবার পর আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আমাদের চলমান ফোন নম্বরে লাখো শ্রোতা তাদের মন্তব্য পাঠিয়েছে। দেশ মাতৃকার কল্যাণে ঝাঁপিয়ে পড়া মহান সৈনিক আসগর আলীকে তারা শ্রদ্ধা জানিয়েছে আর তার পাশেও দাঁড়িয়েছে। আমাদের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে প্রায় 10,000 বন্ধু একসাথে যোগদান করেছে আর তারা মন্তব্য পাঠিয়েছে 20,000-এর উপরে। দলে দলে বন্ধুরা এসেছে আসগর আলীকে দেখতে আর তার সঙ্গে একটুখানি কথা বলতে। একাত্তরের যুদ্ধে যিনি থিমিয়ে এনেছিলেন জয়, সেই মানুষটি জীবন যুদ্ধে যখন ধীরে ধীরে বরণ করছেন পরাজয়, ঠিক তখনই হ্যালো 8920-র বন্ধুরা তার পাশে দাঁড়িয়েছে। কেউ কেউ আসগর আলীর পরিবারের জন্য পোশাক পাঠিয়েছে আর কেউ পাঠিয়েছে অর্থ সাহায্য। শ্রোতাদের পাঠানো পোশাক আর 50,000 টাকা আসগর আলীর হাতে তুলে দেবার পর খুশিতে ভরে ওঠে আসগর আলীর মন। কৃতজ্ঞ কণ্ঠে তিনি বলছিলেন,
আমার খুব ভালো লাগছে এবং আমার ছেলে মেয়ে সবাই এত খুশি হয়েছে, সেই খুশির সীমাভক্ত আপনাদেরকে আমি দেখাইতে পারবো না। তবে এবিসি উসিল্লা লক্ষ লক্ষ মানুষের এই জীবনের কাহিনী শুনে আপনাদের দয়া হয়েছে। আমার ছেলে মেয়েদের লেখাপড়া সামনে এগিয়ে যাওয়ার মতন যে একটা শক্তি ধারণ আপনারা দিয়ে দিচ্ছেন, আপনাদের এই ঋণ আমি পরিশোধ করার মতন আমার ক্ষমতা নাই। আমি অনেক খুশি, সবাইয়ের জন্য আমি দোয়া করব যেন আপনাদের আল্লাহ পাক সুস্থ রাখে, রুজি রোজগার বরকত নাজিল করে, যাহারা লেখাপড়া করেন লেখাপড়া যেন উজ্জ্বল হয়।
এই অর্থ হাতে পেয়ে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানাচ্ছিলেন।
যদি এটা কোন একটু উপার্জন করার কোন একটু লাইন পাই তাহলে চেষ্টা করবো এটা উপার্জন দিয়ে যেন ছেলে মেয়েদেরকে এগিয়ে নিতে পারি সামনে। ছোটখাটো একটু সেলাইয়ের কাজও জানি, কাপড় ফাইটাইটা বিক্রি করার, এটি আমার পরিকল্পনা।
অর্থের অভাবে ছেলের পড়াশোনা থেমে গিয়েছিল আর এখন সেই ছেলেটিকেই মানুষের মতো মানুষ করবার প্রতিশ্রুতি দিলেন তিনি।
ছেলেকে আবার স্কুলে ভর্তি করব, দর্শকের কাছে আমার আকুল আবেদন, দোয়া করবেন আমার ছেলেটা যেন লেখাপড়া করে বিভিন্ন দুষ্টামির থেকে যেন সে বিরত থাকে, আপনাদের সহযোগিতাটা কাজে লাগবে।
শ্রোতাদের পাঠানো উপহার পেয়ে খুশি আসগর আলীর স্ত্রী সন্তানেরাও। উচ্ছ্বসিত কণ্ঠে আসগর আলীর ছোট মেয়ে সুলতানা বলছিলেন,
সাহায্য পাওয়া করে আসলে আমাদের এত ভালো লাগছে, হাতে প্রকাশ করার মতো না। যারা সাহায্য করছে তাদের কোনো ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। এটা দিয়ে আমাদের পড়ালেখা চালিয়ে যাব, চেষ্টা করব অনেক দূর এগোবার জন্য।
এদিকে আসগর আলীর স্ত্রী সরল কণ্ঠে জানাচ্ছিলেন তার অনুভূতি।
অনেক অনেক খুশি, আমার এর মতো খুশি আমার পৃথিবীর মুখে মনে হয় আমার মা বাবা দিয়ে যায়নি। অন্তর থেকে আমি তাদেরকে দোয়া করি যে আল্লাহ তাদেরকে উন্নতি করো, তাদেরকে আল্লাহ রিজিক দে। এবিসিতে যারা কাজ করে তাদেরকে অনেক ধন্যবাদ এবং কি শুভেচ্ছা রইল।
সাহায্য হয়তো চাহিদার তুলনায় খুবই সামান্য, তবে তাতেই আনন্দে বুক ভরে গেছে অল্প প্রাণেই মানুষগুলোর। সুখে থাকুক আসগর আলী, এগিয়ে যাক তার সন্তানেরা, এটাই টিম হ্যালো 8920-র প্রত্যাশা। আসগর আলীর এই খুশির পেছনে যাদের সবচেয়ে বড় অবদান তারা হলেন হ্যালো 8920-র প্রাণপ্রিয় শ্রোতাবৃন্দ। ধন্য শ্রোতা, ধন্য হ্যালো 8920 অনুষ্ঠান। আনন্দের সাথে বলতে চাই, বিজয়ের মাসে মানবতার জয় হয়েছে।
জীবন খুঁজে পাবি ছুটে।
শেষ করতে চাই আজকের হ্যালো 8920, তবে যাবার আগে যেটা বলতে চাই, জীবনকে খোঁজার অনুষ্ঠান হচ্ছে জীবনের গল্প। জীবনের গল্প মানেই হচ্ছে হ্যালো 8920। মুক্তিযোদ্ধা যে দোয়াটা করেছেন আমাদের জন্য, সেই দোয়া আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষের উপরে বর্ষিত হোক এবং অনেক অনেক ভালো থাকি, আমরা সবাই মিলে একসাথে ভালো থাকি, সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। আজকের মতো শেষ করছি হ্যালো 8920, অনেক অনেক শুভকামনা জানিয়ে আগামী বুধবার আরজে কিবরিয়া এবং আরজে শাকিল সহ হ্যালো 8920 টিম মেম্বাররা আরো একজন নতুন অতিথিকে নিয়ে আমরা হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন এবং শীতের রাতে যারা এতক্ষণ জেগে আমাদের সঙ্গ দিয়েছেন, শুনেছেন, তাদেরকে আরো একবার আন্তরিক অভিনন্দন এবং সবাইকে শুভ রাত্রে।
মনের চড়ায় প্রকৃতির বাঁধন খুলে দে, শিকল খুলে মেঘের নীলে আজ উড়িয়ে দে, যত বন্ধ হাজার দুয়ার ভেঙে আয়রে ছুটে আয়, আজ নতুন আলোর দিগন্তে সব ছুটে ছুটে আয়, আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথের পথের বাঁকে নিকো আপন পর, সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথের পথের বাঁকে নিকো আপন পর, কি আর পাবি কি আর দিবি আঙুল তুলে কি, লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি, আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে আয়রে ছুটে আয়, আর ভালোবাসার পান নাহি রে কুড়িয়ে নিবি হায়, এই ঠাকুর তুলের আনন্দে সব কুড়ে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, জীবন খুঁজে পাবি ছুটে 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 ছুটে।
This track was downloaded from FusionBD.com.